This track was downloaded from FusionBD.com.
FM 89.2 Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে বুধবারের রাত। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। একটু একটু করে আমরা প্রায় 150 পর্বর দিকে এগিয়ে যাচ্ছি। আজকে হ্যালো 8920 148 পর্ব প্রচারিত হচ্ছে এবং 148 পর্ব, এটি আসলে চারটিখানি কথা নয়, আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই সেটা সম্ভব হয়েছে। 148 পর্বের অতিথি কে সেটা আমরা একটু পরেই জানবো, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 আসলে আপনাদের জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম এবং এখানে এসে মানুষ যারা শ্রোতা আছেন আমাদের এবিসি রেডিওর তারা তাদের জীবনের গল্প বলেন। সেই সব জীবনের গল্পকে আমরা কখনোই বলি না ইটস অ্যান এন্টারটেইনিং শো, আমরা বলি যে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের অনুভূতি পেয়ে থাকি, বিভিন্ন রকমের অভিজ্ঞতা পেয়ে থাকি। হ্যালো 8920 শুনে আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি আপনার জীবনের পথটাকে একটু হলেও মসৃণ করতে পারেন, পজিটিভ অর্থে যদি এগিয়ে যেতে পারেন, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের এই অনুষ্ঠানটি সাকসেস। লাখো মানুষের প্রাণের অনুষ্ঠান হ্যালো 8920, তো আজকে লাখো মানুষের কাছে কে তার জীবনের গল্প নিয়ে এসছেন তার কাছে আমরা যাচ্ছি। তারও আগে আপনাকে বলতে চাই যে আপনি যদি আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে এসে বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি 9115668। এখানে ফোন করে আপনি আপনার নাম এবং আপনার যে নাম্বারে আমরা যোগাযোগ করব সেই নাম্বারটি মুখে স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু সারমর্মটুকু বলবেন যেটা শুনে মূলত আপনার কাছে আমরা ফোন দিই। সুতরাং জীবনের গল্পের মূল বিষয়টা কিন্তু খুব সংক্ষিপ্ত করে বলতে হবে। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ঠিক আছে, ওকে। ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের একেবারে আড্ডার কেন্দ্রবিন্দু, প্রায় 11 লাখ কমিউনিটি মেম্বার রয়েছে আমাদের। facebook.com/hello8920 আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন এই পর্যায়ে আমার অতিথি যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ মনোয়ারুল ইসলাম।
ডাকনাম রয়েছে কোন?
পারিবারিক ডাকনাম মনু।
মনু, আপনার বর্তমান বয়স কত?
55 কাছাকাছি আর কি।
55 বছর বয়সের মনু আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের হ্যালো 8920 কিছু বেসিক নিয়ম আছে যে কারণে আপনাকে জিজ্ঞেস করা, এবং আপনার বয়সের জায়গা থেকে আমি অনেক ছোট হব কিন্তু উপস্থাপকের জায়গাটা থেকে, আম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মাস, সেই জায়গাটা থেকে আমরা আসলে সবসময় যেটা করি যে যেই আসুক না কেন এখানে সবাইকে একই ধাঁচে একইভাবে আমরা আমাদের লাখো মানুষের সামনে বা লাখো মানুষের মুখোমুখি করি। আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শোনেন?
জি জি, শোনার পরেই তো
আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ফাইন, আপনার জন্ম জেলাটা কোন জায়গায়?
চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গাতে আপনার বাড়ি। লাস্ট চুয়াডাঙ্গায় গিয়েছেন কবে?
হঠাৎ একটু কাজে গিয়েছিলাম, কাজ আবার ফেরত এসেছি, কিন্তু পারিবারিক ভাবে যাই নাই বহুদিন।
বহুদিন, আনুমানিক কত বছর?
আনুমানিক এই 2000 প্রায় 12 বছর তো হবে।
12 বছর যাবৎ আপনারা ওই গ্রামের বাড়িতে আর কখনো যাওয়া হয়নি?
গ্রামের বাড়িতে যাইনি 22 বছর।
গ্রামের বাড়িতে যাননি 22 বছর, খুব ইন্টারেস্টিং। এবং আমাদের আগ্রহের জায়গা আসলে তৈরি হচ্ছে কিন্তু আমরা শৈশব থেকে শুরু করতে চাই। আপনি এমনিতেই ঢাকা শহরেই তো আছেন বর্তমানে?
বর্তমানে ঢাকা শহরে আছি, বিভিন্ন সময়ও ছিলাম, আমি লেখাপড়াও করেছি ঢাকা শহরে।
ওকে ফাইন, আমরা শৈশব থেকে শুরু করতে চাই। বলুন, আজকে আপনার সুযোগ হয়েছে লাখো মানুষের কাছে নিজের জীবনের গল্প বলার, আপনি শুরু করুন।
আমি শুরু করার আগে একটুখানি বলি যে আমার জীবন প্রায় শেষই হয়ে গিয়েছিল এবং আমি অজ্ঞাতে সবার লোকচক্ষুর অন্তরালে একটা জীবন শেষ হয়ে যাচ্ছিল। এই জীবনে আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও নিজের দুঃখের কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, সুযোগের চেষ্টাও করি নাই। কিন্তু রাত্রে বিনিদ্র রজনী কাটানোর একটা ওসিলা হিসাবে FM রেডিও শুনতাম। শুনতে শুনতে এই যে হ্যালো 8920 এত সব কাহিনী ঘটনা শুনতে থাকলাম এবং আমার প্রথম প্রথম মনে হয়তো আমি সুযোগ পাবো কিনা। পরে ওনাদের উপস্থাপক কিবরিয়া ভাই, এত আমি বয়সে ছোট হলো ভাই বলছি, তো এত ভালো লাগলো, আমি মনে করলাম একটু দেখি তো ফোন করি। পরে উনি এমন আগ্রহে ডাকছে যে আমার তো ভালো লাগা মন্দ লাগার অনেক অনুভূতি আছে জীবনে, কিন্তু এই মুহূর্তেও আমার একটা চরম পুলক অনুভূতিতে এখানে বসে আছে।
জি, আমরা যথেষ্ট কৃতজ্ঞ। শুরু করুন আপনি।
আচ্ছা, আমার বাড়ি যাদবপুর আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গার অধীন হলেও আমার ছোটবেলা কাটছে আমার নানার বাড়িতে এবং ওই জায়গাটা হচ্ছে মেহেরপুর ডিস্ট্রিক্ট গাংনী থানা এবং আরপাড়া গ্রাম। আমি বুদ্ধি হওয়ার পর থেকে ওখানেই দেখছি এবং ওই গ্রামটা মোটামুটি সমৃদ্ধশালী গ্রাম, এবং ওই যখন লেখাপড়ার সুযোগ ছিল না তখন ওখানে একটা ভালো আদর্শ প্রাইমারি স্কুল ছিল। আমার বাবা চাচা গ্রামের গণ্যমান্য লোকজন ওখানে কমিটি ছিল, ওখানে সুন্দরভাবে মানুষ ছিলাম, আমাদের সংসারে কোনো অভাব অনটন ছিল না।
বাবা কি করতেন?
গৃহস্থালি করা, চাষি।
ভাই বোন ছিলেন আপনারা?
আমরা পাঁচ ভাই তিন বোন,
পাঁচ ভাই তিন বোন,
মোট আটজন,
মোট আটজন। আচ্ছা,
এবং আমি বুদ্ধি হওয়ার পরে দেখছি যে আমাদের ফ্যামিলিটা ওই আমলেই শিক্ষিত, মানে লিবারেশনের আগে।
বাবা,
আমি লিবারেশন পিরিয়ডে ফোর থেকে ফাইভে উঠলাম। তো এখন ওই আমাদের একটা ফ্যামিলি পরিচয় দিই, পরিচয়টা খুব মজার। আজকালকার ছেলেরা হয়তো এই সুযোগই পাবে না, মানে গল্প বই পুস্তকে লেখা থাকে না, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু। আমরা সেই পরিবেশে আমার ছোটবেলা কেটেছে। নানা একরকম ছোটখাটো জমিদার ছিল, নানার কোনো ছেলে ছিল না, মেয়েও ছিল না বললেই চলে, মেয়ে লাগিয়েছিল। আমার মায়ের দৌলতে আমার আব্বা ওই রাজ্য রাজত্ব রাজকন্যা সব পেয়েছিল।
আচ্ছা আচ্ছা।
পাওয়ার পর নিজের বাড়িঘর ছাড়িয়ে ওই নানার শ্বশুরের দেশে সে একটা দুধে ভাতে খেত, মানে তার কাজকাম করা লাগতো না। আর তখন ওই যে বঙ্গবন্ধু একবার জমির হিসাব চাইছিল, তো সে নামে বেনামে সব দিয়ে 99 বিঘার হিসাব দিয়েছিল। এবং আমাদের দেশে গ্রাম দেশে এই গোলা আছে, ধান রাখার জন্য গোলা বলা হয় আমাদের দেশে, ওরকম বলে এই 200-300 মন ধান ওখানে রাখা যায়। তা আমাদের তিনটা গোলা ছিল, এবং ওই গোলায় ধান ধরতো না তখন, ওই ওই সিজনেই বিক্রিকে ফেলা হইতো। এবং সে এক অন্যরকম স্বপ্নের জীবন, পুকুরে বড় বড় মাছ, আর আমাদের নানার বাড়িটা সেই পুরাণিক জমিদারের মতো, মানে চুন সুরকির গাঁথনি। এবং আমাদের আমলে এসে যখন জমি বাড়ি ভাঙি ফেলা হয়েছে, তখন এই গেটের একটা গেটের ইট দিয়ে যারা কিনছিল তারা 5টা রুম করছিল।
বাবা,
তো ওই আমরা নানাকে দেখি নাই, দেখছি নানার বাড়ি ঘর, এবং ওই সিঁড়ি দিয়ে উপরে উঠি বসার জায়গা ছিল, কার্নিশ, বসে গল্প টল্প করতাম। আমার আব্বা ওই আমলে যদিও সে ডিগ্রি ছিল না, কিন্তু সে ইংরেজি জানতো না, বাংলা অঙ্ক খুব শিক্ষিত মানুষ ছিল, হিন্দুদের স্কুলে নাকি লেখাপড়া করেছে। সে যে সময় লেখাপড়া করেছে মুসলমান ছেলেদের সেমন মূল্যায়ন দেওয়া হতো না, মুসলমানদের নিচে বসতো, হিন্দু ছেলেরা জমিদার আমলের কাহিনী, ওই হিন্দুরা উপরে বসতো, এবং কোন হিন্দু বাড়ি মুসলমান ছেলে যাই বসলে পরের পানি ঢালিয়ে দিত। সেই আমলের আমার আব্বা শিক্ষিত না, কিন্তু খুব জ্ঞানী এবং বড় মনের মানুষ ছিল, এবং আমার মা মানে নিরক্ষর ছিল। এই নিরক্ষর মানুষ আর আমার বাবার দাম্পত্য জীবনে ওই আমলে মানে আমাদের ভাই বোনদের সবাই লেখাপড়া শিখাইছে, কোনোদিন মাঠে ঘাটে কাজ করতে দেয় নাই। আর একটা ব্যাপার আছে, ওই আমি গল্প শুনছি পরে, যে শিক্ষার আলো যখন গ্রামে পৌঁছায় নাই, তখন আমার বড় বোন মেহেরপুর বোর্ডিং এ থেকে পড়াশোনা করতো। তবে আমার মার 15টা ছেলে মেয়ে ছিল, 3টা যমজ সন্তানই ছিল, মানে 3 জোড়া যমজ ছিল। তো টুইনের ভেতরে আমিও কিন্তু সেই টুইন, টুইনের একজন, এবং সশরীরে আমার বোনও আছে এখনো, সেও ঢাকাতেই থাকে।
আচ্ছা আচ্ছা।
আর অন্যগুলার একটা আছে মেজো বোন, সেও ঢাকাতে থাকে, আর 2টা মারা গেছে। আর এই প্রসঙ্গে আমার বড় ভাইয়ের সম্পর্কে বলি, আমার বাবার সঙ্গে আমার বড় ভাইয়ের একসময় একটু ঝগড়া টগড়া লাগে, সেই সময় সে দুঃখ করে বলছিল আমাদের দাদার বাড়ি যে কুমারী ইউনিয়ন, কুমারী ইউনিয়নে নাকি সে প্রথম বিএসসি পাস। এবং আমার বুদ্ধি হওয়ার পরে 71 সালের দিকে আমি শৈশব আর কি, ওই সময় দেখছি যে আমার বড় ভাই ওয়েস্ট পাকিস্তানে থাকে, ওই এই সময়টা আমার শৈশব ছিল, এবং ওই লিবারেশন পিরিয়ডটাও আমার শৈশবই ছিল। ওই যুদ্ধ বিগ্রহ কিছু দেখছি, আমাদের চুয়াডাঙ্গায় বোম ফেলা দেখছি, পাঞ্জাবিদের গ্রামে ঘোরাফেরা দেখছি, এই পড়াশোনা ভালো পড়াশোনা করতাম, এবং তখন আমি ক্লাসে ফার্স্ট হতাম, বড় ভাই বোনরাই পড়াইতো। তো এমন মেধা ছিল অল্প বয়সে আমার, যে আমার লেখা হয়েছে প্রতিজ্ঞা সম্পর্কে বাক্য রচনা করতে দিয়েছে, তা আমি কইছি আমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করে দিয়েছি আমি এবার পরীক্ষায় ফার্স্ট হব। মানে পারিবারিক ভাবেই খুব খোলামেলা মন ছিল, বুদ্ধি শুদ্ধি ছিল আর কি। তো যাই হোক, ওই সময় আমাদের সুখেই দিন কাল কাটছিল, পারিবারিক ভাবেই আমরা মনে করতাম আমরা প্রথম শ্রেণীর মানুষ, গ্রামেও আমার আব্বা প্রথম শ্রেণীর মানুষই ছিল। কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের 71 সালে আমাদের উপর কিছু সমস্যা টমস্যা হয়েছিল, এই কারণে আমরা নানার বাড়ি থেকে আবার দাদার বাড়িতে চলে আসি। এরপরে
কি সমস্যা ছিল? সেটা
সমস্যা ছিল রাজনৈতিক।
তো
যাই হোক, ওই সময় আমি যে মূল গল্পে আসবো, শৈশব নানার বাড়িতে কাটলেও হাই স্কুলে যখন ভর্তি হলাম তখন কিন্তু এটা দাদার বাড়ি, এবং যাদবপুর, এই যে ঠিকানা বললাম যাদবপুর আলমডাঙ্গা, এখানে আমার লেখাপড়া কেটেছে। এখন ওই যে আমাদের অর্থনৈতিক দৈন্যতার কথা বললাম, তো সেক্ষেত্রে আমরা এই দাদার বাড়িতে আসি বিভিন্নভাবে, খুব আমাদের আমি আমার বোন বা শেষ অবস্থায় আমরা যারা সংসারে ছিলাম, আগের ইতিহাসে একটা করে বোন বড় হয়, বিয়ে দেয়, চাকরিজীবী ঢাকায় চলে যায়, বিভিন্ন জায়গায় সবাই গ্রামে কেউ থাকার মতো আমার আব্বার ইচ্ছা ছিল না, তো সবাই তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা যারা ছোট অবস্থায় ছিলাম তারাই এই মানে সাফার করছে আর কি। তো সেক্ষেত্রে এই সাফার বলতে প্রাইমারি স্কুলে ছাতু দিত, প্রাইমারি স্কুলে ছাতু দিত, এত অভাব ছিল যে ছাতু দিত, সেই ছাতু আমরা নিয়েছি অন্যদের সঙ্গে শেয়ার করে খেতাম পরিবারের লোকজন। এবং
রাতারাতি এত অবস্থা খারাপ হয়ে গেল, অর্থনৈতিক অবস্থা
খারাপ হলো, আমি আর একটু পরিষ্কার করলেই বুঝবেন যে ওখানে ই করতো মারার জন্য বুকে ই লাগাইতো, ওদের ভেতর খারাপ ছিল, বলতো যে টাকা দাও ছেড়ে দেবো। এইভাবে একজনকে দেয় আর একজন ধরে, আর একজনকে দেয় সেই বাড়ি ঘর বিক্রি, বাড়ি ঘরটা বিক্রি হয়েছিল না, আমাদের গাংনিতে জমি ছিল, প্রথম থেকে সোনা দানা গহনা বিক্রি করা, জমি বিক্রি করা, সব সুযোগ নেই মানুষের, ওই অল্প দামে, ওই যে ওরা তো বিপদে ফেলেছে এখন জমি বেচবা, সেই অল্প অল্প দামে জমি বেচতে বেচতে সেই মানে আমার বাবা মা যারা ছিল তারা বলতো যে সব যাক জীবন তিনটা বেঁচে থাক, মানে তিনজনের ভেতরে ইনভলভ ছিল, আমার সেজো ভাই, আমার এক বোনাই, আমার আব্বা, তো এই ভেতরে এইগুলা জীবন বাঁচাতে যাই একের আকাশ থেকে যেমন মানুষ পাতালে পড়ে সেই অবস্থায় চলে এসেছিল। আর আমার সেজো ভাই তখন কলেজে পড়তো, তো তাকে সেভ করা বড় ব্যাপার ছিল, সে তো রাগ টাগ বেশি ছিল, মানতো না কিছু, হ্যাঁ বলতো বাইরে যাই না, কয় বাইরে গেলে সমস্যা হবে, বাইরে চলে যেত, গেলে ধরতো নানান সমস্যায়, মানে জীবনগুলো বাঁচানোর জন্য একেবারে প্রায় সর্বশান্ত হওয়ার মতো। তো এই যাদবপুর মানে আমাদের দাদার দেশে আসার পর আমাদের অভাব এমন হয়েছিল যে কলাইয়ের রুটি আগেও খেতাম না এখনো খাইনি, এই খেসারি টেসারি জাতীয় জিনিস ই করি কলাইয়ের রুটি খাইছি, আমরা খাইছি সবাই খাইছি, কিন্তু সেজো ভাইটা একটু রাগ রাগ ছিল, আমরা দেখেছি তার জন্য এক পোয়া চাউল রান্না করে খাওয়াতো আর সব কলাই রুটি খেতাম। এইভাবে খুব খারাপ দিন গেছে, এবং হাই স্কুলে তখন ভর্তি হয়েছে, একটা শার্ট ছিল না, শার্ট ছিল না, তো স্কুলের মাধ্যমে শার্ট দিত, ওই কাপড় দিত অল্প দামে, একটা দোকান দেখানো ছিল আমার মনে আছে, সেই দোকান থেকে আমি শার্ট বানিয়েছি, বানিয়ে পড়াশোনা করেছি। সেই সময় আমাদের পড়াশোনার উপর একটা অবহেলা ছিল, প্রাইভেট পড়তে পারতাম না, কত রকম কি ছিল, মাস্টারে বলতো তোমার তো মেধা ভালো, তুমি যদি যেরকম অঙ্ক টঙ্ক করো তুমি ফার্স্ট ক্লাস পাই যাবা ইতে ম্যাট্রিকে, কিন্তু এই টিউশনই করতে পারিনি, আমাদের উপর আমার বিশেষ করে আমার উপরে অনেক চাপ ছিল। তারপরে ছাত্র খুব একটা ভালো ছিলাম না, ওই যে ম্যাট্রিক পাস করলাম কোন রকম, মানে ওই যে ডিভিশন পাইনি, মানে থার্ড ডিভিশনকে বলা হয় ডিভিশন পাইনি, তো আমার আমার বড় ভাই তখন মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্টের মাস্টার, সে ওয়েস্ট পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি যখন ওই একটু বলি, সে তো ওয়েস্ট পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে মাস্টার ছিল, এখান থেকে স্কলারশিপে ওখানে যাই মাস্টারি করতো, পরে ফেরত আসার পরে সরকার ওই যে নয় মাস পরে ডাইকি পাঠালো, পাঠিয়ে মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে সে জয়েন করলো। তখন আমি গ্রামে রেজাল্ট খারাপ করলাম, আমার আব্বাকে বলল জোয়ালে লাগাপড়া হবে না, মাঠে লাগাই দিতে হবে, নাঙল জোয়ালে মাঠে লাগাই দিতে হবে।
কোন পরীক্ষা এটা?
এটা ম্যাট্রিক পরীক্ষা,
এসএসসি। আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা, আপনাদের সময় তো ম্যাট্রিক পরীক্ষা ছিল,
হ্যাঁ, যশোর বোর্ডে। তো তখন ওই আমার বড় ভাই গেছে বেড়াতে, আব্বার এত বকাবকি, সে শুনে বললো আচ্ছা ঠিক আছে আমি একে নিয়ে যাই, তা বলি নিজের স্কুলে ভর্তি করে দিল। এখন অ্যাডমিশন টেস্টে নাইনে পরীক্ষা দেবো, ম্যাট্রিক কলেজে তো যাওয়ার চান্সই নেই, ম্যাট্রিক পরীক্ষা দেবো, তো মাস্টারের ভাই না, তো আমি তো বড় ভাই তো জানে যে পারবে না কিছু, তো এইটে এইটের পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা, সেখানে ইংরেজি সেকেন্ড পেপারের পত্রটা দিয়েছে, ওটাই অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র, আমাকে আগের দিন নিয়ে এসে দিয়েছে এটা করতে, সেই পরীক্ষা আমি পাশ করতে পারিনি, মানে পরের দিন দেখি যে আমার বড় ভাই যেটা দিয়েছিল ওটাই অ্যাডমিশন টেস্টের পরীক্ষা আছে,
তারপর পাশ করতে পারিনি,
গভর্নমেন্ট স্কুল কিছু করতে পারিনি, না পারলে এখন মাস্টারের ছোট ভাই আমার বড় ভাই সরম পেয়েছে, ওরা ভর্তি করা লাগবে না, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার করছে তুমি আমার সঙ্গে পরীক্ষা দাও, তবে আমার টেবিলে বাংলা সেকেন্ড পত্র এনে দিবে, ইংরেজিতে তো পাশ করতে পারিনি, কিন্তু ভাগ্যের চক্রে এখনো আমি আপনি গল্পের ভিতরে বুঝবেন না, বাংলা আবার খুব ভালো বুঝি, কলম দিলে খুব সুন্দর করে লিখতে পারি, তো সেক্ষেত্রে ওই বাংলায় যে সমস্ত লেখলাম সবগুলো তো লেখলাম, এর ভিতরে কিছু ভাষা টাসা ঢুকলো, এর একটা কারণ আছে, চুয়াডাঙ্গায় একসময় আত্মাবুদ্দিন স্যারের ওই বাংলার নোট টোট দিত, খুব সুন্দর ভাষা ব্যবহার করতো, ওইগুলো আমার একটু লাগছে, যাই হোক উনি খুব খুশি হলো, এবং এই অ্যাসিস্ট্যান্ট হেডস্টার মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে সাপ্তাহিক অনুষ্ঠান হতো, সেখানে বক্তৃতা প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা হতো, ওই স্যার আমাকে বলতো তুমি বাংলা ভালো পারো অংশ নাও, নিতাম এবং সেখানে পুরস্কারও পাইছি, আবৃত্তিতে পাইছি, ওই ছাত্র জীবনে নৈতিকতা এসব পুরস্কার টুরস্কার পাইছি আর কি, পাই ওই যে পরবর্তীতে ম্যাট্রিক সেকেন্ড ডিভিশন, তারপরে হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিভিশন পাইছি।
ইন্টারমিডিয়েট পাশ করলেন আপনি কত সালে?
এই যে 83-তে।
ওকে।
এবং আমি তো অনেক বড় গ্রুপের ছোট, তো আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে, আমার বড় বোনের ছেলে মেয়ে আমার সমান, তখন তারা পড়াশোনা করে।
ওকে।
তাই তাদের কাছে আবার আমার ভাতিজির কাছে আমি আবার অঙ্ক টঙ্ক করে নিতাম।
আচ্ছা।
এমন অবস্থায় চলতাম।
ওকে।
সেই সময় বিভিন্ন সময় বিকেল টিকেলে অন্য পারিবারিক গল্প উঠলে ওই আমার বড় ভাই বলতো যে আমরা তো 5 মাইল কাদার ভিতরে হাইটি পড়াশোনা করছি, আর এদের কি ভাগ্য, এরা ঢাকায় আইসি গভর্নমেন্ট স্কুলে বড় ভাই মাস্টার একটা পরিচয় দিয়ে লেখাপড়া করছে, কি সুযোগ। তখন আমাদের খুব ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো যে ভালোই তো। আচ্ছা, তো তখন আমি স্বপ্ন দেখতাম যে আমিও বড় ভাইদের মতো ঢাকা শহরে চাকরি করব এবং নাগরিক জীবনের প্রতি একটা আকাঙ্ক্ষা
তৈরি হলো।
কিন্তু গ্রামেও তো যাই, গ্রামে ছোট বোন আছে, ছোট বোনের সঙ্গে আমার ছাত্র অবস্থায় একটা ঘটনা ঘটল। সেটা হচ্ছে আমার ছোট বোন আমাকে একদিন ডাকি, কয় রাত্রে কয় যে এরকম ব্যাপার, আমি আমার কামালপুর পাশেই এক গ্রামে ছোট বোনের বিয়ে হয়েছে, কয় আমার একটা সম্পর্কের ননদ একটা খুব সুন্দর মেয়ে, মনের দিক তো সুন্দর, তার লেখাপড়া ভালো, হাতের লেখা ভালো, খুব সুন্দর, আমার খুব দুঃখ হয় মেয়েটা কোন জায়গায় যাবে, তাদের অবস্থা তো খারাপ, তো কোন জায়গায় যাবে, কি অবস্থা হবে, তো আমাদের ঘরে যদি বউ হয়ে আসতে পারত তো খুব ভালো হইতো। তা আমি কই আমাদের ঘরে বউ হওয়ার মতন ছেলে কো, তো কই তুই, আমি আমাদের ভাষায় কথা বলছি, তুই আমাদের আমারে কি বিয়ে দেবে নাকি, তাই হয়, তো বলছে কে দেবে না, আমাকে আমার আব্বাই তো মেরে ফেলবে, তো বলছে আব্বাই কইছে এই কথা, তো আমি কে কেমনে কইলো, কই মেয়েটা না দুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তো আব্বাই কইছে, আমি বলছি আর তার আগে আবার কইছি যে তুই যদি আব্বাকে রাজি করতে পারিস তোর একটা হাত ঘড়ি কিনে দেবো, ও মহা খুশি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা মোটামুটি শৈশবের একটা গ্রাফ দেখে ফেললাম এবং সেই গ্রাফটা অনেক বেশি চড়াই উতরাই আছে। এখানে প্রচন্ড সম্ভ্রান্ত একটা পরিবারে একটা সময় অতিবাহিত করার গল্প আমরা দেখলাম শৈশবে, এবং একই সাথে 1971 সালের সেই সময়ের আমাদের গৌরবোজ্জ্বল দীপ্তিময় সেই আমাদের যে সময় মুক্তিযুদ্ধ, আমাদের অহংকারের সময়, সেই সময়টাতে একে হয়ে পারিবারিকভাবে তার যে অনটন শুরু হলো এবং তারপরে একটা বিশাল যৌথ পরিবারে বড় হয়ে ওঠা আমাদের আজকের অতিথির। আমরা ঠিক ওই জায়গাটি থেকেই ফিরতে চাই যেখানে তিনি বিরতি টেনেছেন। আমরা 3 মিনিট পর আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকের এই জীবনের গল্প অসম্ভব সুন্দর, শিক্ষণীয় একটা জীবনের গল্প। আমরা 3 মিনিট পরে ফিরব এবং একই সাথে আজকে যিনি অতিথি হয়ে আছেন আমাদের এখানে মনু মিয়া, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
FM 89.2 Close Up Presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে আমাদের সঙ্গে জীবনের গল্প শেয়ার করছেন, ভাগাভাগি করছেন আমরা বলবো মনোয়ারুল ইসলাম মনু, এবং তিনি 55 বছর বয়সী। তার যে জীবনের গল্প সেটা অনেকখানি শিক্ষণীয়, অনেক বেশি চমকপ্রদ, অনেক বেশি আবেদনাত্মক, আমরা এভাবে বলতে পারি। সেই জীবনের গল্পে আমরা যেতে চাই। তবে তার আগে বলছি, আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের হ্যালো 8920-তে আসতে চান, লাখো মানুষের কাছে যদি মন খুলে মনের কথা বলতে চান এবং হতে চান 150তম পর্বের অতিথি, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9115668, আরও একবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন। ফাইনালি আমরা 148তম পর্ব পার করছি আজকে, খুব শীঘ্রই 150তম পর্ব, এবং আমরা বলতে চাই প্রাউডলি প্রেজেন্স, বিকজ এইভাবে হাজার হাজার মানুষ যারা হ্যালো 8920-তে প্রতিনিয়ত আসতে চেয়েছেন তাদের মধ্যে থেকে হয়তো সদু এক মানুষকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং প্রত্যেকটি মানুষের জীবনের গল্প প্রতিটি মানুষ থেকে আলাদা। আমরা প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে, তাদের অভিজ্ঞতা থেকে, তাদের যে জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে ঋদ্ধ হয়েছি আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করবার জন্য, আমাদের চিন্তার জগৎটাকে পরিশীলিত করবার জন্য তাদের সেই জীবনের গল্পগুলো কোনো না কোনোভাবে আমাদেরকে রসদ জুগিয়েছে, কোনো না কোনোভাবে আমাদেরকে হেল্প করেছে। আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তিনি তার জীবনের গল্প আমাদের এখানে আরেকটা প্রলেপ দেবে, আমরা সেখান থেকে ফিরে যেতে চাই। আপনি যেটা বলছিলেন যে আপনার বাবার এক ধরনের সম্মতি আছে, তারপর
তো পরে বিয়েটা অনাড়ম্বর পরিবেশে মানে অনুষ্ঠান ছাড়া হয়ে যায় আর কি।
মেয়েটাকে আপনি দেখেছিলেন এর আগে?
মেয়েটা তো আমার আগে থেকে দেখা, তার দুই ভাই আমার সঙ্গে পড়াশোনা করে।
এবং আপনার কি মেয়েটার পছন্দ ছিল?
পছন্দ তো ছিলই, কিন্তু সমস্যা তারা গরিব হওয়ার কারণে আমার কল্পনায় কোনদিন আসে নাই যেটা বিয়ে শাদী পর্যায়ে পৌঁছাবে। আর সেই সময় ব্যক্তিগত রিলেশন গুলো এত ছিল না। যাই হোক, মেয়েটা বিয়ে হয়।
কত সালে বিয়েটা হলো?
বিয়েটা হলো 80 সালে মনে হয় জুন মাসের 15 তারিখে।
আচ্ছা,
এরকমই হবে মনে হয়। তো এখন এই অনালম্বর হলেও একটা কিছু টুকিটাকি কেনা লাগে। তো ওই সময় আমি বাজারে গেছি আমার মেজো ভাইকে সঙ্গে গেছি, শাড়ি টাড়ি কেনা লাগে, কিছু কেনা লাগে আর কি। তো ওইগুলো কেনাকাটার জন্য মেজো ভাই ঘোরাফেরা করেছে। তো আমাদের এক দূর সম্পর্কে আত্মীয় আমাদের গ্রামে বাড়ি, ওই আলমনাতে ব্যবসা করে। তো জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এত বাজারঘাটের আয়োজন কিসের? আমার বিয়ে। কার সঙ্গে? মান্নানের বোনের সঙ্গে। ও তখন আমারে বললো যে এই কাজটা ঠিক হইল না। কেন? বলে রাখলাম কাজটা ঠিক হইল না, ভবিষ্যতে বুঝতে পারবা। তো কি? তো বলছে যে বিয়ের ক্ষেত্রে শুধু ফর্সা চামড়া, মানে আমাদের দেশি ভাষায় কয় রাঙা চামড়া দেখলেই হয় না, বংশ বা ফ্যামিলি ট্যামিলি এগুলো একটু দেখার ব্যাপার আছে। তা বলছে এইগুলা ভাবার সময় নেই, এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, বাজারঘাট করছে। কিন্তু ওই কথাটা আমার মনে মনে ভালো লাগে নাই, কারণ আমার প্রবল আকর্ষণ বিয়েটা কত তাড়াতাড়ি হয়ে যায়। সে ওই কথা আমি মুখে কিছু না বললেও মনে করলাম তোমাদের কথার ভিতরে আমি নেই, বিয়ে হচ্ছে, আমি পছন্দের বিয়েই হচ্ছে। বিয়েটা হয়ে গেল। এখন ওই গ্রামে ওই বিয়ের সময় একটা ই থাকে, আগ্রহ থাকে যে একটু এক জায়গায় যদি কথা বলতে পারতাম। সাধারণত অনানুষ্ঠানিক বিয়েতে ওই হয় না, বউ নিয়ে যাওয়া হয় না, দেখা সাক্ষাৎ হয় না। আর ওই ছেলেরা সেই সময় শরম করতো এই কথাটা বলতে যে আমি একটু কথা বলবো। তো আমি লজ্জা শরমের মাথা খাই তাদের বললাম যে আমি একটু কথা বলবো বা একটু। তো তারা আমার ভাবটা বুঝে ওই থুই চাইলি গেল।
আচ্ছা, সে সময় তো বিয়ে হয়নি?
বিয়ে হয়েছে।
বিয়ে হওয়ার পরেও আপনার পারমিশন নিতে হচ্ছে?
না, গ্রামে ওই অনুষ্ঠান হবে বাকি থাকে যে সেজন্য মেলামেশা বেশি করা যায় না। বিয়ে পড়ানো এখন থাকলেও অনুষ্ঠানটা পরে হবে, বউ উঠানোও পরে হবে।
আচ্ছা আচ্ছা।
তো এই সময় হচ্ছে এই মেলামেশা একটু দৃষ্টিকটু আর কি। তো সেই একটু দুদিন পরে আমি বেড়াতে আসলেই তো হয়, কিন্তু এখন ওই জন্যই সরম যে বিয়ে হতে পারল না, এখনই কথা বলা লাগবে কে। তো আমি লজ্জা শরমের মাথা খেয়ে আমার দূর সম্পর্কে বোনাইছিল, আর আমার আত্মীয় স্বজন সব ঢাকায় থাকে। আমার নিজের বোনাইরা তো ঢাকায়। তো আমি ওই এক বোনাইকে বললাম যে আমাকে একটু পরে যাইতে দেওয়ার পারমিশন পাওয়া যায় না, যাচ্ছে কাছেই তো বাড়ি। তো সবার পারমিশন নিয়ে রেখে গেল। রেখে গেলে ওই যে প্রথম অনুভূতি কথা হলে ওই দেখলাম যে সে ওই আমি তো বড় ভাই বোনদের বাসায় আসা যাওয়ার কারণে, বড় ফ্যামিলির কারণে আমি অনেক পাকনা ছিলাম। তো সেই অনুপাতে তাকে ই পাচ্ছি না আরকি, সেই আমি যেভাবে পাইতে চাই সেইভাবে পাই না। সে কথাবার্তা ঠিক মতন বলে না, বলতে চায় না, উত্তর দেয় না, হ্যান ত্যান বিভিন্ন কথা কয়। আমি কি ব্যাপার, তুমি কি এই বিয়েতে খুশি হয়নি? বলে হ্যাঁ খুশি হয়েছি। তো ওই আজকালকে যেমন বিয়েতে যেমন পাকনা পাকনা কথাবার্তা এই ধরনের কেউ তেমন কিছু হয় না, না হলে এখন ওই রাত্রে খাওয়া দাওয়া বাজার খাওয়া। তো মানে আমাদের দেশে সাধারণত বিয়ের অনুষ্ঠানে পোলাও টোলাও করা হয়, আর হঠাৎ অনুষ্ঠান বলি পোলাও না, এমনি সাদা ভাত মাংস টাংস দিয়ে খাওয়া খাওয়া তো হয়েছিলই। ওই লোকজনের ভিড় কমে গেলে ওই যে আমাদের এক ঘরে থাকতে দেয়। থাকতে দেয়। তো এখন সে ওই যে বেশি বোঝে না ব্যাপার কি। তো আমি রাগ গেরি তখন ওই উঠে বসে থাকি। তো এইরকম এক অবস্থায় ওর ভাবিরা দূরত্ব লক্ষ্য করেছে, মানে পরে বুঝলাম। তো পরে ওর ভাবি ওকে ডেকে নিয়ে গেছে, নিজেই ও দূরের থেকে কি বোঝাই টুঝাই আবার পাঠাইছে এবং পরবর্তীতে শাড়ি পরিয়ে পাঠাইছে। তখন দেখলাম ঠিকঠাক। আর একটা ব্যাপার এখানে বলে রাখা ভালো যে এই বিয়েটা অবশ্যই আমার পছন্দের বিয়ে ছিল, এবং বিয়ের সময় আমি তাদের সবকিছু জানতাম। তারা গরিব এবং আমাদের ফ্যামিলির তুলনায় তো গরিবই। তার ভাইরা মাঝে মধ্যে পয়সা করির জন্য কামলা টামলা খেতো, আবার লেখাপড়াও করতো। এই জিনিসটা আবার আমি খুব সম্মানের চোখে দেখতাম। আর পরবর্তীতে আমি একটা দায়িত্ব নিলাম যে এদেরকে কেমনে সমাজে একটু চলনসই করা যায়। এইসব কথাগুলো টুকিটাকি আপত্তি করতে লাগলাম। আমি বললাম যে কাল কি একটা ল্যাট্রিন বানাইতে বলবা, অন্তত কাঁচা ল্যাট্রিন হলেও বানাইতে বলবা। এই শুরু হলো। ওর ভাইরা কয় যে আমাদের দেখি বিয়ে করিনি, মানে আমি বলছি একভাবে, আর তার ভাইরা কয় যে এখন মান সম্মান বাড়িয়ে গেছে, এখন আমাদেরকে ছোট করে দেখে। এই একটা ভুল বোঝাবুঝি শুরু হলো। হ্যাঁ, আমি একদিন যাই দেখি যে সে আমার স্ত্রী আর কি, ওই ধান ছাড়ানোর একটা সিস্টেম আছে গ্রামে, ওই যে বাঁশের মাথা মতো, তার উপর বাড়ি দিলে ধানগুলো সব নিচে পড়ে যায়, এইগুলো করছে। তা আমি গেছি, তারপরে বন্ধ করে না। আমি তো তোমাদের এইসব ব্যবহার তো ভালো না। আমাদের ফ্যামিলিতে যখন জামাই আসে মেয়ে তখন একটা রাজার মতন চলে, কেউ তারা হুকুম করে না, সে যা খুশি তাই করে। বাসের বাড়িতে যাই জোর করে খেয়ে আসে জামাইয়ের সঙ্গে, আর জামাই গেছে বলি কোনো অন্যায় করলেও কেউ কিছু মনে করে না যে নতুন জামাই আসছে। তো তোমাদের কি এই টুকিটাকি ভুল ত্রুটি ধরা শুরু করলাম। এবং আমি প্রথম দিনই একটা মেয়ে আমার এক ভাগ্নিকে নিয়ে গেলাম, দেখি চাটা দেয় না, তারপর সেমাই টেমাই রান্নাকে দিয়ে যায়, তো একেবারেই খাওয়ার মতো না। ওই মানে আমি বিয়ে তো করলাম ঠিক আছে, কিন্তু এই দিকতে আমার মন টোন একেবারে ভেঙে চিড়ে নষ্ট হয়ে গেল। আর একটা ব্যাপার হচ্ছে, ওই প্রথম দিনই ওই যে শাড়ি পরিয়ে যে পাঠাইলো, তখন কিন্তু সারা রাত ঠিক মতো চলে নাই, নানান কারণে মনোমালিন হয়েছে। আমি প্রথম দিনই চলে গেছিলাম বাড়ি রাগগিরি, ওই শেষ রাত্রের দিকে রাগগিরি চলে গেছিলাম। এই নিয়ে এই যে শুরু হলো, আমি লেখাপড়া জানলো, ওই কথার ভিতরে ইংরেজি শব্দ ব্যবহার করার অভ্যাস নেই, কনজুগাল লাইফ না কি কয়, এই লাইফে টানাপোড়েন শুরু হলো। এখানে অপছন্দের কোন ব্যাপার তো ছিলই না, বরং আমার ভিতরে এটাই ছিল, এই মানুষটাকে আমি আমার মতো করে গড়ে নেব।
ওকে,
এবং আমার ভাই বোনরা ঢাকাতে থাকার কারণে আমার নাগরিক জীবনের প্রতি একটা বিরাট আকর্ষণ। তো ওইভাবে ওই মানে বউ তো কিছুটা মানলো, ফ্যামিলি মানে না,
ওদের ফ্যামিলি মানে,
হ্যাঁ, এই ভেজাল দিয়ে শুরু হলো। এই ভেজাল আর কন্ট্রোল করতে পারলাম না, আমার আত্মীয় স্বজন দিয়েও, আবার আমার বাবা ছাড়া আমার ফ্যামিলিতে এই বিয়েকে মানি নিইনি, কিছুতেই হয় না, গ্যাঞ্জাম মেটে না। আমি বাড়িতে যাই কান্নাকাটা করি, আমার ছোট বোনকে আমি কই যে এই ধরনের ভেজাল বাদ দিলে এখন মিটা, আমি আমার ছোট বোনকে কই আমার এই এই দাবি দাওয়া গুলা কি অন্যায়। সে তার বড় ভাইকে ডেকে কয় যে সে তো ঠিকই কইছে, সে তো কি তোমাকে আত্মীয়তা ছোট করে করতে চায় না, মানুষজন গেলে যাতে একটু বোঝানো যায় যেটা গরিব হলে ভদ্রলোক, এই চেষ্টা না সে করতেছে, তোমরা এইসব ঝামেলা করো। ওই ছোট বোনও চেষ্টা করতে করতে সবাই টার্গেটে বসে গেল, কয় তোমাদের সঙ্গে আমার আত্মীয়তাই হবে না, বই নিতে না। এই একদিকে টানাপোড়েন করতে করতে ইতিমধ্যে মানে ঠিক বাঁধন ছেড়ার আগেই কি যেন কে কার ভিতরে কি যেন পেয়ে গেল, এখন এই দুইজনের বাঁধন আর ছেড়ে না,
মানে আপনি এবং আপনার স্ত্রী।
হ্যাঁ, কিন্তু এই টানাপোড়েনের ভিতর দিই হ্যাঁ, সেই বাড়িতে আসলে আমি খুশি হইনি, রাগে চলে যাই, কমপ্লেন করি, বিচার বসাই, সালিস বসাই, হ্যাঁ সে দেবে না, আমার সঙ্গে দেয় না। প্রথম যেদিন ভেজাল হয় সেদিন আমি যাই কান্নাকাটি করলাম, ওই বউ আইন দিতে হবে, আর না আইনি দিলে আমি যদি সেদিক চলে যাবো, তো কয় অনুষ্ঠান হয়নি বউ আনবে, আমি বলছি আইনি দিবেন, আইনি যদি দিতে পারেন তো দেন, নইলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। পরে আমার মেজো ভাই যাই, হঠাৎ বউ নিয়ে আসে। এখন বউয়ের ভিতরে একটা গুণ ছিল, সে ওই ভয়ে বড় ভাইদের সঙ্গে কথাও বলতে চাইতো না, কিন্তু তাদের কথা মানতেও চাইতো না, মোটামুটি মানে এই টনেপনের ভিতরে তার আর আমার সঙ্গে একটা ই হয়ে যায়, মোটামুটি একটা বোঝাবো
অন্তরের সম্পর্কে,
অন্তরের সম্পর্কে যাই। আচ্ছা, এক পর্যায়ে তার ফ্যামিলি মানে না, আমার ফ্যামিলি মানে না, এই টানাপোড়ানোর সময় আমার আব্বা চিঠি লিখে দেয় যে তোমরা তারে পাইলে তোমাদের বাড়িতে যখন যাবে তখন মায়েরই বাইন দিয়ে আমার খবর দেবা। তো একদিন গেছি, তো যাই তার ঘরে, সরাসরি একটা বারান্দা মতো আমাদের থাকার একটা ব্যবস্থা ছিল, ওখানে যাই, খুব কান্নাকাটি করছে, মানে সেই কথা বলতে আমার শরম করে যে আমি তোমার ছাড়া বাঁচবো না, হ্যান ত্যান এইসব কথাবার্তা বলছে, খুব কান্নাকাটি করছে। সে রোজায় ছিল, রোজাও ভেঙে গেল এই আবেগে।
ওকে,
তো সে তখন ওই তার ভাইটা এরা এসে আমার সঙ্গে অন্যায় অত্যাচার করে, মানে দৈহিক নির্যাতন করে।
কি ঘটনা ঘটে?
যে তোমার একে বাড়িতে আসতে না নিষেধ করেছি, আর সেই সময় আমি এতই অপরিপক্ক ছিলাম যে এই বড় ভাইরা যেখানে চা খাইতো সেখানে বসতাম না, কি ওই ওই বয়সে বিয়ে টিয়ে করি এমন একটা সমস্যায় পড়েছিলাম যে আমি কথা বলতে পারতাম না। স্কুলে যাইতো না, স্কুলে গেলে তারা পাঠাইতো যে মেয়ে বোন আর দেবো না, স্কুলে যাইতো, স্কুলতে আমি আবার নিয়ে যেতাম, নিজে আমার বাসায় রাখতাম, ওরা আবার আমার বাড়ি যাইতো না, যে আরেকদিন স্কুলে আসত ওরা নিয়ে যেত, নিজে আটকে যেত। এখন ওর একটা প্লাস পয়েন্ট ছিল, ওখানে গেলেও বলতো যে সংসার ভাঙুক আর থাকুক, আমার ভবিষ্যৎটা নষ্ট করো, স্কুলে পাঠাও, তো কয় আর ওর সঙ্গে মিশবে না, তো কয় না মিশবো না, পাঠাইতো। কিন্তু এই ব্যাপারে ওরাই বেশি, সমাজের চোখে ওরা একটু নিগৃহীত, তোমার বোনকে তুমি আটকাতে পারো না, বোনাইকে ধরে করো, বেদল করো, এই নিয়ে এমন একটা পর্যায়ে গেল যে ওই শেষে দিয়ে বিরক্ত হই, মায়েরি ধরে বের করে দিলে মোটামুটি আর আসবে না। তো সে মারধর হলো,
আপনাকে গায়ে হাত তুললো?
হ্যাঁ, গায়ে হাত তুললো, তো পাশের বাড়ি নিজেই একজন রেখে দিল
আপনাকে।
হ্যাঁ, পরে ওই ওদের বোন কিভাবে ওদের হাত ছাড়া পেয়ে আবার খুঁজে আমার কাছে এসেছে, এসে ওই চাবিতে আমাকে নিরাপদে বের করে দিই। বের করে দেওয়ার পর আমি অপমানের জ্বালা নিয়ে যখন ঘুরতেছি, তখন দুদিন পর আমার কাছে একটা চিঠি এসছে যে আমি যদি তোমার স্ত্রী হই তাকে আমার লাশ যাবে। আরে কি অবস্থা! আমি তখন সে মরা মানুষ দেন থেকে গেলাম, যুদ্ধ করব, যুদ্ধ করার মতো না, কিন্তু এই বউকে ওখানে রাখা যাবে না। হ্যাঁ, ওই সে তার প্রচণ্ড শাসন, তাকেও মারধর করা হয়, প্রচণ্ড শাসনের ভিতরে ওই কাউকে রাজি করায়, রাজি করে চিঠিটা দিয়ে আসতো, তার হাতের লেখা খুব সুন্দর, ছাত্রীও ভালো ছিল মোটামুটি, তো এই চিঠি দিত যে রাত্রে আমার সঙ্গে দেখা করো। কেমনে করবো, আমার পিছনে জাল নাই, এসি টুকা দিবা আমি খুলে দেবো। এই রাত্রে তার সঙ্গে দেখা করি, সাইকেলে করি নিয়ে যেতাম আমাদের গ্রামে, নিজে আমার বন্ধুর বাসায় বলতাম তোরা বেড়া, তো বলতে বেড়াতে পারবো না, আমাকে আর ঘর নেই, তুমি আমাকে সঙ্গে এক বিছানায় থাকতে পারবা? হ্যাঁ পারবো। তে ওই তো, তখন দুই একদিন থাকার পর ওই আমার বউ রিপোর্ট দেয় যে এই ছেলে ভালো না, এখানে থাকা যাবে না।
নিজের বাড়িতেও কি জায়গা হলো না আপনার?
আমার বাড়িতেও নিষেধ, ওদের বাড়িতেও নিষেধ,
দুই বাড়ি থেকে নিষেধ, কিন্তু দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে।
এই কথাটা কিছুক্ষণ আগে বলছি, টানাপোড়নের ভিতরেই এমন কোন,
টানাপোড়ন বলতে তো এক ধরনের, যেটা হচ্ছে টানাপোড়ন তো এক পাক্ষিক ভাবে হতে পারে, কিন্তু আমরা যেটা মোটামুটি পরিষ্কার ছিলাম যে আপনার স্ত্রীর ফ্যামিলির জায়গা থেকে কোনোভাবেই আপনাকে সাপোর্ট করছে না, কিন্তু আপনার ফ্যামিলির জায়গা থেকে যে করছে,
আমার আব্বা ছাড়া আমাদের ফ্যামিলিতেও কেউ মনে দিতে
পারে, আব্বা যদি থাকেন তাহলে তো অন্যান্য মেম্বার কোনো ব্যাপারই
না। আরেকটা ব্যাপার বলি, আব্বার ব্যাপারটা বলি,
জি,
যে ফ্যামিলির সবার কাছে সে ওই যে মানে একটু শুনতে খারাপ লাগে, ঠুটো জগন্নাথ বোঝেন,
বুঝতে পেরেছি আমি, উনি আসলে নামে হচ্ছে হলো চেয়ার, আসলে
ভালো কথা হলে পরে সবাই নেবে, যে একটু খারাপ হবে তখনই
কেউ বার্তা দেয় না,
বার্তা দেয় না,
বুঝতে পেরেছি। আপনি এই অবস্থায় যেটা করতেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনার ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকতেন একই খাটে একই জায়গাতে, এবং সেখানে দেখা গেল আপনার স্ত্রী রিপোর্ট করছে যে আপনার ফ্রেন্ড
এই জায়গায় থাকা যাবে না,
থাকা যাবে না। তারপর
আর একদিকে এই রিপোর্ট, আর একদিকে ওরা জানাজানি হয়ে যায়, ওদের ফ্যামিলিতে জানাজানি হয়ে যায়। পরে দি এমন সিস্টেম করা হলো যে তার ওই পায়ের আঙুলের সঙ্গে, হাত তো নাড়াচাড়া হয়, পায়ের আঙুলের সঙ্গে সুরতো পায়ে দি বা দালনার পাশে দি ইটে একটু এরকম টুকা দিলে শুইনি ফেলবে, তো এরকম দিয়ে টান দিতাম, টান দিলে সে ঘুম ভেঙে যেত।
আমি যতটুকু বুঝেছি যে তার পায়ের আঙ্গুলের সাথে সে সুতো বেঁধে জানলার পাশ দিয়ে বের করে রাখত সুতোটা, আপনি গিয়ে সেই সুতো ধরে টান দিতেন, টোকা শব্দ দিলে না কেউ না শুনতে পায়। ওকে,
তো দুই দিন গোপন থাকে, পরে জানাজানি হয়, আবার অন্য সিস্টেম।
জি,
তো এক পর্যায়ে আমাদের বাড়িতে নিয়ে যায়, নিয়ে গেলে ওই বাড়ির লোকজন মানে না, বিভিন্ন মানে অন্যায় অত্যাচার। আর একটা ব্যাপার আছে, তো আমার আব্বা তাকে এইভাবে গড়ে তুলতে চাইছিল যে আমার আব্বা প্রথম দিন ওই নিয়ে এসে একসঙ্গে খেত, বউটো নিয়েছে আমাকে ডেকে ডেকে সবাই,
মানে আপনি আপনার স্ত্রীকে যখন নিয়ে আসলেন তখন এক ধরনের জায়গা তৈরি হলো কি আপনার ফ্যামিলি?
আমি তো ঠিক পূর্বাপর মিলাইতে পারছিনি, মানে আব্বার বলতে যে আব্বার ঘটনা বলতে যে একটা দৃশ্য বলছি, যে আমার আব্বা যখন বউটো আসে না ঘরের বাড়িতে আসে, নতুন দু একদিন যখন কাটে না, তখন আমার বড় ভাবি বা অন্য ভাবিদের ক্ষেত্রে এই সিন করছে,
মানে আপনার ওয়াইফের ক্ষেত্রে সেই সিনটাই করে
সিন করছে, যে প্রথম দিন এক জায়গায় খাওয়ার বসার সময় কিছু গল্প বলবে খাইতে খাইতে, তো এই মাথায় ঘুমটা থাকে না বউদের, তো এই ঘুমটা আনুষ্ঠানিক ভাবে ঘুমটা ফেলি দেয়, এই যে ঘুমটা ফেলি দিলাম এই ঘুমটা আর যেন ওঠে না, কারণ আমার মেয়ে এরা কিন্তু ঘুমটা দেয় না, তো তুমিও আজকে আমার একটা মেয়ে, মানে এই অনুষ্ঠানটা করার জন্য এক জায়গায় নিয়ে আসে, নিয়ে আসি ওই পাতের থেকে মাংস তুলি খাওয়াই আর এইসব কথা বলে, তুমি মনে করবা তোমার বাবা নেই, আমি আমি তোমার বাবার জায়গায়, আর মন খুলি সব কথাবার্তা বলবা, আমাকে বাবার মতো সম্মান করবা, শ্বশুরের মতো না, এই জিনিসটা বলার জন্য এইসব অনুষ্ঠান করে। এখন ওই আব্বার একটা রুচি এরকম যে আমি বাইরেতে এসে দেখি দুপুরের পরে বিকেলের দিকে দেখি যে আমার আব্বা বই পড়ি শোনাচ্ছে, গল্পের বই
আপনার ওয়াইফকে,
এবং সে উৎসাহ দিচ্ছে, এইসব বই না পড়লে জীবনে সবকিছু জানা যায় না। আমি যেহেতু আব্বার মানসিকতাই বড় হয়েছি এবং আমার এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার বড় ভাই ভাবি বা মা এগুলো পছন্দ করে না, মানে আমার আব্বা গ্রামের হাটের থেকে সাইকেলে বাজার কিনে নিয়ে আসি, যেই বাড়ির ভিতর ঢোকে আমার বউ তাড়াতাড়ি দেয় ব্যাগটা নেয় পাখা দিয়ে বাতাস বসায় বাতাস তাতায় দেয় কি লাগবে শুনে, এগুলো কিন্তু আব্বাও আমার বউকে ট্রেনিং দিয়ে ফেলিছে, কিন্তু এগুলো আমাদের ফ্যামিলি অন্য কেউ তো মানতই না, আবার গ্রামের লোকজন এগুলো
পছন্দ করতো না,
বলতো ভালোই তো বাইস্কোপ শুরু হয়েছে বউটা,
মানে আলটিমেটলি এটা নিয়ে এক ধরনের বাজে কথা বলতো, বাজে মন্তব্য করতো,
বাজে মন্তব্য করতো,
বুঝতে পেরেছি।
এবং এই এক পর্যায়ে আমার বড় ভাই মানে আমার বউকে মারতে গেল, মারতে গেলে সেই বউ ওই দিনই সিদ্ধান্ত নেয় যে বাড়ি আর থাকবো না। এখন দুইজন টেকনিক্যাল একটা সিদ্ধান্ত নেয় হলো, তোমার বাড়ি যেহেতু তোমার মানছে না, আমার বাড়ি তো এই অবস্থা, বুদ্ধি করা যাক, কি বুদ্ধি, তোমার সঙ্গে আমার আর মেলামেশার দরকার নেই, একটা জায়গায় তো তোমার থাকা লাগবে, তো এই জায়গা তোমার জন্য নিরাপদ না, তোমার ভাইরা যদি তার ভাইদের কথা মেনে নাও তাহলে ওই জায়গাটাই নিরাপদ, ওই জায়গায় থাকো, আর এই এই যে যোগাযোগটা থাকুক মনে মনে, আর এই প্রকাশ্যে যে ভেজাল বাঁধানোর দরকার নেই, তুমি ম্যাট্রিক পরীক্ষাটা পাস হোক তারপরে একটু শক্তি হবে বা আমিও চিন্তা ভাবনা করি। এখন একদিন রাত্রে এসে পালিয়ে গেল
আপনার স্ত্রী,
হ্যাঁ রাত্রে আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে 10টার দিকে পালিয়ে গেল,
পালিয়ে গেল মানে কি আপনাকে সাথে নিয়ে, একা একা,
একা একাই, কাপড় চোপড় নেই, আমি বাড়িতে প্রকাশ করে দিলাম কই কই, তোর ওর একটা ভাগ্নি এসেছিল সন্ধ্যাবেলায়, তো সেই ভাগ্নিটা কো কই কই, কেউ তো নেই, কাপড় চোপড় দেখতে আসছি, কাপড় চোপড়ও নেই।
প্রিয় শ্রোতা, আমরা এখান থেকেই ফিরব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 12:06 আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে আছেন আজকে মনোয়ারুল ইসলাম মনু, তার জীবনের গল্প নিয়ে 55 বছর বয়সে আমাদের এই শ্রোতা, যিনি দীর্ঘদিন যাবৎ হ্যালো ইট 920 শোনেন এবং বর্তমানে তিনি যে জীবনে দাঁড়িয়ে আছেন সেটার পেছনে যে লং স্টোরি সেটাকে আমরা আবিষ্কার করছি। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরও একবার বলছি,
www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920 Close up The closer the better
রাত 12:06 হচ্ছে এই মুহূর্তের সময় স্টুডিওর ঘড়িতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং যে অনুষ্ঠানটি শুনছেন সেটার নাম ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ওকে, আমাদের সঙ্গে আজকে রয়েছেন মুনোয়ারুল ইসলাম মনু, 55 বছর বয়সী এই শ্রোতা, আমাদের হ্যালো 8920 আজকের অতিথি, যিনি তার জীবনের গল্প বলছেন, তার কাছে ফিরে যেতে চাই। তবে তার আগে বলছি, আপনারা চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। যিনি ফোন করেছেন অনেকবার কিন্তু তার সঙ্গে আমরা কথা বলিনি, তাকে বলবো হতাশ হবেন না, একবার না পারিলে দেখো শতবার, একটা কথাই আছে, সুতরাং সেই জায়গাটি থেকে হতাশ হওয়া যাবে না। এবং ট্রাই করবেন আপনি যেভাবে, আমাদের দুটো ফোন নাম্বার, একটি পুরনো সেই ফোন নাম্বার 9115668, আরো একবার বলি 9115668। এই ফোনটাতে ফোন করতে হলে আপনাকে মোবাইল থেকে যদি করেন তাহলে 02 যোগ করে নেবেন এবং তারপর আপনি এই নাম্বারটি ডায়াল করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে TNT নাম্বারে ফোন করতে হলে 02 যোগ করতে হয়, সেটাই বলছিলাম। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, নাম আর সেল নাম্বার, যেই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা পাব। তারপর আপনার জীবনের গল্পের চুম্বক অংশ, মানে একবারে মূল অংশটা, সারাংশটা, কি বিষয় নিয়ে আপনার জীবনের গল্প, সেটা 1-2 মিনিটে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। অনেকে ফোন করে এমনভাবে কান্নাকাটি করেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই না, কথাটা স্পষ্ট করে বোঝাই যায় না আপনার কান্নার চোটে, সুতরাং কান্নাকাটি করার কোনো দরকার নেই, আপনি সুন্দর করে বলুন যে আসলে আপনার জীবনের গল্প এটা, এবং আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। আরেকটি ফোন নাম্বার নিশ্চয়ই আপনি জানেন, তারপরে বলে দিচ্ছি 09613892892, আরো একবার বলছি 09613892892। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 টিম মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920, প্লিজ ওখানে গিয়ে লাইক দিয়ে দেবেন, লাইক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার। জি মনু ভাই, আমরা যেখানে ছিলাম পালিয়ে গেল,
আচ্ছা পালিয়ে গেল, সবাই বললো খোঁজদাক কোথায় গেল, কি করে খোঁজাখুঁজি করলাম, কিছুক্ষণ পরে এই আমাদের সব বুদ্ধিমান লোকজন বললো পালাই নাই, এই সরাই দিয়েছে, এর মুখের ভিতরে বা এর চলন চলনের ভিতরে ভয় ভীতি দেখছিনি, টেনশন দেখছিনি,
মানে আপনার কথা বলে,
হ্যাঁ আমার কথা কয় যে এই ভাগাই দিয়েছে, এটা নাটক, অরিজিনাল এটা নাটকই, কিন্তু এই বুদ্ধি তো আমরা কইছি যে এখান থেকে পালিয়ে গেলে এরা এখানেও আমি শান্তি থাকবো, যে ওর বউর ব্যাপারে ওর মাথা নেই, পালিয়ে গেছে ওই বউ নেওয়া যায়, এটা আমি শান্তি থাকবো, ওখানেও তুমি শান্তি থাকবো, এই বুদ্ধি আমরা টেকনিক্যালি কইছি, অস্তিত্ব রক্ষার জন্য যে আমাদের সম্পর্ক তাহলে টেকবে, নইলে তো জ্ঞান দামে ভেঙে তিনি কোন দিক কি যায় না যায় ও লেখাপড়া করুক, আর আমি একদিক
সম্পর্ক এরপরে কিভাবে টিকবে, মানে প্ল্যানটা আমি একটু পরিষ্কার হতে চাচ্ছি। একটা যেটা হচ্ছে যদি পালিয়ে যায় তাহলে তো আপনার ফ্যামিলি তার মানবে না, এক, কিন্তু আপনার আপনাকে
ফ্যামিলি তো মানুক আর না মানুক ওই তো আক্কা তো আমাদের এই মুহূর্তে নেই, আপাতত আমি বেকার সে ছাত্রী, এখন টিকে তো থাকা লাগবে,
টিকে থাকা লাগবে, মানে আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলির কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হোক,
আর ওর ফ্যামিলিতেও হোক, কারণ ওর ফ্যামিলি তো আমার সঙ্গে দেবে রাখবে না,
তার মানে আপনাদের দুজনের সম্পর্কটা আপাতত থাকছে না,
থাকছে
কিভাবে,
কিন্তু ওই প্রকাশ্যে থাকছে,
প্রকাশ্যে থাকছে না, ওকে ফাইন, তারপর
আচ্ছা তো গেছে, গেলে পরে ওরাও খুশি, ওরা তো খুশি, হ্যাঁ খুশি হয়ে ওরা আবার ওই ছেলে তার জন্য মেয়ে ছেলে দেখে বিয়েটের জন্য, এখন এই বিয়ের পরে আমার ওদের ফ্যামিলির একটা খালাতো ভাই আছে তার সঙ্গে আমার পরিচয় হয়, সে খুব মাই ডিয়ার ছেলে, তো সে ওর খালাতো ভাই কিন্তু আমার উৎকৃষ্ট বন্ধু হয়ে যায় পরে,
আচ্ছা আচ্ছা,
তখন ওই খালাতো ভাইটা ওদেরও খুব মানে ওরা গরিব আর ওদের অবস্থার অবস্থা ভালো নানান কারণে, ওই খালাতো ভাইটাকে ওর মা ডাকে ডাকি নিয়ে এসে কয়ে যে স্ত্রীর নাম বাবা নাহার,
জি
শামসুন নাহার, ওর ছোট নাম নাহার, তো ওই নাহার কে একটু বোঝাতো, তো ওর মা দেশের থেকে তার গ্রামের বাড়িতে ডাইকি নিয়ে আসি, কইছে কেন ডাইকিছো, খালা ডাইকিছে আইসিছে, তো কি ভাবে সেই মনের কাছে তোকে দেবো না, তো এখন ওর একটু বোঝা, তো তোর সঙ্গে তো খাতির ভালো তুই একটু বোঝা, তো ও বোঝাই পাঠিয়ে দিস ঘরে, তো বলছে তুই আমার কি বলার জন্য এসেছিস, তো আমি অন্য একটা বিয়ে করবো সেটা বলার জন্য এসেছি, না তোর মা আমারে পাঠাইছে যে মনের কাছে যেন না যায় আরেকটা বিয়ের জন্য আমাকে পাঠাইছে, কিন্তু আমি তোরে বলি যাচ্ছি তুই মরবি তা ওই মনুরে ছাড়বি না, আমার সঙ্গে ইতিমধ্যে তোর সঙ্গে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ফ্রেন্ডশিপ হওয়ার কারণে ওর খালাতো ভাই কিন্তু আমার কিছু না আমার বন্ধু, সে তাকে ইন্ধন যোগে যায়, তুই মরবি তাও তার ছাড়বি নি, দেখা যাক কত দূর কি হয়, আমি আসি। আর ওর বেরে আসে, তখন বলা হ্যাঁ আমি বোঝানোর চেষ্টা করে আসলাম, এখন আপনি দেখেন। ও আবার আমার আইসি ওখান থেকে বিদেহী আমার কাছে আসে, আইসি কয়ে এই ঘটনা চলতেছে যে এরকম বিয়ের জন্য রাজি করেছে। তা এখন ওই এত চাপ সৃষ্টি হলো, মারধর শুরু হলো, তখন এক পর্যায়ে আমি তার মাধ্যমে বললাম, বলি পাঠালাম যে বিয়েতে রাজি হইত ক, রাজি হ। আবার বিয়েতে রাজি হচ্ছে আবার কে, আমার এক বন্ধু, সে তখন আমি কলেজে বলি এক বন্ধু। তো বন্ধু রাজি আছে, তো এটা দেখি আমাদের জিত চাইবল, হ্যাঁ রাজি হইত ক। তাই বলো বন্ধু ইতিমধ্যে বিয়ের আগে প্রেম পত্র টত্র পাঠাইছে, বাবা মা পাঠাইছে, দেখতে বল হ্যাঁ রাজি তো হলাম, কিন্তু আমাকে এবার আর বিয়ে তো অনুষ্ঠান ছাড়া হয়েছিল, আমার কোনো সোনা দানা গহনা টহনা নেই, তো গহনা টহনা বানাও, তো বিয়ের দিন বিয়ে হবে। তো ও অলরেডি গহনা টহনা বানানো শুরু করে দিয়েছে, আর মহা খুশি। ও আগেই নাকি বিয়ে করার ওর চিন্তা ভাবনা ছিল, ওই বাড়ি তোর আসা যাওয়া ছিল, এখন ওই পুরানো প্রেম আর কি। অথচ এটা আমাদের গাইডে হচ্ছে, আমরা রাজি করাইছি যে এসব করতে থাকো, তারপরে আমরা বুঝবো। এখন কয়ে যে বিয়ে তো দিন ঠিকই যাবে, এখন তোমরা কি বুঝবা, বিয়ে হয়ে গেলে বুঝবে নাকি, বোঝা। আরে ওই যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, ওই ছেলের গ্রামের পোলাপানের সঙ্গে আমরা আবার চ্যানেল করলাম, করলাম যে বিয়ে সব বরযাত্রী আসবে, সব আয়োজন হবে, আর আমরা উঠে নিয়ে চলে আসবো।
আচ্ছা আচ্ছা,
এতে করে কি হবে, ওরা আমাদের হাল ছাড়ি দেবে যে এদের পিছনে আর কিছু খাইতে কোনো লাভ নেই। তো এই ধরনের আয়োজন যখন হচ্ছে, ও তখন এক পর্যায়ে বললো যে ওই বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করবো না, কারণ ওই তোমরা শেষে কি করো না করো, শেষে আমি বাধ্যই বিয়ে যদি হয়ে যাই, তো আমি অদূর অপেক্ষা করবো না, না করলে ওই যে বিয়েটা এখন ভাঙবো কেমনে। তো ওই ছেলে যে প্রেম পত্র দিয়েছে, সেই প্রেম পত্র আমার হাতে আসছে, আমি ওই ছেলের বাসায় বেড়াতে গেছি, ওই ছেলে মহা খুশি, আমাকে খুব আত্মীয়তা খাওয়াচ্ছে, খাওয়াটাই ওই রাত্রে থাকবো, থাকার পরে আমি আমার এক বন্ধু নিয়ে গেছি ওর গ্রামেরই, বুঝছি লেখাপড়া জানো, এই ধরনের রুচি থাকতে হবে না, আরেকজনের বউর সঙ্গে প্রেম করবে, কি কন কি কও এসব কথা, আমি যে আরেকজনের সঙ্গে বউর সঙ্গে প্রেম করবা তো বুঝে সিদ্ধ করবা, সেই তো আবার মানুষে জানবে কে, আবার তার জামাই যায়নি যে এটা একটা প্রেম হলো, কি তো বলছে এই যে তুমি চিঠি লিখেছো, এই চিঠি তো আমার কাছে, তো বলছে তুমি কি জানো যে আমরাই এটা তোমার এই ফলটা ধরানোর জন্য, তুমি যে বন্ধু হই কত বড় একটা কালপ্রিট, এটা ধরানোর জন্য, এটা প্রমাণের জন্য এই চিঠি এনেছি। তো বলছে আজকে আমি ছাড়িয়ে দিলাম, আমার মনে একটা ই ছিল, ইচ্ছা ছিল যে ভাবি হোক বিয়ে করবো, তো আমি বুঝলাম যে ও জিনিস আর মনুর কাছ থেকে আর কেউ পাবে না, যে আমাকে মাফ করে দাও, আল্লাহর রাস্তে মাফ করে দাও, আর এই কথাগুলো প্রকাশ করো না, আর তোমার ওই বিয়েটা কেন্দ্রটা যাতে মেটে আমি বরং সহযোগিতা করবো।
যে ছেলের বিয়ে করার কথা ছিল সে আপনার বন্ধু হয়ে গেল,
সে আগেতেই ক্লাস ফ্রেন্ড, এত ঘনিষ্ঠ বন্ধু না, একসঙ্গে পড়াশোনা,
বুঝতে পেরেছি।
তো ওই যে সে ওই ওই কথা ঘটনা যখন হয়েছে, তখন কিভাবে ওই বিয়েটা থেমে গিয়ে এখন তারপরও গ্যাঞ্জাম থামে
না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের বিয়েটা কি কাগজে কলমে হয়েছিল, মানে কাবিন অবস্থায় হয়েছিল?
কাবিন সেই সময় কাবিন ছিল না,
মৌখিক ভাবে মৌলানা বিয়ে করেছিলেন। তারপরে আপনি তো তার হাজবেন্ড সেই সময়টাতে ছিলেন, তো সেই সময় আপনি এক্সিস্টেন্স থাকার পরেও তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার মানে আপনার সাথে তো ডিভোর্স হয়নি?
ডিভোর্স তো হয়নি, সে ডিভোর্স দেবে এক, দুই নম্বর আমার ফ্যামিলির থেকেও আমি আমার পায়ে নিতে মাটি পাচ্ছি না, আমি যে কাউকে ধরে এগুলো মোকাবেলা করব। এই যে এখনকার মানুষের যে শক্তি সাহস, আর ওই মেয়েরও যে এখনকার মেয়েরা যে পাড়ার সমাজের লোকে বলবে যে আমি আমার আমার কাছে যাইতে যাইতে দেয় না, সেই ধরনের সাহস সেই সময় ওই ওই মেয়েদের ছিল না, আমার আমাদের ফ্যামিলি আমার বোনেরই ছিল না। এখন ওই যে আমরা বললাম যে কেউ কারোর সঙ্গে মিশবো না, প্রকাশ করবো না, এইভাবে চলতে থাক, ওই যে আরেকটা ছেলের বিয়ে হলো, প্রকাশ হয়ে গেল, ওইসব নাটক করছিল এরা, ওই কলেজে যখন যায় না কলেজ ক্লাস চলাকালীন নিয়ে যায়, নিয়ে যাই ওই ওকে ডেকে নিয়ে যাই, নিয়ে যাই আর এক জায়গায় সময় কাটায়, এসব ধরা রাত্রে সন্ধ্যার পরে রেল লাইনের ধারে গল্প করতে দেখে, দেখি ওই গ্রামের লোক যাই ওদের ভাইদের কয় যে তোমার বোন তো আবার দেখলাম তার সঙ্গে গল্প করতেছে। এমন এক পর্যায়ে এক বাড়িতে আমরা গল্প করার জন্য গেছি, ওর ভাইরা লোকজন লাঠি ছুটে নিয়ে সে বাড়ি আটকেই ঘিরিছে, আমার আব্বার বন্ধুর বাড়ি ছাঁচা ডাকতাম, এমন ঘিরে ঘিরিছে যে ওই ওই বাড়ির লোকজন আমাদেরকে একটা বন্ধ দরজা খুলি পাকিয়ে দি, অন্য গ্রামে নিয়ে গেছি সাইকেলে করে, নিজে সেই গ্রামে রেখেছি, রেখে আমাদের বাড়িতে এসেছে, আসি ঘটনাচক্রে আমি পয়সা করে ধান্দা করেছিলাম, ঘটনাচক্রে আমার নোয়া ভাই আমার বড়টা পাঁচ ভাইয়ের হিসাবে আমার বড়টা আমার 1500 টাকা দেয় যে এই টাকাটা অমুক জায়গায় দিয়ে আসতে, বাস আমি সুযোগ পেয়ে গেছি ওই 1500 টাকা নিয়ে, আবার সেই যে জায়গায় বউকে রেখে এসেছি ওই জায়গায় যাই, পরের দিন সকালে ওখানে একবার থেকে পরের দিন সকালে বিয়ে করা বউ নিয়ে বাড়িঘর ছাড়লাম।
বিয়ে করা বউ নিয়ে আপনি বাড়িঘর ছাড়লেন? ওকে,
এই দুই ফ্যামিলির অন্যায় অত্যাচারে ছাড়লাম, ছাড়ি কুষ্টিয়াতে গেলাম, কুষ্টিয়াতে যাই হোটেল আজমিরি, হে ওই হোটেল আজমিরিতে সিট নিলাম, নিয়ে ওই রাত্রে বিভিন্ন লোকজন এসে টোকা দেয়, কয় যে তোমরা কারা, স্বামী স্ত্রী কিনা, হ্যান ত্যান। ঘটনাচক্রে ওই সময় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়ার ডিডি আমার দোলা ভাই, আমি বুঝলাম যে এগুলো সকালে দেখেন আমরা যাবো না, যদি রাতে করতে হয় তো সকালে দেখেন। পরে আমাদের ভাবভঙ্গি দেখি ওই মালিকটা খুব ভালো ছিল, ও সব মোটামুটি গল্পেই বুঝে ফেললো যে এরা স্বামী স্ত্রী, রাতটা কাটাইছে আর কি। পরে ঢাকায় আসবো, গাড়িতে উঠলাম, উঠে গেলাম ফরিদপুর, ফরিদপুরের হোটেল রূপালীতে উঠলাম। উঠি আর আমি ধান্দা করলাম যে আমি কিভাবে চলবো, একটা জায়গা, একটা আশ্রয় গ্রাম এলাকায়, তেরাম ঘুরতে আসি। ঘুরতে যাই ওই এক রিক্সাটার সঙ্গে কথা বলি, ওই সময় একবার রিক্সা নিয়েছিলাম, একদিন দুদিন রিক্সা চালাচ্ছি আর ওই বোর্ডিং এ যাই। গেলে একটা ময়দার বস্তা নিয়ে এক খালের ভিতর পড়ে গেলাম, ওখানে পড়ে গেলাম, পড়ে গেলে হাত মায়ের চোট টোট পেলাম। ওই মালিকে বকাবকি করলো, ওই লোকের মালিককে দড়িপানা টরিপানা দিল, মানে আমি আর রিক্সা চালাতে পারলাম না, মানে আমি যে কিভাবে বাঁচবো, ওই একটা বদ বের করলাম, পারলাম না, না পারলে আমার ওখানে আসলাম। আসলে পাশের রুমে থেকে জোয়া খেলা হয়, জোয়া খেলা হয়, বিভিন্ন খারাপ লোকজন আসা যাওয়া করে। এখন আমার স্ত্রী রিপোর্ট দেয় এই হোটেলে মাথা খারাপ, একদিনও থাকা যাবে না। পরে আবার আবার হোটেল চেঞ্জ করলাম, পরে আমরা রূপালী হোটেলে গেলাম। রূপালী হোটেলে ওই লোক আমাদের দেখি প্রথম থেকে টেস্ট করতে করতে এক ঘন্টা সব বেরকে ফেললো, বেরকে ফেললো। এই লোকটা খুব ভালো লোক, শিশির বাবু নাম। এই লোক বলল যে তোমরা তো বাসপানা, কে তোমাকে বুদ্ধি দিয়েছে এভাবে বের হতে, তুমি কলেজে পরীক্ষা দেবে, ও ম্যাট্রিক পরীক্ষা দেবে, আর এই সব ছাত্র জীবন নষ্ট করে এইভাবে চলে এসেছো, তোমরা ডবল সিটে ভাড়া দেওয়া যাবে না, সিঙ্গেল সিটে থাকবা, যত তাড়াতাড়ি পারে আমি তোমাদের এখান থেকে নিয়ে যাবো। নিজেই ও তার বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে এক ফ্যামিলির ভিতরে আমাদের নিয়ে গেল, নিজেই এক কন্ট্রাক্টারের সঙ্গে পরিচয় করে দিল। সেই কন্ট্রাক্টার আমারে ঘুরে নিয়ে বেড়ায় ওই, আর ওই কন্ট্রাক্টার আমার সবাই নাস্তা টাস্তা করায়, খাওয়া দাওয়া চলতে লাগলো, আর প্রতিদিন আসার সময় আমাকে 100 কোটি টাকা দিত, আর বলতো যে তোমাদের চালানো আমার সমস্যা না, কিন্তু তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা ভাবতেছি। আর খালি খোঁজ করে, ঠিকানা চাই, এই ঠিকানা দেবো না, মরে গেল ঠিকানা দেবো না, বলছে আমরা তোমার কথা দিচ্ছি তোমাদের এখানে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করবো, কিন্তু বাপ মার কাছে পাঠিয়ে দেবো না। ওয়াদা করার পর আমরা ঠিকানা দিয়েছি, ওরা টেলিগ্রাম করি, টেলিগ্রাম করেছে, আবার শিখাই দিয়েছে যে আপনারা এমন নাটক করে আসবেন আপনাদের এই ছেলে বউয়ের কাছে আমরা যেন ছোট না হয়ে যাই। তো একদিন ওই ডিসি অফিসে ক্লাব ক্লাব থাকে, ওখানে টিভি টিভি থাকে, অবসর সময়টা ওখানে কাটাই, টিভি মিভি দেখি, সেই 11টার দিকে আমাকে নিয়ে আসে বাসায়, ওদের সঙ্গে কাটায়। আর ওই হোটেলের ভাড়া লাগছে না, খাওয়ার বিল লাগছে না, এইভাবে চলতেছে, আরো 100 কোটি টাকা দেয়।
এত ভালো মানুষ এখন দুনিয়াতে আছে, এভাবে সাপোর্ট করবে কিনা কেউ?
যাই হোক, এখন ওই হঠাৎ একদিন টিভি দেখছি, দেখি যে আমার চাচা, তারপরে কি ব্যাপার, তো বলছে আমি একলা না, তোমার আব্বাও আছে আমার সঙ্গে। তো কিভাবে আসলে, আরে কত জায়গায় ঘুরলাম, কত ফকির টকির ধরলাম, মানে সব গণক টনক ধরি, এক ফকির এই যে ঠিকানা বের করে দিয়েছে তোমাদের ছেলে বউ অমুক জায়গায় আছে, নাকি এমন নাটক সাজাইছে, আমি ওটা বিশ্বাস করেছি। বিশ্বাস করলে ওরা বাড়িতে নিয়ে যায় আমার আব্বাকে তাজা ইলিশ, ইলিশ দিয়ে ভাত খাওয়াচ্ছে, আর বলছে চাচা এই ভাত হাতে করে কথা দেন, কি কথা দেবো, যে আপনার এই ছেলে বউয়ের প্রতি কোনো অন্যায় অত্যাচার করতে পারবেন না। আমার আব্বা ভাত হাতে করে কথা দিয়েছিল ঠিকই, কিন্তু ওই রাস্তায় এসে ট্রেনের ভিতরেই ওই টেলিগ্রামটা দেখাই যে এরকম তারা টেলিগ্রামকে নিয়ে নি। কিন্তু আমার আব্বা তারা কইছে, দেখেন আমরা কিন্তু ওই আপনার ছেলে বউয়ের মঙ্গলের জন্য পাঠাইছি, তো দয়া করে ওদের কাছে এই কথাটা কইেন না। আমার আব্বা ওই কথাই কয় যে ওরা নিষেধ করে দিয়েছিল, কিন্তু তুমি যে বিশ্বাস করছো না সেই জন্যই দেখালাম,
টেলিগ্রামটা দেখালাম।
হ্যাঁ, টেলিগ্রাম দেখালে ওই দিনই ও আমার আব্বা ওর কাছে নিয়ে যাই, ওর ভাইদের কাছে ডেকে নিয়েছে, ওই যেখান থেকে আমরা পালিয়ে গেছিলাম আব্বার বন্ধু ওই বাড়িতে নিয়ে যাই, নিজে ওর ভাইদের ডেকে কয় এই নিয়ে যাও, তোমারটা তুমি নিয়ে যাও, আমারটা আমি নিয়ে যাই, আর জন বিশৃঙ্খলা না হয়। তো ও যাবে না, তো মায়ের কাছে আমি বলছি আচ্ছা নিয়ে যাই নিয়ে যাক, ও যাবে না মায়ের কাছে, যখন মায়ের একটু বেশি কথা তখন আমি ইট তুলিছি মারার জন্য, তখন মানুষ বুঝলি এগেরে তা থামানো যাবে না। আমার আব্বা মানুষ আমি স্বীকার করে নিয়েছে, বউয়ার বউয়ের কাছে যাবে নেই বা নেবে নি, কইছি এখন কইছি তো ওর বোনকে নিয়ে যাচ্ছে, আমরা একটু পরে যাবো আর কি। তো ওর বোনকে ওরা মারা ধরা করে তোর কি, এখন যেই একটু বেশি মারা ধরা গেছে, আমার অত কাণ্ড জ্ঞান ছাড়া আমার বড় বড় লোকজন আছে কিনা, সিনিয়র লোকজন আছে, আমি ইট তুলিস মারার জন্য। তখন ওই লোকজন হিসেবে দেখো এগের তো মিল ঠিক ঠিক মতনই আছে। তো যাই হোক, এই আমি অনেকদিনের ঘটনা তো আর মনে নেই, এক পর্যায়ে দুই ফ্যামিলি আমাদেরকে ছাড়ি দেয়। আমার আব্বা রাগ করি এমন একটা বিরক্ত হয়, কয় যে লেখাপড়া জীবন হবে না, জীবনে তো কিছু করতে পারবে না, তো বউর চেহারাটা এটা তো ভালোই আছে, আমার আব্বা মারা গেছে। মানে আমি গল্পের প্রয়োজনে কথাগুলো বলছি, আমার আব্বা আমার বউকে সবচেয়ে বেশি পছন্দ করতো, আমাকেও করতো, কিন্তু রাগ মানুষের একটা ই আসে না, বিভিন্ন সামাজিক ভাবে বিভিন্ন নিগৃহীত হওয়ার ফলে এক পর্যায়ে রাগের এসব বলছিল যে জীবনে কিছু করতে পারবে না, তো এই যে একটা মাঠের ভিতর বাসা তৈরি করবা, করি বন্ধু বান্ধব নিয়ে যাবো, বন্ধু বান্ধব কি কম আছে, এতেই চলে যাবে, মানে খারাপ ইঙ্গিত করছিল। তো এমন একটা অবস্থায় শেষে আমরাও যখন নাছর বান্ধা, তখন দুই দিক থেকে দুইজন ছেড়ে দিই, দুই যা যা থাকে তোর, তুই মরে যা। এখন আমরা আলমডাঙ্গাতে বাসা নিলাম, এবং আলমডাঙ্গায় তখন 100 টাকা দিয়ে একটা রুম নিয়েছি, কিচ্ছু নেই, রুমে কিছু নেই। দু একটা বন্ধু বান্ধব আছে তাদের কাছে গেলাম, তারা কিছু সাহায্য সহযোগিতা করলো। আমার এক বোনের কাছে গেলাম, যাই আমি কান্নাকাটি করতে লাগলাম, তো ও আমার মার কাছ থেকে কিভাবে কিভাবে 20,000 টাকা এনে দিল। মা আর কি মায়া লাগি দিয়েছে যে
আপনাকে
যে তোর বাবা শুনলে তো দেবে না বা কিছু করবে না।
তো 20,000 টাকা তো অনেক টাকা সেই সময়,
ওই সময় অনেক টাকা, অনেক টাকা মানে আমাদের কিছু করা লাগে না
ছিল
ওই সময়। আমরা একটা লোককে দিয়েছিলাম টাকাটা, যে সে আমাকে 1,000 টাকা দেবে, এই 1,000 টাকাও কিন্তু অনেক টাকা। সে পড়াশোনা করছে, আমি পড়াশোনা করছি, এই এই আবার নতুন করে শুরু হলো। এত দিনে আর নিজেদের ভিতরে কোনো ই নেই, সন্দেহ নেই যে এই ভাঙনের কোনো ঘটনা। আর এই যে মাঝে মাঝে কথা হয়, চিঠিপত্র লেনদেন হয়েছে, এতে করে এত সব সুন্দর সুন্দর কথা লেনদেন হয়েছে। হ্যাঁ, যে মেয়ে ওই প্রথম দিন বলছে আমি কি ভুল করলাম, আমি তো বুঝতে পারি না, আজ কি সে বলে যে আমাদের দুঃখ একদিন থাকবে না, এরকম সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। আচ্ছা, এখন তার ম্যাট্রিক পরীক্ষা, তো এই ম্যাট্রিক পরীক্ষার সময় তার একটা খালাতো ভাই, আমি সবাই মিলি, পড়াশোনার ক্ষতি হয়েছে, তো ওই সময় আলমডাঙ্গার নাম হয়ে গিয়েছিল, যে বদনাম হয়ে গিয়েছিল, পরীক্ষায় নকল চলে, প্রচুর নকল চলে। তো এখন নকল আবার কি স্টাইলে চলেছে, 5 মিনিটের পরেই ওই প্রশ্ন নিয়ে খালি প্রশ্নটা কপি করি, বাথরুমে আসি, ওই যে ইটের ছোট ছোট ফাঁকা থাকে, ফাঁকাতে আমাদের বের করে দিত। আমরা নিয়মিত ভাবে কতক্ষণ পর কোনটা দিতে হবে, কতক্ষণ পর কোনটা দিতে হবে, একটা প্রশ্নের উত্তর লিখতে কতক্ষণ লাগে, বন্ধু বান্ধব মিলে যারা স্ট্যান্ড করা পোলাপান, কেবল ম্যাট্রিক পাস করে গেছে গত বছর, তাদেরকে আমন্ত্রণকে নিয়ে এসেছি, নিয়ে এসে টেবিল চেয়ার নিয়ে বসে রেখেছি, বই হবে 3টা কপি করতাম, যেটা যদি নি নাই তার একটা আছে। হ্যাঁ, সেই বছরেই ওই আলমডাঙ্গায় নকল শুরু হইল। মোটামুটি পড়াশোনা করিনি মোটেও, কিন্তু ফার্স্ট ডিভিশন পাই নাই, হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করি গিয়ে বন্ধু বান্ধবের জোরে। আর আমরা এমন ভাবে নকল দিতাম, হাতের লেখা টাকা ভালো, তো ফার্স্ট ডিভিশন পাই নাই, কিন্তু একটা ফার্স্ট ডিভিশন পেয়েছিল দুইটা মেয়ে, আর একটা 8 সবগুলো সেকেন্ড ডিভিশন, তো হায়ার সেকেন্ড ডিভিশন মানে 3 নম্বরে গিয়েছিল পরীক্ষায়, কিন্তু সে ম্যারিডের দিকতে অত আগানো না। এখন এই ম্যাট্রিক পরীক্ষার সময় আর একটা কাহিনী আছে, ওই তার বাড়িতে থাকতে চাইছিল, সে থাকতে চাইছিল, জায়গা দিইনি, আমার বাড়ি তো জায়গা দেই নি। সেই সময় ওই তার ওই খালাতো ভাই আর আমি গ্রামে ম্যাট্রিক পরীক্ষার সময় সব স্কুলের কাছাকাছি গিয়ে বসবাস করে, গ্রাম অঞ্চলে এরকম আছে, তো আমরা ওই সময় ওই জায়গা পাচ্ছিলাম না। আমাদের খালাতো ভাইয়ের কাছে বলি আসলাম যে কালকে থাকবে, আমরা সাইলাইল নিয়ে আসবো, সে যেদিন আমরা আসিছি সেদিন সে ঘরে তালা দিতে লিখি, কয় তোমার সেভাবে আসতে চাই আসে নাই, তোমার ভাই রাগ করেছে, তোমাকে জায়গা দেওয়া যাবে না।
ওকে,
ওই সময় আমরা একটু কষ্ট পেয়েছিলাম। পরে ওই খালাতো ভাই আর আমি মিলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, মুড়ি টিন চাউল ডাউল সব আছে আমাদের কাছে, তো তখন ওই একটা লোক আমাদের জায়গা দিল। তার মানে আমরা একটা প্রভাবশালী ফ্যামিলি হওয়া সত্ত্বেও, তার বাড়িতে তার নিজের ফ্যামিলি হওয়া সত্ত্বেও, ম্যাট্রিক পরীক্ষার আগে আমরা এরকম একটা বউ নিয়ে
মানুষের বাড়িতে থেকে
থেকে, সে আমার বলছিল যে তোমাকে জায়গা দেখছি তো কষ্ট পাইছে, কি খবর তোমাকে, সমস্যা কি? আমার এই সমস্যা, তো বলছে যে তাহলে আমাকে, আমরা গরিব আমরা একটু জায়গা দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে যে ওই ওইগুলো নেওয়া যাবে না, ওই চালি লাইল সব নিয়ে যাবা। মানে আমরা বিভিন্ন সময় একটু কষ্টের পরে যেসব সহযোগিতা পেয়েছি এগুলোও কিন্তু কম না, মানে মানবতার কারণে,
মানবিকতার জায়গা থেকে হেল্প পেয়েছে।
আমার ঘরে 8টা মেয়ে আছে, তার কাছে থাকবে, সেও আসছে দূর কুষ্টিয়ার থেকে, সে থাকবে কিন্তু এইগুলো দিতে পারবে না, তাই সাথে দিলাম না। তো এইভাবে তাকে পাশ করে নেওয়া হলো। এখন ওই মাঝখানে যে বাসা ছিল না কেন আমার মনে পড়ে না।
আচ্ছা,
মনে পড়ে না, তবে ওই পরীক্ষার পরে ওই বাসাতেই ছিলাম, মানে ফ্যামিলি দুই ফ্যামিলি ছাড়াই ওই বাসাতে আমাদের খুব কষ্ট হচ্ছিল চলতে। ওই যে 20,000 টাকা যাকে দিয়েছিলাম, ও আস্তে আস্তে টাকা আসল খেয়ে ফেলে, খেয়ে ফেলে দেয় না, পরে চাপ দিয়ে আসল আর দিতে পার না, তো ওই আমরা খুব অনন্তনমিত পড়ে যাই। পড়ে গেলে ও তখন বলে যে এইভাবে তো তোর বউ তো পাশ করেছে, তো এখন চাকরির ব্যবস্থা কর। তো আমরা এগ্রিকালচার, আমার এগ্রিকালচারে আমার অনেক বন্ধু বান্ধব আছে, এগ্রিকালচার এক্সটেনশনে ব্লক সুপারভাইজার হিসেবে ঢোকে, এখন তোরা ডিপ্লোমা হয়ে গেছে, তো ওই ওতে ওরা বলে যে এটা লোক নেবে, সার্কুলারে দেবে, তো তুই দরখাস্ত কর, কয় আমাদের এখন সমস্যা, ইন্টারভিউ দিতে কুষ্টিয়া যাওয়া লাগবে, এটা পারবো না, বলছে কর না পরে আমি বুঝবো। শুধু ওরা দরখাস্ত জোর করে করাইছে এবং কিছু টিচিংও দিছে যে এইভাবে পড়াশোনা করা লাগবে। ওই যে ইরি, ইরি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট নাকি,
রাইস রিসার্চ
ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, এই ধরনের ক্রিটিক্যাল সব যেগুলো প্রশ্নগুলো আসবে এগুলো শিখিয়ে দিত, শিখিয়ে দিয়ে যথেষ্ট উন্নত হয়েছিল, পরীক্ষায় যাই তাকে ওই সবই পড়িছে। এখন পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় ওই বছরের পুরো প্রচুর নকল চলছে, মানে চাকরির ইন্টারভিউতে সে প্রচুর নকল, সে নকলে একটা মেয়ে নেবে সে ফার্স্ট হলো, এবং ওই যারা যে ডিপার্টমেন্টে পরীক্ষা হলো তাদের কিছু লোকজন খুঁজতে থাকে, নাহারকে নাহারকে আমাদের খুঁজে পাইছে, পেয়ে মিষ্টি খানকা ওই পরীক্ষা তো ভালোই হয়েছে। পরে এক পরে বললো আপনার ঘুমান গাক, 3 মাস পরে আপনাদের চাকরির চিঠি যাবে, এই যে চাকরি হলো,
চাকরি হয়ে গেল?
হ্যাঁ, চাকরি মানে একটা চিঠি লিখছে যে আপনি খেতাপত্র বাসনপত্র নিয়ে চলে আসেন ঢাকায় যে শেরেবাংলা নগরে সরোয়ারদের পাশে, ওখানে একটা ইনস্টিটিউট আছে, দুই বছর ট্রেনিং হবে, এই দুই বছর ট্রেনিং এর পরে আপনার চাকরি হবে, ইন সার্ভিস ট্রেনিং না কি কয়, ফ্রি সার্ভিস ট্রেনিং। তো ওখানে ট্রেনিং দিতে হবে, ওখানে স্টাইপেন্ড দেবে 220 টাকা কিরি সে আমলে। সেই চাকরির কথা শুনলো তখন আবার সবার মানসিকতা একটু ভালো হলো যে এরা তো এত কাহিনী করে তো পরে টিকি গেল, তারও একটু মানুষ ভালো বলতে লাগলো, আমারও একটু ভালো বলতে লাগলো, এই যে চাকরি হলো। চাকরি হলে তো আমার তো আর কিছু নেই, বাড়িতে সেটা মেয়েটি নেই, তো আমি আবার খুঁজতে লাগলাম, মানে সূত্র খুঁজতে লাগলাম কিভাবে ঢাকায় আসা যায়। এতদিনে বলি ওই সময় আমার ঢাকায় 3 বোন 2 ভাই থাকে, তো সেই সময় ওই আত্মীয় স্বজনের বাসায় নিয়েছিলাম ভর্তির সময়, কিন্তু তারা জায়গা দেয় নাই, জায়গা দেয় না মানে আমার ইসলামিক ফাউন্ডেশনে এক দোলা ভাই থাকতো, ওর বাসায় নিয়ে গেলাম। আমরা আম টাম অনেক খাওয়ার জিনিস নিয়ে সেই বাসায় উঠেছি, আমার বোন বোনাই নাকি কইছে যে তারে নিষেধ করো এই চাকরি মেয়ে বৌদি চাকরি না করাতে, তো এই নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তো বোন বললেছে মাও জানাম সাও সেরাম, এরকম একটা কথা কইছে, কলে বোন মানে ওই শাশুড়ির কথা কইছে আর কি, যে মাও জানাম সাও সেরাম। তো পরে বোন তার ভাড়ার বাসার থেকে বাইরের গেট খুলি সিঁড়ির ভিতর ধাক্কা দিয়ে ফেললি, এই অবস্থা আমি বাড়িতে যে এই অবস্থা দেখতেছি। তো দেখলে আমি তখন আবার তার সব গুছিয়ে গুছিয়ে নিয়ে বড় বোনের বাসায় গেলাম। তো বড় বোন দোলাফের কাছে ফোন করলো, বলে আমার অফিস আসো, তারপর আমার সেজ ভাই আছে, বিস্কুট তোর তোদের ছোট বউকে বলে আমাকে ফেল দিয়েছে, এই নিয়ে দুনিয়ার কাহিনী হয়, মানে রাগা ধাকা জাগা নেই। তো যে যেমন লাতি ঝাড়া মারে, আমার বড় বোনের কাছে একটা শাড়ি চাইছে যে একটা শাড়ি দিবেন ওই অফিসে যাবো, তো বলছে তোর এই শাড়ি সাথে আর শাড়ি নেই, তো বলছে এটাও ছিল না, এখন এক বন্ধু আমার এক বন্ধু, যে বন্ধুটা চাকরির জন্য সাহায্য করেছিল, ওই বন্ধু তার গ্রামের বাড়ির থেকে 1 টিন গুড় চুরি করে বিক্রি করে আমাদের টাকা দিয়েছিল 300, সেই 300 টাকায় 150 টাকা দিয়ে 2টা শাড়ি কিনে এসেছি, যে শাড়িটা আমার বোন কেছে এটা তো আমাদের কাদামেও পড়ে না, এখান বাইরের তুই একটা চাইও শাড়ি আনতে পারিস নি, কিন্তু সে কয়েক জায়গায় চাইছিল শাড়ি তাও পায় নাই।
আমি এখানে একটা জিনিস একটু নোটিশ করতে চাই, প্রিয় শ্রোতা আপনারা একটা জিনিস দেখবেন এখানে, সেটা হচ্ছে যে যে সময়টাতে আমাদের এই যে আজকে যিনি অতিথি আছেন মনু, তার যে বিয়ে হলো সেই সময়টাতে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তিনি প্রাপ্তবয়স্ক নন, বিয়ের জন্য তার স্ত্রী তো অবশ্যই না। প্রথমত হচ্ছে আয় রোজগার বলতে কিচ্ছু নেই, যদিও আমরা আমাদের দেশে দেখি যে একটা পুরুষতান্ত্রিক জায়গা থেকে এবং সাধারণত স্ত্রীরা স্বামীর উপরই নির্ভর করেন, স্বামী সংসার চালান, সেই জায়গাটি থেকে আমাদের যিনি নাহার তার যে জামাই আমাদের যে অতিথি তার কোনো প্রকার কোন ধরনের আয় রোজগার ছিল না, একই সাথে আরও মরার উপর ঘাড়ের ঘা হিসেবে যেটা ছিল দুজনের মধ্যে প্রাথমিক পর্যায়ে মনোমালিন্য ছিল, কিন্তু পরবর্তীতে এটা পারিবারিক মনোমালিন্যে যায় এবং পারিবারিকভাবে এত বেশি বিরোধের জন্ম হয় তাদের দুজনকে নিয়ে যে তাদের মধ্যে ডিটাচ করার জন্য তারা উঠে পড়ে লাগে, কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা অন্তরঙ্গ তৈরি হওয়ার কারণে তারা বারবার পরিবার থেকে বের হয়ে গেছে। কিন্তু ওই যে অর্থনৈতিকভাবে তারা দারিদ্র ছিল, অর্থনৈতিকভাবে তারা কোনোভাবেই শক্তিশালী ব্যাকআপ ছিল না, যতই পরিবারের কাছ থেকে দূরে সরে যাক না কেন, শেষ পর্যন্ত ইকোনমিক ডিপেন্ডেন্সির কারণে তাদের আবারও সেই পরিবারের কাছে ফিরে আসতেই হচ্ছে। কারণ চায়া চিনতে কিন্তু একটা কথা আছে যে সাহায্য নিয়ে নিজে কিছু রোজগার না করলে কিছুই করা যায় না, এবং এখানে একটা পয়েন্ট করার মতো আছে, মাঝখানে কিন্তু আমাদের যিনি অতিথি তিনি একবার চেষ্টা করেছিলেন রিক্সা চালানোর জন্য, এবং যেটা হলো যে আসলে তিনি দেখতে পাচ্ছিলেন যে এই কাজটি তার দ্বারা সম্ভব হচ্ছে না, তার শরীরে এটা কুলাচ্ছে না। যাই হোক, এই পর্যায়ে আমরা দেখলাম যে সেই আমাদের যিনি অতিথি তিনি আবারও তার স্ত্রীকে নিয়ে ফ্যামিলিতে ফিরে এসেছেন, এবং সেখানেও এক ধরনের তুচ্ছতা ছিল, যেটা হয়েছে সবসময় বরাবরের মতো সেই তুচ্ছতা ছিল আমরা দেখতে পাচ্ছি। কি হলো পরবর্তীতে আমরা সেই জায়গাটিতে আবারও যেতে চাই। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকের এই জীবনের গল্পের, সেটা হলো আমাদের এই মনুমিয়ার বর্তমান জীবন। আমরা ফিরে আসব ঠিক 4 মিনিট পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ, এবং তাকে দেখার জন্য মানে আমাদের অতিথি যিনি আছেন তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Presents Hello 8920 Close Up, the closer the better.
This track was downloaded from fusionbd.com.
up presents hello 8920 close up the closer the better
4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান আজকে এখানে মনোয়ারুল ইসলাম মনু রয়েছেন তার জীবনের গল্প নিয়ে 55 বছর বয়সী আমাদের এই অতিথি আজকে তার জীবনের গল্প বলছেন তার জীবনের গল্পের সবচাইতে ইন্টারেস্টিং পার্টটাতে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে প্রবেশ করব তবে তার আগে বলছি আপনারা যদি হ্যালো 8920 তে এসে জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আরো একবার বলি 09613892892 আরো একটি নাম্বার রয়েছে 9115668 আরো একবার বলছি 9115668 হ্যাঁ বলুন তারপর
তো এই ঢাকাতে ভর্তি হওয়ার জন্য আসছিলাম আমার ভাই বোনদের কাছে সেরকম রিসিট টিসি হয় নাই তারপরেও ওই একটু লজ্জা শরমের মাথা খেয়ে তাদের বাসায় দুই তিন দিন ছিলাম এবং ওই ভর্তি এই ফার্ম গেটে খামার বাড়িতে গেলাম ওই প্রয়োজনীয় কাজকাম সারা পরে ভর্তি টর্তি করে দুই তিন দিন পরে তাকে হোস্টেলে ডেকে আমি ফিরে গেলাম এই শুরু হলো আমার একটা নতুন জীবন মানে এতদিন ছিলাম অনিশ্চয়তার ভিতরে এখন আসলাম যে একটা চাকরি হবে আমরা টিকে গেলাম এবং সমাজে যারা আমাদেরকে একটু বিদ্রুপ করতে পারে চোখে দেখ তাদের দৃষ্টিটাও আমাদের প্রতি একটু প্রসন্ন হইল এবং এমন আলোচনা হইতে লাগলো গোলেমালে ওরা তো টিকে গেল এবং চাকরি পাইছে একটা শুনছি সরকারি ছেলেটা ভালোই পরে কয় বউটা আগে ভালো ছিল না কেউ কেউ গ্রামের কিছু মহিলারা এরকম সমালোচনা করতে লাগলো যে ভালো ছিল না একেবারে খারাপও ছিল না পরে শেষমেশ সিদ্ধান্ত হইলো যে মেয়েটা ভালোই ছিল এটা আমার এক চাচাতো ভাই আমাকে বসে তোদের নিয়ে এইসব কথা হয় এটাই আমাদের গ্রামের সংস্কৃতি সময় ভালো থাকলে ভালো আর খারাপ হলে খারাপ যাই হোক ওই যে দেড় বছর দু বছরের ট্রেনিং আমি তখন একটা নতুন সমস্যায় পড়লাম যে এই টাকা পয়সা দেবো কেমনে এখন আমার মা ছোটবেলার থেকে আমার নামে 7 বিঘা জমি দিয়েছিল তার মায়ের দেশের এবং আমার মার একটা ইচ্ছা ছিল যে আমি সংসার করবো তার ওই বাড়িতে তখন তো আমার আর ওই গ্রামে থাকার চিন্তা ভাবনা নেই কিসের জমি তখন আমি ওই চুপি চাপি কম কম দামে বেচে ফেলতাম মানে বাড়ি বললে পরে বেচতে দেবে না বেশি বেশি ওই ঢাকায় আসতাম আইসি বোর্ডিং এ উঠতাম ওই বৌনি পরে দেখতাম যে বোর্ডিং এ থেকে তো পোষাবে না কি করা যায় ছোটখাটো চাকরি খুলতাম চাকরি দোকানে সেলসম্যানের চাকরি নিলাম সাধনপুর আমতলায় নিয়ে ওই বউয়ের সঙ্গে দেখা করতে যেতাম প্রতিদিন বিকেলে আর এই চাকরির জন্য আসতে তো কিছুটা ফ্রি ছিল মানে দিনের বেলায় যেখানে যায় যাক রাত্রে আসলেই হয় পড়াশোনার অত চাপ নেই তো ওদের জন্য ওটা খুব সুন্দর জীবন ছিল ওই হোস্টেলের জীবনটাই ওরা বলে আমরা খুব সুখী ছিলাম বিভিন্ন দেশের মেয়েরা ছিল এই ওদের আনন্দটাকে একটু বাড়ানোর জন্য আমি জমি বেশি বেশি পয়সা নিয়ে আনতাম ওই গাউসিয়ায় যেতাম নিউ মার্কেটে যেতাম বিভিন্ন অর্নামেন্ট কিনে টিনে দিতাম যেটা সোনার না খুব রঙিন জীবন রোমান্টিক জীবন কাটাতে লাগলাম ওই বিভিন্ন পার্কে টাকে ঘুরতাম এবং আমরা বিভিন্ন সময় ছবি তুলি সুন্দর একটা জগতে বসবাস করছি যে আমরা জীবনে সফল আগে যে স্বপ্ন দেখতাম সেই যে একটা সুন্দর সংসার হবে বাচ্চা হবে সেই দিকে আগাচ্ছি এবং এই বলা হইল যে দুই বছর যে ছিল আমি যে কিছুদিন মাত্র কিছুদিন গ্রামে ছিলাম সেখানে সে প্রতি সপ্তাহে 3-4 করে চিঠি লিখতো 100-150 চিঠি জমা হয়ে গেছে চিঠির ভাষাগুলো কি ওই জমি 7 বিঘা বেচতে বেচতে চাকরি হয়ে গেছে তখন আরো 2 বিঘা ছিল সেই 2 বিঘা বেশি আবার টিভি কিনলাম ফ্যান ট্যান খাট টাট কিনে মোটামুটি একটা অল্প বয়সে সংসার শুরু করলাম এবং সে ওই সময় নতুন পে স্কেল হয়েছিল যে 80 সালের পরে 800 টাকা স্কেলে ঢুকলো এবং মহা খুশি
800 টাকা স্কেলে কিসের চাকরিতে ঢুকলো
এটা হচ্ছে এগ্রিকালচার অফিসে তখন বলা হয়তো ব্লক সুপারভাইজার কিন্তু ওইটা 2 বছরের ট্রেনিং দেখেছে এখন ওটা ডিপ্লোমা হয়ে গেছে এগ্রিকালচার ডিপ্লোমা
ওকে ওখানে আর আপনি সে সময়টাতে কি করছেন
আমি চাকরি শেষমেশ পাই নাই ব্যবসা করতাম ওই জমি বেচার টাকায় কিছু রেখে টেকি টুকটাক ব্যবসা টাবসা করতাম ব্যবসাগুলাও নামে মাত্র মানে এখন মানুষকে তো বলতে হবে ইনকাম আসতো না মাল কিনতাম ওই আলমডাঙ্গা আবার ব্যবসা কেন্দ্র খুব ভালো ব্যবসা কেন্দ্র সারাদিন মাল কিনে বিক্রি করলে কিছু লাভ হয় কিন্তু বাকিটাকে বলতো মানে বেকারই বলা চলে কিন্তু তার বেতনটাতেই সকল সংসার চলত
আপনার স্ত্রীর
বেতনে আর আমরা কিন্তু ঢাকাতে ওই সময় যতগুলো হলে নতুন নতুন ছবি আসতো সব দেখতাম এক সপ্তাহে 3টা ছবি দেখতাম এগুলো সব জমি বাজার টাকা এই যে 7 বিঘা জমি পরবর্তীতে আমার যাদবপুরে বাবার দেওয়া 2 বিঘা জমি ছিল সব বিক্রি করেছে মনের খুশিতে বিক্রি করেছে জীবনে আর চাই কি পরবর্তীতে শেষের দিকে চাকরি পাইছিলাম ব্রাকে ব্রাকে কিছুদিন চাকরি বাকরি করেছি এখন সংসার যখন আর কোনো চাহিদা নেই সেই সময় এই আমাদের সংসারে একটা ভাঙন লাগে মানে আমার কথা সে বোঝে না, তার কথা আমি বুঝিনি, সে কয় ডানে চলতে আমি বাইরে চলে, আমি কয় বাইরে চলতে সে ডানে চলে, তার ভিতরে একটা রুচি তৈরি হয়ে গেল যে সেই রুচিতে আমি চলতে পারতাছি না।
যে রুচিটা আপনার ছিল যখন আপনি বিয়ে করেন,
হ্যাঁ সেই রুচিটা তার ভিতরে চলে গেছে
এবং সেই রুচিতে এখন আপনি চলতে পারছেন না, কারণ আপনার কোন ইকোনমিক স্ট্যাটাস নাই।
এটা
ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের গল্পের দুটো ইম্পর্টেন্ট জায়গা আছে। একটা হচ্ছে যে প্রথমত যেই মানুষটিকে আমাদের আজকের অতিথি জীবনে গ্রহণ করলেন, তার একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড ছিল, তার একটা বলা যেতে পারে সে প্ল্যান করেছিল যে মানুষ করে ফেলবে তার পুরো ফ্যামিলিকে, কারণ তার রুচির সাথে তাদের রুচি যেত না। সেই রুচি জায়গাটা থেকে ম্যাচ করলো না বলে দুটো পরিবারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হলো। সেই দূরত্বের জায়গাটা থেকে তারা দুজন একসাথে সংসারই করতে পারত না, কিন্তু মনের টানে শেষ পর্যন্ত তারা টিকে গিয়েছে। পরিবারে আর্থিক সংস্থানের ব্যবস্থা হয়েছে, কিন্তু আর্থিক সংস্থানের ব্যবস্থা কার হয়েছে? স্ত্রীর হয়েছে, স্বামীর হয়নি। স্ত্রী জায়গাটি থেকে স্ত্রীর এখন একটা ভিন্ন রুচি তৈরি হয়েছে, সেই রুচির সাথে এখন স্বামী ম্যাচ করছে না। নাও অ্যানাদার টার্ন, যাই আমরা সামনের দিকে।
এখন সে ধরেন বাজারে, আমি বাজারে ব্যাগ নিয়ে যাবো, বাজারে যাবো, সে কয় আমার এই স্যান্ডেল দুটো নিয়ে যাও, ওই বাজারে যাওয়ার পথে মুচি আছে ওই মুচিক দিয়ে যাবা। তা আমি বলছি আমি নিয়ে যাবো, তুমি যে উপজেলায় ঢুকবা, উপজেলার গেটেও তো একটা মুচির দোকান আছে, ওখানে নিয়ে যাও। এই একটা মর্যাদার লড়াই। আর সবচেয়ে বড় জিনিস, অফিসে থাকতো আমি রান্না করতে যেত বা অনেক সময় আমি নিজে রান্না করতাম, এগুলো আমার মনের দিক থেকে খুব খারাপ লাগবে। মানে তার সঙ্গে যে আমার সমস্যা হতো সেটা হচ্ছে এই আত্মমর্যাদার ব্যাপার। সে বলতো যে আমি যদি একটা সঠিক কথা কই তুমি শুনবা না কে? আমি স্ত্রী তাই কি আমি একটা ভালো কথা বলতে পারবো না? আর আমার কথা হচ্ছে এই সংসারের মাতব্বার কিটা চলবে কার মতো? আমার মতো। এই হচ্ছে আমার একটা দাম্ভিক একটা ব্যাপার। আর তার ব্যাপার হচ্ছে লিগাল, কয় যে লিগাল কথা শুনবে না আমাকে? হ্যাঁ শুনতাম, তুমি যদি চাকরি না করতে শুনতাম, আর চাকরি করো বলি তোমার এই খবরদারি, তোমাকে মাইনে নিতে হবে, তুমি চাকরি করো বলি তোমাকে আমার কথা মতো চলতে হবে। এই সমাজে আমার একটা বোঝাপড়ার ব্যাপার স্যাপার।
অনেস্টি, ভেরি 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 অনেস্ট পয়েন্ট। যারা ফ্যামিলিগতভাবে আজকের স্টোরি শুনছেন তাদের জন্য হলেও আমার মনে হয় কিছুটা হলেও টাচ করবে। এই এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং এই যে ছেলেদের মনে যে ব্যাপারটা তৈরি হয়, দ্যাট ইজ টু মাচ ন্যাচারাল আমাদের সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এবং সেখানে উনি কিন্তু একটা কথা বলেছে যে স্ত্রী যদি চাকরি না থাকতো তাহলে কোনো ফ্যাক্ট ছিল না। স্ত্রী চাকরি আছে বলে তার মনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, আমার চাকরি নেই, স্ত্রী চাকরি আছে, উনি কি আসলে সংসার চালাচ্ছে? মাতবর তো আসলে আমি সংসারের। দেখুন, এই আত্মমর্যাদার লড়াই এটা সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের উঁচু তলার মানুষ যারা সংসার করছেন তাদের প্রত্যেকেরই আছে। বলুন তারপর।
এখন এই সমস্ত সংসারের টুকি টাকি ব্যাপার নিয়ে মানে আমাদের প্রায় লাগিয়েই যায় থাকতো, এবং তার যুক্তিতে সে অটল এই জন্যই ছিল, সেও চাইতো যে আমার স্বামী আমার মনের মতো হবে যাতে আমি মানুষের কাছে গর্ব করতে পারি, এটা তার চাওয়া। আর আমার চাওয়াটা হচ্ছে যে আমি আমার বন্ধু বান্ধবের কাছে বলতে পারবো আমার বউ চাকরি করে তাই কি, আমি যেভাবে চালাই মাটির মতন গলা, যেদিক ঘুরাই সেদিক ঘুরে। এই ব্যাপারে এই দ্বন্দ্ব মূলত, এই দ্বন্দ্বে সে আমি হয়তো স্টেশনে তাকে নিয়ে কুষ্টিয়ায় যাব, গেলে স্টেশনে একটুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করা লাগে, এক রিক্সা ড্রাইভার শ্রেণীর মানুষ এসে আমার পকেটে হাত দিই, কিছু টাকা পেলো 20 টাকা রেখে বললো 20 টাকা রেখে দিলাম। তো সে তখন খুব ওই মুহূর্তে না বললেও পরে খুব চিল্লাছিল, কোন ধরনের নোংরা আচরণ এইগুলো, সালাম দেবে, সালাম দিয়ে বলবে 10,000 টাকা দেন, তুমি দাও সমস্যা নেই, কিন্তু পকেটে হাত দেবে কে? কোন সাহসে পকেটে? এই কোন রুচি রুচি তৈরি হয়ে গেল? তারপরে এমনকি আমার শার্ট প্যান্ট সম্পর্কেও সে ধারণা দিত। তখন লেডি হ্যামিল্টন দেখি গেছে ঢাকার ছেলেরা, লেডি হ্যামিল্টনের শার্ট গায়ে দেয় হ্যান্ত, এই তার কঠিন এক রুচি তৈরি হয়ে গেল, কিন্তু আমার মাইনেই নিতাম না যে তার এই ধরনের রুচি তৈরি হবে কে। এই একটা ব্যাপার।
সেম জিনিস আপনি করেছিলেন যখন তাকে আপনি বিয়ে করেন, সেই জিনিসটাই রিপিট হচ্ছে বলেন তারপর।
আচ্ছা, আর একটা ব্যাপার আছে আমার ভিতরে, যেহেতু যে যখন আমার বউ আমার মনের মতো বা আমার উপরে আত্মসমর্পিত হবে, তখন যদি সে মানুষের সামনে ঝাড়ি দেয় বকা দেয় সেটা আমার মজা লাগবে, কিন্তু সত্যি সত্যি যখন সে ঝাড়ি দেয় অরিজিনাল দেয় সেটা আমার মানিয়ে নেব না। এই জিদের কারণে এক পর্যায়ে মানে সে কয় আমি এখানে থাকবো না, এই ভাড়ার বাসায়, ভাড়ার বাসায়। তখন তো আমার কিছু নেই, আমার নিজের বাড়ি নেই, শ্বশুর বাড়ি নেই, ওই তার উপর নির্ভর করে থাকি, কিছু টাকা আছে, ওই টাকার কোনো ভ্যালু নেই। তো এখন আমি থাকবো না, কোথায় যাবো? আমি ইতিমধ্যে কিন্তু আমাদের সংসারে একটা ছেলে হয়েছে, এই ছেলের বয়স 8 বছর, এই সে কয় আমি থাকবো না, আর যাবা কোথায়? কয় আমার ভাইদের কাছে। এখন আমার নতুন আর একটা যে ভাইদের কাছে শরীর রেখে আমি নিজে লেখাপড়া করলাম, জমি বিক্রি করলাম, এত দূর তাকে নিয়ে আসলাম, আর আজ গিয়ে সে আমার পারিবারিক কলহে সে ভাইদের কাছে যাবে, আমার মনে একটা জিদ চাইলো যে গেলে পরে তুমি কাজী ডেকে নিয়ে আনছি, তুমি এখানে সই করতে এসেছিল, পরে কাজী নিয়ে নিছে, কাজী বসে মা এত সুন্দর একটা ছেলে সংসার ভেঙো না। তো আমি তো ভাঙতে চাইনি, আমি চলে যাবো, আমি সংসার তো ভাঙতে চাইনি, কিন্তু আমি এখানে এক মুহূর্ত থাকবো না। তারপরে এক পর্যায়ে এই বার্গেনিং করতে করতে কাজের কথা সে মেনে নেয়, 4-5 জায়গায় সই করতে কয়, সই করি সে চলে যায়।
মানে আপনাদের ডিভোর্স হয়ে গেল?
ডিভোর্স হয়ে গেল, ভাড়ার বাসা যেখানে আমার কোনো সঙ্গতি নেই সেই চাকরি বাকরিকে ভাড়া টাড়া দিত, সংসারের মাল সামাল থেকে সে চলে গেল।
ওকে,
চলে গেলে এই সমাজের প্রকাশই গেল, লোকজন আসলো, আমার ফ্যামিলির লোকজন, তার ফ্যামিলির লোকজন এসে দেখলো যে চলে গেল, তার ফ্যামিলির লোকজন রিসিভকে নিয়ে গেল। লজ্জায় ঘৃণায় অপমানে আমি কি করব বুঝতে পারলাম না। তখন আমার পিছনের দিকে নজর দিলাম, আমি কিভাবে মেয়ে বিয়ে করলাম, কোথায় কোথায় আনলাম, কি করলাম জীবনে, এই যে জমি জায়গা সব বিক্রি করলাম, মানুষের নিষেধ করছিল যে এই জমি বেশি বউ বড়ায়ও না, এই বউ কিন্তু থাকবে না, এলাকায় দু একটা ঘটনা এরকম আসেও, কিন্তু আমি তাদের কাউকে তোয়াক্কা না করি বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ভাই বোন ছাড়লাম, নিজের লেখাপড়া আগাইল না, এই মনের দুঃখে একসাথে আমার এই জীবন আর রাখবো না, লেট লাইনে গেলাম। কিন্তু এতটুকু কমন সেন্স ছিল যে মরে গেলে তো কোনো সমস্যার সমাধান হলো না।
আপনার ছেলের বয়স তখন কত?
ছেলের বয়স তখন আড়াই বছর।
আপনার সাথেই থাকতো?
আমার ওই
আপনার ছেলেকে তো রেখেই গিয়েছিল আপনার কাছে?
না,
তাহলে নিয়ে গিয়েছিল,
ছেলেকে নিয়ে গিয়েছিল।
আচ্ছা, হ্যাঁ বলুন, তারপর
ছেলেকে নিয়ে গিয়েছিল। এখন হচ্ছে ওই পরে কি মনে করি পারলাম না, পারলাম না, ফিরে এসে ওখানেই অপেক্ষা করেছিলাম। দুদিন পর সে ফিরে আসলো
ছেলে সহ,
ছেলে সহ, কয় যে সেই কাজে অফিসে লড় যায় কাগজগুলো নিয়ে আনতে হবে, এখনো তো আর বেশি লোকে জানে নাই তো, অথচ আমি ওই দিনই কিছুক্ষণ পরে যে কাগজ নিয়ে নিছি,
অটোমেটিক্যালি আপনি নিজে থেকে কাগজ
নিয়ে নিছি, সে জানে না, সে কাজ নিয়ে আনতে হবে। তো যাই হোক, ওই একটা ঘটন মানে মনের ভিতরে আঘাত তো থাকলোই, সামাজিকে মানুষের বেশি কিছু লোকজন না জানার আগেই ওই আমরা আবার মিশে গেলাম, কিন্তু মনের ভিতরে এই প্রথম দাগ শুরু হলো যে এই বউ চলে গেছিল আমাকে,
আমাকে রেখে চলে গেছিল।
এক পর্যায়ে বলছিলাম আমার বাড়ির থেকে আমার বউ পালাইছিল, সেটা কিন্তু আমার খুব মজা লাগছিল, কারণ ওটা আমি জানতাম, আর প্রকৃত মনে আজকে সে আমার প্রকাশ্যে আমাকে ছেড়ে চলে গেছিল, এই দাগ মনে রেখেই আবার ঘর সংসার শুরু হলো। আর মনের মিল আর ঠিক মতো হয় না, কোথায় যেন ফাঁকা, কোথায় যেন কি
বারবার মনে হয় যে আমাকে তো ছেড়ে চলে গিয়েছে,
চলে গিয়েছিল। আর এই বাস্তব যেসব কথাবার্তা হয় এর ভিতরে সেরকম কোনো আন্তরিকতা পাইনি, না পারলে আস্তে আস্তে আমার মন খুব খারাপ হয়েছে যে কি হলো, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করি তো বোধ হয় তোর বউ থাকবে না, শেষমেশ থাকবে না দেখিস। তো তারপরে ওই এক সময় কিন্তু ওই প্রথম জীবনে যখন সংসার করেছিলাম টানাপোড়ন ছিল, তখন কিন্তু আমি খুব মারধর করতাম, যে কোনো আমাকে না বুঝলে মারধর করতাম, সেই সময় সে বলতো ঠিক আছে আমি বুঝতে পারি নাই, তো এইভাবে আমাকে যদি শাসন করতে মানুষ করতে পারো করি নাও। আর একটা ব্যাপার বলতো যে এরকম ব্যাপার, আমি এটা ওই সময় একটা কথা ভুলি গেছি বলতে, লিসেনারদের জন্য এই কথাটা বলি যে মনের সম্পর্ক যখন গভীর থাকে, মানে চোরকে নাকি এক ঘন্টা পরে আর লাগে না, তা আমাদের সম্পর্ক এতই গভীর হয়েছিল, মায়ের গুলা তখন সে ফুলের মালার মতো গ্রহণ করে নিত। এবং একটা ঘটনা মানে আমার মনে পড়ে যাচ্ছে এখন, ভুলে গেছে, তাকে আমি বলতাম এই যে এত মারধর করি, তারপর আবার তুমি একটু আদর করলো, আবার গলায় জড়ি ধরো, এগুলো করো কেন, এরকম সরম করে না এগুলো করতে, তো বলতে এই ব্যাপারে আমার কাছে একটা উত্তর আছে, কি যখন তুমি মারধর করো তখন আমি তোমাকে এত ঘৃণা করি, এত ঘৃণা করি, সব থেকে পশুর ভিতর নিকৃষ্ট পশু হচ্ছে কুকুর, তো তোমাকে আমি জানোয়ারের মতো মনে করি, এবং কুকুরের দিকে তাকাতে ইচ্ছা হয় তো তোমার মুখের দিকে তাকানো ইচ্ছা হয় না যখন তুমি আমাকে মারধর করো, তাহলে আবার এত মিল হয় কেমনে, বলতে যখন আবার তুমি আদর করো তখন মনে হয় পৃথিবীতে এমন আদর আর কেউ করতে পারে না। তখন এইসব কথাগুলো শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। যাই হোক, আমি যে কথাই বলছিলাম সেই ভালোবাসাটুকু আস্তে আস্তে নষ্ট হতে হতে এমন অবস্থা হয়ে গেল, এক পর্যায়ে সে আমার আমাকে ছাড়া আসি দেখি বিভিন্ন লোকজনের সঙ্গে গল্প করছে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, আমি জানি না, নানান রকম অফিসে তুই ঠিক মতো আসে না, মানে সেও আমাকে সন্দেহ করে, আমিও তাকে সন্দেহ করি, আর তার সন্দেহের যথেষ্ট যুক্তি ছিল, চাকরিতে খালি বাসা থুই যেত, অনেক সময় কাজের মেয়েটাও থাকতো বা অন্য লোকজন এসে টিভি টিভি দেখতো, সেই সময় টিভির দেখার একটা আগ্রহ ছিল, সব নানান কারণে নিজেদের সম্পর্ক, আর আমি মানুষের কাছে গল্প করতাম যে আমি আমার বউকে এমন ভাবে তৈরি করেছি এ বউ একটা ইতিহাসই হবে, তো এই ধরনের এলাকার লোকজনও বলতো যে দেখো এদের এরা কেমন ভাবে সংসার করে, খুব দৃষ্টান্ত ছিলাম। কিন্তু আস্তে আস্তে মনের ইরা নষ্ট হতে হতে আমার নিজের কাছে খুব সরম করতে লাগলো, এই বউকে মাইরি ধরি টেক করে রাখবো, পাহারা দিয়ে রাখবো, ই করে রাখবো, এই সমস্ত কথা হতে হতে একদিন রাত্রে মানে সে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, আবার দাবি করি বাড়ি চলে যাবে, আমি চাবি দিতে বাইরে গেছি, যে কাজে যাচ্ছি সেই কাজে ফিরে এসেছি, আমার মনের ভিতরে স্ট্রাইক করলো যে একটা বউকে চাবি দিতে যাইতে হবে, এত দূর যখন সম্পর্ক গড়াইছে তো এই সম্পর্ক রাখবো না,
চাবি দিতে যাবেন মানে বুঝতে পারিনি আমি,
তালা দিতে
বউকে তালা দিয়ে থুয়ে বাইরে গিয়ে
বাজারে গেছি,
কেন
ও বউ আবার দাবি করছে যে আমি ইতে যাবো, আমার ভাইদের বাড়ি যাবো,
এই জন্য আপনি বউকে তালা দিয়ে যেতে দেবেন না?
হ্যাঁ, তা দিতে না।
ওকে,
আর সিনকের একটু করতে দেবো না।
ওকে,
ঘরের ভিতরে অশান্তি যত হয় হোক। তো এখন এক পর্যায়ে আমি বললাম যে এবার আমি ফাইনালি তোমার বিদেশকে দেবো, এত ঝামেলার ভিতর নেই। কি কয়ে তোমার আমি তালাক দেবো, তুমি একদিন সই করছো, ওটা তো প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু তুমিও জানো আমিও জানি এই আমি তালাক দিলে এই সম্পর্ক আর দৌড়া লাগবে না। রাত্রে এক পর্যায়ে তাকে বলছি যে এক তালাক।
কোন পর্যায়ে ছিল সেটা?
সেটা ওই পারিবারিক ব্যাপারে। আমি কয়ে যে তুমি কি আমার কথা মতো চলবা, কয়ে যে আমি কি কি সমস্যা করলাম, মানে একদিন দেখি বাইরেতে আসার পথে দেখি যে সে কার সঙ্গে গল্প করছে এবং আমার বদনাম দনাম করছে, মানে ভিতরে ভিতরে তো ভাঙন লাগিয়ে আছে। এই কেন্দ্রকে একসময় বিরক্ত হয়ে গেলাম যে প্রতিদিন ওই আমি মায়ের কথা আমি অডিও ক্যাসেট জোরে ছাড়ি দিই, মারতাম ওই পাশের বাড়ির লোকজন খুলতো যে এক মায়ের এই আবার কি ভঙ্গি। তো এইভাবে আমার আর নিজের কাছে আর ভালো লাগলো না। তো আমি বলছি আজকে তোমার ছাড়ি দেবো, তুমি তারপর যেখানে খুশি সেখানে যাবা। এবং আমি তারে বলছিলাম একটা জায়গা, এবার মনে হয়েছে আর কি, একটা জায়গায় তাকে কায়দায় ফেলছিলাম, সে দেখি যে শপথ করলে ভেঙে ফেলে, কিরি কাটলে ভেঙে ফেলে, মানে এখন থেকে তুমি আমি কষ্ট পাই অথবা আমার সমাজে মান সম্মান নষ্ট হয় এমন কিছু করতে পারবো না, এইসব ওয়াদা করাতাম, কিন্তু সে মানত না। কিন্তু একটা জায়গায় যাই দেখি সে ওয়াদা করবে না, আর আমি সেই কায়দাটাই ব্যবহার করেছি। কয় তোমার ছেলের মাথায় হাত দিয়ে কও তুমি আমার সাক্ষাতে অসাক্ষাতে আমার বদনাম করতে পারবো না, আমার সমাজে ছোট হয়ে এরকম কোনো কাজ করতে পারবো না। কয় আমি এমনি কবো ছেলের মাথায় হাত দিয়ে কবো না, আমি এই তো জায়গা মতন পেয়েছি, তুমি যদি ছেলের মাথায় হাত দিয়ে না কও তাহলে আমি তোমার এই মুহূর্তে তালাক দিয়ে দেবো। সে ওয়াদা করতে চায় না। আমি কয় এক তালাক, সে কয় সাবধানে তালাক দিও। সে আমার ভয় দেখায় যে তোমার নিজের দিক তাকিয়ে দেখেছো, তোমার পায়ের নিচে মাটি আছে, যে তুমি যে তালাক দিতে চাও সে আমারই ভয় দেখায়। আমি বুঝছি যে ভয়টাই করি লাভ কি, পুরুষ মানুষ যেভাবে হোক দিন চলবি। তারপর বলছে সে কিন্তু জানে যে তালাক দেবো নেওয়া যায় না, বলছে এক তালাক দিলেও কিন্তু নেওয়া যায়, তুমি এখন সাবধান হও, মুখ চেপি ধরে। পরে এইভাবে কিছু বিরতিতে তিন তালাক হয়ে যায়। হয়ে গেলে সে কান্দি টান্দি বুক টুক ভাসি, সে বলে যা করিস করিস, এই কথা আর প্রকাশ করো না, আমি এই ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি তোমার বিরুদ্ধে বা তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ আর করবো না।
এটা কি তালাক দেওয়ার পর?
তালাক দেওয়ার ওই মুহূর্তেই, মানে ভয়টাই দেখি যখন হয়নি তখন বলে এই কথাটা আর কাউকে প্রকাশ করো না, এই তালাক হয়ে গেছে কিন্তু অরিজিনাল। তালাক হয়ে গেলে ওই বাসায় আসি, এখন আমি ওই বিছানায় থাকবো না, দুইটা রুম সে ট্রেন ট্রেন নিয়ে যায়। আমার নিজের দিক থেকে একটা বিতৃষ্ণা আসলো, নিয়ে যায় সে মানে মানে না, তো আলাদাই থাকছি, কিন্তু খুব কান্নাকাটি কথাবার্তা হচ্ছে, মেলামেশা বন্ধ। আচ্ছা, এখন ওই সময় আমাদের গ্রামটি দুটো ছেলে তাবলিকে যাচ্ছে, আমার দুই ভাই একটা সরতভাই একটা মামাতো ভাই তাবলিকে যাচ্ছে, মন টন খারাপ, আমি তাবলিকে যেয়ে গেলাম। আসি আর ওই বাড়িতে ফিরি, তাবলিকের সময় কাটানোর পরে বোনের বাসায় ঢাকাতে আসলাম। আসে মেজ বোনকে সব বললাম দুঃখের কথাটা, বলছে যে তুই এখানে থাক, আচ্ছা একটা ব্যবস্থা হবে। আর এই যে গ্যাঞ্জাম টঞ্জাম হয়েছিল তখন আমাদের বলিস নি কেন, মানে আমরা তো আগে তো গ্যাপ ছিল ফ্যামিলির সঙ্গে, তখন আমার বোন বলতে লাগলো যে ওই সময় আমরা জানলে বা আত্মীয় স্বজনকে এত কাহিনী হয়ে গেছে, এগুলো তো আমাদের জানানো উচিত ছিল। তো বোন তখন আমার দুঃখে দুঃখে আমাকে জায়গা টাইগা দেয় আর কি, জায়গা দিলে। তো আমার ওই দোলা ভাইটা, ওই যে পিছনের কাহিনী আছে, দোলা ভাইটা খালি বলে তোর মামার সঙ্গে ছেলে মেয়েদের শিখায়, তোর মামার সঙ্গে বেশি দুর্ব্যবহার করিনি, ভালো ব্যবহার করি, তোর মামার বুকে ছেঁকা দিই, তোর মামি সবল মেরি তোর মামার বুকে। এখন ওই যে আগে নিষেধ করেছিল চাকরি করাতে না, এই সেই দোলা ভাই চাকরি করাতে নিষেধ করেছিল, তখন বলছে ঠিক হয়েছে না, বোনকে কয় ঠিক হয়েছে না, তোমার ভাই ঠিকঠাক পেয়েছে, এসব কথা এত বেশি হইতে লাগলো আমরা এই ফাও খাওয়ার জন্য এত কথা, এগুলো আমি শুনতে পারবো না। তবে একদিন এই বোনের বোন আমাকে ছাড়বে না, তো বোনের বাসার থেকে পালিয়ে গেলাম। সে এক জায়গায় বুক বাইন্ডিং কোম্পানি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করার সুবাদে এক বুক বাইন্ডিং এ আমাকে আপাতত কাজে দিছিল, সেখানে যাওয়া বলি যাই পালিয়ে গেলাম। পালিয়ে যাই কোথায় যাবো, আগের দিনে জিরো পয়েন্টে এসেছিলাম, এই বাইতুল ওই যে জিরো পয়েন্ট আছে না জিপিওর সামনে, ওখানে লেখা আছে কোন শহর কত দূর, দেখলাম বগুড়া 300 কত কিলোমিটার, পরের দিন বগুড়ায় গেছি। এই আমার
কারণে বগুড়া গেলেন এমনিতেই?
হ্যাঁ, আমার একটা নিয়ত আছে যে মফস্বল শহরে যাই রিক্সা চালিয়ে খাবো।
মফস্বল শহরে গিয়ে আপনি রিক্সা চালিয়ে খাবেন এবং আপনি সংসারে আর ফিরবেন না?
সংসারে আর ফিরবো না।
আপনার ছেলের কথা মনে পড়েনি?
ছেলের কথা তো মনে পড়েইনি, আর ছেলের কথা না, আমার তখন মনে হতো যে আমার বয়স যদি 6000 বছর হয় তো আমি 600 না মানে দূরত্ব আরো বেশি দূরত্বে চলে যেতে পারি, মানে আমার কেন যেন বিকর্ষণটাই কাজে মানে শো করতে হবে।
আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে ওই সংসারটা থেকে আপনার কাছে মনে হচ্ছিল যে যত দূরে
দূরে চলে যাবো, আমার 6000 বছর বাইশে থাকলেও আমি আসবো না, ফেরত
কখনো ফিরে আসবো,
ফিরে আসবো না।
ওই যে আপনি বের হলেন, এর পরের জীবনটা আপনার কত বছরের?
এই পরের জীবনটা যদি এখন বলেন, ওই সময়টা ছিল 91 সাল,
91 সাল থেকে শুরু করে 2014 সাল,
এর এই পরে
2015 সাল, তার মানে কত বছর বলা যায় এটাকে? 23 বছর। আচ্ছা, এই 23 বছরে আপনি কি আর কখনো সংসারে ফিরে যান?
না, এরকম সংসারে ফিরে যাওয়া বলতে যা বোঝায় তা যায় নাই, কিন্তু এই যে আমার বারো বছর কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, পরবর্তী
বারো বছর একেবারেই যোগাযোগ ছিল না,
একেবারেই যোগাযোগ,
তার পরবর্তীতে হয়তো,
তার পরবর্তীতে আমাকে এক পর্যায়ে ওই বরগুনাতে যখন থাকি,
না সে গল্পে আমরা পরে আসতে চাই। তার মানে আমরা যদি বলি যে তেইশ বছর, এই তেইশ বছরের মধ্যে বারো বছর একেবারেই সংসার বিবর্জিত,
আমি বাইকে আছি কিনা তাই কেউ জানতো না,
কেউই জানতো না,
জানতো না,
এবং তারপরের সময়টুকু হয়তো সেখানে একটু অন্যরকম ব্যাপার আছে। প্রিয় শ্রোতা, এই যে সংসার বিভাগী হওয়া, আমরা বারবার শুনেছি বিভাগী আমি বিভাগী, গানে শুনেছি, বিভিন্ন জায়গাতে শুনেছি, এবং সেই বিভাগী জীবন অদ্ভুত একটা জীবন, যেটা আমরা বারবারই বলছিলাম যে আজকের গল্পের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শেষের পার্টটা। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে সেই পার্টে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। 148তম পর্বে আপনারা শুনছেন মনোয়ারুল ইসলাম মনু, যার বয়স 55 বছর, তার জীবনের গল্প, তাকে নিয়ে আবারও ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং আজকে 55 বছর বয়সী মনোয়ারুল ইসলাম মনু মিয়ার জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। তিনি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, তার কাছে আবারও ফিরতে চাই। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। বলুন তারপর।
আমি বগুড়ায় গেলাম যাই, এবং আমার নিয়ত একেবারে ঠিক করা যে আমি রিক্সা চালাবো। এখন বগুড়ায় যাই, এটা সেটা সঙ্গে কথা কয়ে রিক্সা দেওয়া যাবে না। ওখানে কয়েকদিন থাকাবার নাটোরে গেছি, নাটোরেও কয়েকদিন থেকেছি, রিক্সা টিক্সা পাই নাই। পরে নাটোরেতে ট্রেনে একেবারে চলে গেছি খুলনায়, রাত্রে নেমেছি, নেমে সারা রাত ঘুরেছি, এক জায়গায় যাত্রা হচ্ছিল দেখলাম। তো টিকিট ছাড়া তো ঢুকতে দেয় না, তো কিছুক্ষণ পরে অর্ধেক যাত্রা হয়ে গেলে টিকিট ছাড়াই ঢুকতে দেয়, কিন্তু আমার কাছে পয়সা করে ছিল না। ওখানে গরম পরোটা ডিম টিম ভাজি খাইছিল, মানে আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমার কাছে পয়সা তাহলে আমি খেতাম। তো ওই দিনের ওই ওই খুলনায় গেলাম, খুলনায় গেলে ভোর হয়েছে, আস্তে আস্তে রিক্সা গ্যারেজ ট্যারেজ খুলতেছে। গরিব নেওয়াজ হাসপাতালের সামনে কিছু রিক্সা আছে, সেখানে এক ম্যানেজার আছে, আমি বললাম রিক্সা দেওয়া যায়, কয় হওয়া দেওয়া যায়। তো রিক্সা দিলে এখন চালাইছি একটা, এখন রাত্রে থাকবো কোথায়? তো রাত্রে এই গ্যারেজ পাহারা দিয়ে দেবো। ও রিক্সা দিছে মূলত এই জন্য যে ওর রাত্রে এখানে থাকা লাগে। কলোনির পাচিরের পাশে ওই পাচিরের সঙ্গে একটা চালা দেওয়া আছে, দেখি অর্ধেকটা ছায়ের বস্তা সাজানো, ওগুলো বিক্রি হয় মনে হয়, আর অর্ধেকটা ফাঁকা। ওই জায়গায় রিক্সার একটা গদি নামাই দিল, এখানে শুয়ে থাকেন। কাপড় চোপড় ছিল শীতের কাপড়, ওইগুলো নিয়েই হাঁটু একটু ই করিয়ে, যে শীতের সময় যেভাবে হাঁটুর ভিতরে দুই হাত দিয়ে শুয়ে থাকে, ওইভাবে শুয়েছিলাম। প্রথম রাত রাত্রে বুঝি নাই, সকালবেলা দেখি ওরা ড্রেনের উপরে যে স্ল্যাব দেওয়া থাকে সেই স্ল্যাবের উপরে আমি ঘুমিয়ে আছি। ওই এক একটা স্ল্যাবের মাঝে যে ফাঁকা থাকে ওখান থেকে বুঝলাম এটা ড্রেন। আমি সকালবেলা ঘুম ভেঙে দেখি, দেখি আমার পাশে একটা কুকুর শুয়ে আছে, কিন্তু আমার ওই খুলনায় ভাল লাগেনি। পরে খুলনার থেকে আসলাম বরিশালে, 55টা গ্যারেজে ঘোরার পর 56 নম্বর গ্যারেজে এক মিস্ত্রি রাজি হলো, সেখানে কিছুদিন রিক্সা চালালাম। 3 বছর ছিলাম। তো বরিশালে এক পর্যায়ে গোবরকল বস্তি বলে একটা জায়গায় ছিলাম, সেখানকার কিন্তু নেতামস্তানে কয় যেখানে থাকলে আমাদের ডেলি 20 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা ওই নেশা করবো যে গাঁদার পোটলা পাওয়া যায় ওগুলো নাকি খাবে তারা। তো আমি দেবকা এখানে থাকলে দেওয়া লাগবে, ওদের সঙ্গে আমার গ্যাঞ্জা হয়। এমন পর্যায়ে যায় আমি ওদের বিরুদ্ধে মামলা টামলা করি, বিভিন্ন জায়গায় যাই, গেলে ওরা আমার খেতা পালিশ টালিশ সব নদীতে ফেলে দেয়। এটা এমন এক পর্যায়ে গিয়েছিল যে বরিশাল থেকে আজকের বার্তা একটা পত্রিকা বের হয়, সেখানে এক সাংবাদিক আমি আরম গিয়েছিলাম যে আমি এই অবস্থা, সেখানেও আমার একটা ফিচার বের করেছিল ওরা, শেষের পাতায় ছবি সহ অনেক কথা লিখছিল, হেডিং লিখছিল যে জীবন যুদ্ধে এক যোদ্ধার কথা, একটুখানি মর্যাদা চাই। 60,000 নাকি পত্রিকা বের হইতো। পরের দিন আমি ওই শহরে পরিচিত হয়ে গেলাম, এবং ওই ঘটনাগুলোর একটা সম্মানজনক নিষ্পত্তিও হয়েছিল পেপার পত্রিকায়, এবং ওই ওই পত্রিকা সাংবাদিকের পরামর্শেই লিগাল এইডসে ওদের বিরুদ্ধে রিপোর্ট মামলা করেছিলাম। ওরা তখন বাধ্য করেছিল ওদের ডেকে নিয়ে আনতে, সালিশ টালিশ হয়েছিল। ওখানেও আমার এই ধরনের কিছু সুখ দুঃখের কাহিনী আছে। পরে ওখান থেকে ঝালকাঠি আসলাম রিক্সা ড্রাইভারদের সঙ্গে, ঝালকাঠি কিছুদিন কাটাইছি। ঝালকাঠির থেকে আসলাম পটুয়াখালী, পটুয়াখালী কিছুদিন থাকলাম, আমার এক জায়গায় কিছুদিন থাকলে আমি বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করি যে আমি তো লেখাপড়ার জন্য একটা চাকরি এনতাম। আমার আমার মনের ভিতরে একটা ই ছিল, রিক্সা চালালে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা হবে এবং একটা কাজের একটা ধান্দা হবে। এই ধান্দা না হলে আমার আর ভালো লাগে, সব জায়গা যখন ঘোরা হয়ে যায় তো দেখলাম এই শহরে তো সব জায়গায় ঘুরলাম, সেটা ক্ষেত্রেও নেই। যাই হোক, পটুয়াখালী থেকে আসলাম বরগুনায়। বরগুনায় টিউশনি মিউশনি পালাম, ভালোই ছিলাম, তো হঠাৎ পুলিশে ধরল, মারে চালান দিল, একা নিয়ে যাই চালান দিয়েছে, কাই কি ফেরারি আসামি সন্দেহ, 54 চালান দিয়েছে, 40 দিন রাখার পর ছাড়ি দিয়েছে। মানে আমি কোনো উকিল টুকিলও দেখাইনি, আমার পয়সা করেও ছিল না, ম্যাজিস্ট্রেট আমাদের তাকায় না, খালি তাই জামিন না মঞ্জুর, আর ওই দারোগা যে দারোগা দিয়েছে তারে কয় যে সঠিক রিপোর্ট দেওয়ার জন্য। এইভাবে আমার সপ্তাহে সপ্তাহে তুলতো, 38 দিন পর আমার ছাড়ি দিই। তো ওই ওখান থেকে মন খারাপ হয়ে গেল, ওই বরগুনার কিছু রিক্সা ড্রাইভারের সঙ্গে এই ঢাকাতে এসছি। ঢাকা আসলে মধ্য বাড্ডাতে তারা রিক্সা চালায়, তো আমাকে নিয়ে গেল। নিয়ে গেলে এই রিক্সা ড্রাইভারদের একটা কিউরিসিটি যে আমি গল্প করতাম, আমার আত্মীয় স্বজন আছে, ওরা টুকটাক করে শোনে কোথায় আপনার আত্মীয় স্বজন, আমাকে আমার একটা বোনের বাসা আছে কোনাপাড়ায়, গল্প স্থলে শুনি ওরা বুদ্ধি খাটাইছে যে এই এক পর্যায়ে রিক্সা নিয়ে গিয়েছে, খুঁজতে খুঁজতে আমার ওই কথা মতো চলে গেছে, পাই গেছে বাসাটা, পাই যাই কয় আপনার বোন আপনার ছোট ভাই কই। তো আমার বোনও টেনশনে ছিল, বলছে তুমি কেন ছোট ভাইকে চেনো তোমরা, মনে হয় চিনি।
কত বছর পরে এটা?
বাড়ি থেকে বের হলাম ওই 14-15 বছর।
14-15 বছর পরে পরিবারের একটা মেম্বারের সাথে, এই 14-15 বছর শুধু রিক্সার সাথেই আছেন?
হ্যাঁ,
কি করতেন মানে
রিক্সার ব্যাপারটা বলি যে রিক্সা আমি এইরকম ভাবে চালাইছি যে আমার মনে পড়ে না এই 21 বছর বা 22 বছর, যাই হোক আমি 3 দিন রেস্টে আছি, আমাকে প্রতিদিন রিক্সা চালাতেই হয় এবং রিক্সা চালাই, রিক্সা না চালালে আমার পক্ষে ভালো লাগে না। মানে আমি আড্ডাও দিই কিন্তু 3 ঘন্টা হলো রিক্সা চালাবো, কারণ আমি খাওয়া দাওয়ার পয়সার জন্য তো 3 ঘন্টা অন্তত থাকা লাগবে। আর এই ব্যাপারে আর একটা কথা বলি, আমি পেপার দেওয়াল পত্রিকায় পেপার পড়ি, কোন জায়গায় একটা ভালো কথা হলে শুনি, মানে সময় বাজে সময় নষ্ট করি যে সময়টা অন্য রিক্সা ড্রাইভাররা নষ্ট করে না। আবার এক জায়গায় কোনো যদি বাউল গান টান হয় হ্যাঁ সেখানে সারা রাত থাকি, আবার এইসব দেখি ওই রিক্সার মহাজনে কোনো মুরব্বী লোক থাকলে কয়েক বৈরাগ্য পছন্দ করে না, আমাকে বৈরাগ্য কই আপনি তো বৈরাগীর মতোই চলেন, ঘর নেই সংসার নেই। আর একটা ব্যাপার আছে যে আমার মনের ভিতরে একটা ইয়ে আসছিল যে আমার ফ্যামিলির লোকজন বা ওই স্ত্রী আমার খুঁজে বের হোক, আর ওই ছোটবেলার থেকেই আমার বই টই পড়ার অভ্যাস ছিল, ওই দত্তা সাপমোচন মানে ভালো ভালো রাইটারের নিমায় আশুতোষ এতে ওই যে সাপমোচন একটা ইয়ে ছিল, আমার প্রেম যদি সত্য হয় তো একদিন আমার লাশ নিয়ে ঘুরবে, এই সমস্ত বড় বড় কথা মাথায় ঘুরত ঘুরত বলে আমি হারি থাকবো আর আমার লোকজন আমাকে খুঁজে বের করবে, পেপার পত্রিকায় দেবে বিভিন্নভাবে খুঁজে। আমার আব্বা বাইশে থাকতে যেমন ফরিদপুর থেকে নিয়ে এসেছিল, আমি খুব দুঃখের সঙ্গে অনুভব করেছি যে বাবা মার সাথেও কেউ আপন হয় না। আর বাবা মা একসময় বলছিল যে বউকে নিয়ে এত নাচা নাচিস নি, আমার মা না বুঝেই বলছিল ওই ছেলে যে এই বউ নিয়ে শান্তি পাবেনি, কিন্তু এই পরবাস জীবনে আমার বাবা মাকে এই যে আপনারা যখন কথা বলেন শিক্ষিত ছেলের সঙ্গে মিস করার কথা বলেন না, তা আমার বাবা মাকে মিস করি, মনে হয় যে আমি জীবনে কি করলাম।
আমি একটু ডেইলি লাইফে চলে যেতে চাই, আপনি সারাদিন রোজগার করে যে টাকাটা পেতেন সেটা দিয়ে আপনার কিভাবে চলতো?
আচ্ছা, ঢাকাতে আসার পরে আমি কিন্তু কোনোদিন রিক্সার মেসে থাকি নাই, প্রথম যে বাসায় নিয়ে যায় একবার খালি একটা বাসা 600 টাকা ভাড়া নিয়ে যাই, একজন আশের বাসাতে পাটি দেয় বালি দেয় দেয়, পরে আস্তে আস্তে রিক্সা চালাতে চালাতে আমি ওগুলা কিনি নি। ওই রিক্সাটা খুঁজে বের করার পরে ওই পরের দিন মানে ওরা আমারে বলে নাই কিছু, পরের দিন আমি রিক্সা গ্যারেজের উপরতলায় বাড্ডাতে ঘুমাচ্ছি, তো মহাজনে ডাকে ডাকে কয় যে তোমার বোন এসেছে, তো আমি হঠাৎ আসছে দেখলাম বোন আসলো কেমনে, তো নিচে যাই দেখি বোন আর বোনের জামাই মানে মেয়ের জামাই গেছে, কথা বললাম তো বলছে যে এই যে এই ছেলেরা আমার কাল বাসায় গিয়েছিল, মহাজনদের জিজ্ঞাসা করছে এর কাছে কি টাকা পয়সা পাবেন, যে আমার বোনদের পোশাক আশাক দেখি যে ধারণা হয়েছে তাতে করে ওই 200-100 টাকা পাইতো, কয় যে আমরা পাবো না কিছু, তো বোন ওই গ্যারেজে মহাজনের হাতে 500 টাকা দিল যে সবাইকে নিয়ে নাস্তা করবেন, আর ওই ছেলেদের হাতে 500 টাকা দিল দিয়ে একটা সিএনজিকে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসি তখন আমার কাছে কাপড় চোপড় ছিল ওগুলো নিল না বোনে, ট্রাউজার একটা শার্ট ছিল
এটা কোথায় থাকতো
কোনাপাড়া বলি একটা ঢাকা আছে ডেমরা রোডে,
নিজেদের বাড়ি ঢাকায়
নিজেদের বাড়ি
বড় লোক নিঃসন্দেহে বড় লোক।
হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর,
ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর,
25-30 বছর ডাইরেক্টর হওয়ার পরে যে মারা গেছে আর কি।
মাই গুডনেস, ওকে তারপর বলেন।
বোনের বাসায় গেলে ওই বোন মানে খুব রিসিভ করলো আর কি, সুন্দর করে রিসিভ করে ওই বাড্ডাতে নিয়ে গেল, আর ওদের বললো যে তোমরা আমার বাসায় বেড়াতে যাবো, তো ওখানেও ভালোই ছিলাম, থাকতে থাকতে
ওই সময়টাতে আপনার বউ নিয়ে কোনো কথাবার্তা হয়নি, আপনার বোনরা জানতে চায়নি, বারো তেরো বছর পর এত লম্বা সময় পর আপনি ওখানে ফিরে গেলেন, আপনার বোন আপনার সম্পর্কে জানতে চাইবে না, জানতে চাওয়া তো খুব স্বাভাবিক না?
হ্যাঁ, এই এই জানাজানির ব্যাপারটা হচ্ছে আমাকে যেমন সে জানে, আমিও কিন্তু আমার ফ্যামিলি সম্পর্কে ওই বোনের মুখেই শুনি। ওই বোন ধরনের কাজ করতেছে পাশে আমি বসে,
শুনলেন আপনি আমার ফ্যামিলি সম্পর্কে?
সেটা শোনেন, ওই বোনকে আমি বললাম কোথা থেকে কোথায় গেছিলাম, কোথায় কোথায় গেছি, এরকম তো বলি, সব বলি। আর বোনও আবার বলে যে এদিকে রানা ডালিয়া ডালিয়া লন্ডনে থাকে, রানা শিলা সব আমেরিকায় সেটেলড, হ্যাঁ, এবং ডালিয়া বলে একটা লিপি আমার বড় বোনের মেয়ে, যে সে কয় যে আমার জীবনে মানুষের একটা চাওয়া থাকে না, সেই চাওয়ার কিচ্ছু বাকি নেই, মানে মানুষ বলে আমি যা চাইছি পাইনি, আর আমি যা চাইছি তার তো বেশি পেয়েছি। তার অ্যালবামে পৃথিবীর বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গার ছবি আছে এবং দেশে বিদেশে তাদের ব্যবসা আছে, শিল্পপতি তারা। তারপরে রানা ডালিয়া আমেরিকায় প্রতিষ্ঠিত, মানে সব ফুলি ফাইপি। ওই বোনই টুকটাক করে গল্প করে, আমার এক বড় ভাইয়ের ছেলে পিএইচডি নেওয়ার জন্য ওই ব্যাংককে থাকতো, ওই ওই থাইল্যান্ড মনে হয় ওখানে থাকতো, ওই দেশেই মারা গিয়েছিল। সব ওই বোনের বাসাতেই সব গল্প করি বিভিন্ন সময় থাকি।
তখন কি অবস্থা?
ও এই আমি যে নিখোঁজ অবস্থায় বারো বছর ছিলাম, ইতিমধ্যে আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, এবং আমার এক বড় দুলা ভাই মারা গেছে। এই আমার ফ্যামিলির ভিতর তিনজন মারা গেছে।
আপনি কোনো খবর পান?
খবর পাই নাই। তো ওই বাবা মা মরার কথাও ওই ডেটগুলো জানলাম, তাদের ছবি বাবা মা ছবি টবি দেখানো হলো। কিছুদিন তো খুব আত্মীয়ের মতো থাকলাম সেখানে। বাপ্পি বলে আমাদের ফ্যামিলির সব থেকে টাকাওয়ালাটা ছেলে আছে, আমার ভাতিজা, সে খুব প্রতিষ্ঠিত। সেই বাপ্পির কাছে বললো, তোমার চাচা যে অবস্থা আছে, তোমরা যে খোঁজ খবর নাও না। প্রথম প্রথম সবাই খোঁজ নিত, ওই বাড়িতে যাই বলতে আমার বাসায় যাবা, আমার সব বাসায় যেতাম, টাকা দিত। লিবির বাসায় ২৫০০ টাকা দিয়েছে, বিভিন্ন বাসায় গেলে টাকা পয়সা দিত, কাপড় শার্ট পিস প্যান্ট পিস এইসব দিত। প্রথম কিছুদিন বেশ আত্মীয়ের মতো কাটলো। এখন বাপ্পিকে চাপ দেয়, তুমি তো চাকরি দিতে পারো, তার একটা চাকরি দাও। তো বাপ্পি কয়ে যে আচ্ছা তারে তাবলিকে পাঠিয়ে দেন, তিন মাস এই চার মাস কাটিয়ে আসুক, ইতিমধ্যে আমি একটা চাকরি দেবো। এই যে আমার তাবলিকে লেবাসটা পাল্টালাম,
আচ্ছা
এই চার মাস কাটিয়ে আসলাম। কাটিয়ে আসার পর ওই বোনের বাসায় থাকি। এখন এই বোনের বাসায় থাকতে থাকতে ওই বোনেরও রিসিপশনটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। বোনের বাসায় মিস্ত্রি কাজ করতে আসছে, মেয়ের বিয়ে হবে, এখন মিস্ত্রি কাজ যে জোগালি লাগবে একটা, হ্যাঁ ৩০০ টাকা দেওয়া লাগবে। তো কয় আমার ছোট ভাই আছে, হবে না? কয় হ্যাঁ হবে, আমার জিজ্ঞাসা তুই পারবি না? আমি হ্যাঁ পারবো। এই এই সেই আত্মসম্মানের ব্যাপার এসে যায়
আবার,
হ্যাঁ মন টন খারাপ হয়ে যায়। ওই বোনের বাসার থেকে আবার ওই বাড্ডায় আসি, বাড্ডা আমি চিনি ভালো।
এই সময়টাতে আপনি আপনার স্ত্রী সম্পর্কে খোঁজ খবর করেননি, যাকে তালাক দিয়ে আসলেন, সে তো আর স্ত্রী নাই, আপনার তো সন্তান ছিল আড়াই বছরের একটা, তার সম্পর্কে খোঁজ খবর করেননি বোনের কাছ থেকে?
হ্যাঁ, কথাটা মনে করি ভালো হয়েছে। ওই বোনের বাসাতে আবার বাড্ডায় আসি, বাড্ডায় আসি যে রিক্সা টিক্সা চালাচ্ছি আবার নতুন করি। সেই সময় দেশের থেকে ওই যে সবাই জানলো যে সে বারো বছর পর ঢাকায় এসে থাকে বা তার খোঁজ আছে। তো আমার এক ভাতি যাইছি, তখন কয় যে কিভাবে জীবনটা এইভাবে নষ্ট করলেন কে? আর দেশে জানেন আমাদের দেশের অবস্থা এখন কিরকম, কয় যে যখন তখন দুই পাঁচটা লোক মেরি দিলে কিচ্ছু আসে যায় না, আর ওই একটা মহিলাকে মেরি দিলে হয় কি?
তখন আপনার ওয়াইফের কথা বলছি,
হ্যাঁ
আপনার ওয়াইফ যে ছিল আর কি, এটা কথা বলছেন।
সেই ভাতিজা তখন মানে যৌবন, মানে আমি যখন আসি তখন তো পিচ্ছি ছিল, বলছে যাদবপুরের নাম শুনলে এখন এলাকা কাঁপে। হ্যাঁ, আর এই সময় একটা মেয়ের জন্য আপনি মহিলার জন্য জীবন নষ্ট করে দিবেন, আমারে উত্তেজিত করে তুলিস, হঠাৎ উত্তেজিত করে তুললে আমি কিছু চিঠি লিখেছি ওয়াইফের কাছে যে এতদিন তো কাটালাম যেভাবে কাটালাম, এবার আমি মেরে ফেলবো, একেবারে সরাসরি কইছি যে আমি সরবরাহে নাম দেবো, মেরে ফেলে আবার চলে আসবো ঢাকায় যা থাকে কপালে। এই কিছু একটু ভদ্র ভাষায় ঠেট দেওয়া যাক, কয়েকটা চিঠিপত্র দিই প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেলাম, গেলে ওই সরবরাহে যোগ দিলাম, কয়েকদিন খুঁজে খুঁজে বের করি সরবরাহে যোগ দিলাম, এবং সবাই জানলাম, আমার আত্মীয় স্বজন জানলো যে ওই সরবরাহে যোগ দিচ্ছে, তাদের সঙ্গে থাকতাম রাত্রি, তাদের সঙ্গে কাটাতাম, তাদের সঙ্গে খেতাম, ওই আরামসে ঘুমাতাম।
এক্সপিরিয়েন্স কি ছিল, কি করতেন ওই সময়টাতে?
করতাম সেই ব্যাপারটা শোনেন, ওই ভাল লাগতো না, আমি গিয়েছিলাম যত আক্রোশ নিয়ে, কিন্তু ওরা মাংসের ভাষায় খাইতো, জোর করে খাইতো, জোর করে থাকতো, খুব জুলুম অত্যাচার, এটা আমার মনের সঙ্গে মানত না, কিন্তু আমি তো গেছি আমার একটা উদ্দেশ্য নিয়ে,
স্ত্রীকে মেরে ফেলবো,
মেরে ফেলবো। ওই ওই নেতা আবার রাজি হয় না, ছোট নেতা যারা আছে তাদের সঙ্গে কয়ে যে আমার তো এরকম একটা উদ্দেশ্য, বোধ হয় নেতা রাজি না হোক, নেতাকে ছাড়াই আমরা মেরে ফেলবো, আমরা আপনাকে সহযোগিতা করবো। এইভাবে ওই নয় মাস ওদের সঙ্গে কাটাইছে অন্ধকার জীবনে, আর্ম টার্মস নিয়ে চুয়াডাঙ্গা।
আমি এখানে একটু ফুল স্টপ দিতে চাই, আপনি তো আপনার স্ত্রীর খোঁজ খবর পেয়েছিলেন ওই সময়টাতে?
হ্যাঁ, সে চাকরি যার বেতন টেতন বাড়িছে, সে ২০০০০ টাকার উপরে বেতন পাই, বা সে তো আলমডাঙ্গাতে জমি কিনেছে, বাড়ি কেটেছে, মুরগির শেড বানায়, সে প্রচুর ভালো আছে এখন।
ওই সময়টা জেনেছেন, সে কি দ্বিতীয় বিয়ে করেছে ওই সময়টা? না, ছেলের খবরটা তখন কি ছিল?
ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে মানে।
আপনার তখন ইচ্ছা করে নাই ছেলেটাকে দেখার জন্য? আপনার ফিল যেটা ছিল সেটাই আপনি আমাদেরকে বলেন, আমরা নতুন নীতি নৈতিকতার প্রশ্ন আনতে চাই না এখানে। আপনার ফিল যেটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি মেরে ফেলবেন, যে স্ত্রীর জন্য আপনি ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, লেখাপড়া সেই স্ত্রীকে আপনি,
ছেলের কথা
একটু একটু থামাচ্ছি আপনাকে, সেই স্ত্রীকে আপনার মেরে ফেলার জন্য অনুভূতি তৈরি হচ্ছে। জিঘাংসা অনেক বড় একটা জিনিস, যেটা হয়েছে সেটার জন্য আপনি সর্বহারাতে যোগ দিয়েছেন। ওই সময়টাতে মনে হয়নি আপনার সন্তানকে আপনার?
হ্যাঁ, সেই কথাটা বলি, এই কথাটার উত্তর দিই।
জি,
আমি আমার জীবনে একটা মেয়েকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম, স্ত্রী হিসাবে তো সবাই গ্রহণ করে, কিন্তু আমি এটাকে আবিষ্কার করেছিলাম আমার প্রেমিকা হিসাবে এবং আমার অর্জিত সম্পদ হিসাবে। এই ব্যাপারে আমি এত ব্যস্ত ছিলাম, বাবা মা ছেলে আর কাউকে এর এগেনস্ট আমি ভাবার সময় পাইনি।
দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেন্টার পয়েন্ট। একটা কথা আছে যুধিষ্ঠির লক্ষ্য বলে, যেটা বোঝায় যে দেখবেন ক্যামেরার ফোকাস এবং ডিফোকাসের একটা ব্যাপার থাকে। ক্যামেরা যখন একটা সেন্টার পয়েন্টে ফোকাস করে, চারপাশটা তখন ঝাপসা হয়ে যায়। আমাদের চোখেরও একটা এরকম অন্যরকম ব্যাপার আছে, আমরা যখন মনোযোগ দিয়ে কোনো কিছু দেখি আমরা চারপাশটা দেখি না। হার্টেরও এরকম একটা অদ্ভুত ব্যাপার আছে, এবং লাভ কেমিস্ট্রিতে কোনো কিছুই মানে বলতে পারবেন না যে এটা এটা হয়, এটা হয় না, এটা হয়, এটা হয় না। দিস ইজ ট্রুলি অদ্ভুত। এবং সেই জায়গাটি থেকে উনি যে কথাটা বলেছেন, দ্যাট ইজ মাচ মোর রিলায়েবল, বিকজ উনি বলছেন যে আমার, আমি একটা মানুষকে এমনভাবে অর্জন করতে চেয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে আমার চারপাশে কি আছে, বাবা মা, সংসার, সন্তান, লেখাপড়া, ক্যারিয়ার, কোনো কিছুই আমি দেখিনি। এবং যখন তিনি সর্বহারাতে যোগ দিচ্ছেন আফটার দিস লং টাইম, 12-13-14 বছর পর ফ্যামিলি ফিরে পাওয়ার পরও, তখনও মাথার মধ্যে স্ত্রী যে ও তো সবকিছু অর্জন করে গেছে, আমি কিছু অর্জন করতে পারিনি, আমি একজন নামমাত্র রিক্সাওয়ালা, সুতরাং ওর এই ভালো থাকা আমার সহ্য হচ্ছে না, ওকে আমি মেরে ফেলবো, এবং সেজন্য আমার সর্বহারাতে যাওয়া। রাইট, আমি ঠিক বলেছি? ওকে, ফাইন।
সর্বহারাতে যোগ দেওয়ার পর আমি নিজের বাড়িতে গেলাম, মানে সে তো সংসার করে, তার একটা বাসা আছে, কিন্তু আমি নিজের গ্রামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে গ্রামের লোক এতদিন পর আসছে, তো গ্রামের লোক আমার এই ভাতি যারা ওই আমার ছেলের কাছে গেছে, যাই কাছে তোর বাবা আসছে লজাই। আমার কোনো, আমার মনে মনে একটা ই ছিল, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই, আমি গেছি আমার কারণে। আর আমি যাওয়ার পরের দিনই আমি ওই সব পোলা পানতে ঘুরতে যাই, নেতার কাছে কেমনে পৌঁছানো যায়, মানে ওই এলাকা আমি ট্রেনের ভিতরতেই শুনছি যে আমাদের এলাকা এখন প্রতিদিন 2-3টা করে মার্ডার হয়, মানে এদিক যৌথ বাহিনী কিলিং মিশন চালায়, ওরা আবার মারে, জমজমাট। ওকে তখন যৌবন সর্বহারাদের, ওরা সর্বহারা, আমি বলতে আসি ওটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির, আমাদের এলাকার ওই সংগঠনটার নাম ছিল জনযুদ্ধ। এই জনযুদ্ধের তখন প্রচুর যৌবন, হ্যাঁ, মানে পুলিশে দেখি দেয় ওই অমুকের বাড়ি, পরের দিন ওই মহিলাকে মেরে ফেলে, যে দেখাইছে, এত আতঙ্ক সৃষ্টি করেছিল ওরা, কথা বললে মেরে ফেলবে। ওরা এমনি বিচার সালিশ করে, কিন্তু কেউ যদি ওদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে, তারা একটাই শাস্তি, মেরে ফেলা। ওরা ভালো একটা বাজার, সেই বাজারটাই আমার ওই ভাতিজা ধরিয়ে দিয়েছিল যে নসল চপরদের কাছে যাই, আপনাকে তো নেতা বানিয়ে দেবে, গেলে আপনি এইভাবে ধুকি ধুকি মরবেন কে? ওই যে ভাতিজা আমার একটু ই করেছে, উস্কাইছে, আমি গেছি। গেলে আমার পরের দিন থেকেই ধান্দাম, বাসাই থাকিনি, ওই খুঁজে বেড়ায়। আমার বাড়ির লোকজন নতুন করে আবার একটু টেনশনে পড়ে গেল, এ আবার কি ভেজালটা লাগায়। তো সেই সময় বাড়িওয়ালারা চাইছিল যে বউয়ের সঙ্গে মিল করে দিই, তাহলে ওই মাথাটা ঠান্ডা হোক। তো ওই যে প্রথমে আমার ছেলেকে নিয়ে আসলো, ছেলে নাকি আসবে না, জোর করে নিয়ে এসছে। এই ফিলিংসটা শোনেন, ছেলেকে প্রথম দেখলাম আড়াই বছর পর, এই
আড়াই
বছর পর
রেখে গিয়েছিলাম,
আড়াই বছর রেখে যাওয়া ছেলে এই যৌবনে দেখলাম, মানে আপনাদের সঙ্গে তুলনা করা যায় না মনে হয় বয়সটা, মানে আমি যে অবস্থায় দেখলাম আমার হঠাৎ মানে অন্তর কেঁদে গেল, যে এত সুন্দর একটা ছেলে হয়েছে, সেই কি স্বাস্থ্য সুন্দর আছে, মাটির দিকে মুখ দিয়ে কত মাথা তুলি কথা কয় না, হে ফিলিংস আসলো, প্রথম ফিলিংস আসলো ছেলের সম্পর্কে। এই আমি ওই ছেলেকে ডাকলাম, আসবেই না, মানে কথাই বলবে না, তো পরে জোর করি, মানে কেমন যেন একটা লজ্জা সরমের ব্যাপার, তো সেও সরম পথ আমিও সরম পথ, আমার পাশে এসে বসলো, বিভিন্ন কথাটা তো জিজ্ঞাসা উত্তর দিল, দেয় যে কথা বলি সেই কথার উত্তর দেয়, এখন মাথা তোলে না। তো আমি আবার সবাইকে বললাম, ও তো মাথা ঘাড় ভেঙে যাবে, এতক্ষণ মাথা নিচু করে থাকলে ঘাড় ভেঙে যাবে, ওরে নিয়ে যাও। এই আমার ভিতর থেকে মারি ফেলার চিন্তাটা বাদ হয়ে অন্য একটা মোড় নিল, যে এখন এই ভয় টয় দেখি মিল হয় কি দেখি, এটাই কিন্তু আসল ফ্যাক্ট। আমি মনে বলছি না,
মানে ছেলেকে দেখার পরে মনটা,
ছেলেকে দেখার পর মনটা ফ্যাক্ট ই হলো, তখন আমি সিদ্ধান্ত পাল্টালাম যে আসলে মারি ফেলবো না, তবে এদের কাছে থেকেই এদেরকে ব্যবহার করি, মিলতাল হয় কিনা দেখি। তা আমি এমনভাবে সব ঘুরতে লাগলাম, বিভিন্ন জায়গায় থাকি, আর এই তখন মোবাইল চালু হয়েছে, আমাকে একটা মোবাইল দেওয়া হয়েছে, একটা মেশিন দেওয়া হয়েছে, আর আমি ওদের
মেশিন মানে আপনি অস্ত্র,
হ্যাঁ, ওইগুলা শিক্ষিত বেশি, বয়স্ক বেশি, সিনিয়রও বেশি, আপনি থাকলে তো আপনার খুলনার নেতা বানিয়ে দেবো একদিন, খুলনা শহর নিয়ন্ত্রণ করবেন। এখন ওই আমি বিভিন্ন জায়গায় থাকি আর লোকজনের কাছে ফোনে কথা কই, মানে আমি সক্রিয় রাখি যে ওই বউয়ের কানে কথাগুলো যাক, এমন একটা ভাব তৈরি করলাম যে আমি বউ মারতে আমার বেশি দিন সময় লাগবে না, আর এক মাস সময় পালেই মেরে ফেলবো। ওই বউ এত বেশি আতঙ্কগ্রস্ত হলো, আমাদের গ্রামের কিছু ছেলের মাধ্যমে আমার ডেকে পাঠাইলো, ডেকে নিয়ে গেছে আলমডাঙ্গা, নিজে কাছে আপনাকে রাত্রে এক জায়গায় নিয়ে যাবো, কোনো কথা কইতে পারবেন না, ভোর হওয়ার আগে আবার নিয়ে আসবো। তাই বলে ওই বউয়ের ঘরে ঢুকি দেখিছে, নিজেই ওই কথাবার্তা হলো,
এতদিন পরে দেখলাম।
তো সে
আপনার মুখে এখন দাঁড়িয়ে আছে, সেই সময়টা কি দাঁড়িয়ে ছিল?
না,
দাঁড়িয়ে ছিল না। আচ্ছা, হ্যাঁ
আচ্ছা। তো ই হলো কথাবার্তা হলো, এখন অনেকদিন পর কথা হয় না, মানে দেখা হয় বিছানায় গেলাম, শুয়ে থাক মানে শুয়ে থাকলাম, কিন্তু ঘুমও হচ্ছে না, কথাও হচ্ছে না, পাশে বসা, কিছু কও কি কব। তে তোমার ছেলেটাকে নিয়ে আবার সংসার শুরু করো, আবার ছেলেটার সঙ্গে থাকো, কিন্তু কয় না যে আমাদের এই সম্পর্ক মিল হোক, খালি ছেলের কথা কয়। তা আমি কই যে চলো সকালবেলা আমার সঙ্গে বাইরে যাই, যাবে না, বাইরে গেলে তার মান সম্মান থাকবে না, কিন্তু মানে গোপনে নিয়ে নিছে। ওখানেও সবসময় কিন্তু আমার সঙ্গে তার মতবিরোধ, যখন তো শুরু হয়েছে তখন তো আর কথা মেলে না। আমরা যদি লও চুয়াডাঙ্গা যাই, কুষ্টিয়া যাই, একবার মাছের সামনে ঘুরি, আবার চলে আসি, মানে আমার এটি উদ্দেশ্য, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে প্রকাশ্যে আমার সঙ্গে বের হবে না, ঘরের তুই বের হবে না, এবং সে খুব চাপ দিল যে ভোরের আগে চলে যেতে হবে। আমি তার সম্মান নষ্ট করার জন্য আমি 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো যাই হোক, কোনো ই হয় না, মানে
বুঝতে পেরেছি। আপনারা তো স্বামী স্ত্রী তদিনের নেইও, কারণ তালাকের প্রসঙ্গে জায়গা থেকে
মানে
অবৈধ সম্পর্ক,
মানে অবৈধ সম্পর্ক এবং রিলেশন সবই ঠিক মতো হয়, কিন্তু এরা গোপনে হয়। এখন যে পোলাপান আমার ওই বাসায় ঢুকাইছিল, তারা কয়েছে আরে চাচা মিষ্টি খাওয়ান, কালকেই ঠিক করে দেবো, কারণ এক রাত যখন থেকে এসেছেন কালকে ঠিক করে দেবো। পরের দিন মিষ্টি টিষ্টি কিনে আমাকে জোরকে নিয়ে গেছে দিনের বেলায়, দিনের বেলায় ওরা রিসিভ করবে না, কয় যে এই তালাক হয়ে গেছে, এসব নিয়ে যাও নিয়ে যাও, হ্যান ত্যান বিভিন্ন কথা বলতে রইল। তো এখন কয় যে সে এখানে থাকতে গেলে মশলা লাগবে, তালাক দেওয়া স্বামী থাকতে গেলে এটা ঠিকঠাক করা লাগবে। তো কিছু ওরা ঠিক হয় না, ওরা চেষ্টা করে ঠিক করতে পারে না, না পারলে আমি ওই বাসায় আমার সমস্ত জিনিস আমি বের করে নিয়ে চলে আসি।
পরে গিয়ে আপনার কি জিনিস ছিল ওখানে?
সবই ছিল, মানে আমার জিনিসগুলাই ওরা রেখেছে, নতুন কিছু তো দেখলাম না, খাট মাঠ আমি যে জমি বেশি সব বানাইছিলাম
ওইগুলাই ছিল,
ওইগুলা নতুন কিছু আমি দেখি নাই। কিন্তু ওরা বাড়ি টাড়ি করেছে, জমি কিনেছে, অন্য ব্যাপারে পয়সা করি খরচ করেছে,
ঘরের ফার্নিচারের ব্যাপারে,
ঘরের ফার্নিচারের ব্যাপারে আমার পয়সা করি খরচ করে নাই। আমি ওই ছেলেকে জিজ্ঞাই যে তোমার বাবা সম্পর্কে তোমার মন্তব্য কি, কারণ আমার কোনো ফিলিংস নেই। তা আমি বলছি বাবার এইসব জিনিসপত্র ব্যবহার করছো আর ফিলিংস নাই, তো নিয়ে যান, ওই ছেলের কথাই আমি নিয়ে নিছি। নিয়ে আসার পরে আবার তো আমি তো সর্বভারত সঙ্গে আছি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে নিজেই তখন আমার ভাতিজার সঙ্গে কন্টাক্ট যোগাযোগ করি, লোকজনের মাধ্যমে ওই যে আবার ই হয় ওই বাসায় চাইকি আসে সবাই, এবং ওই মশলা মশলা এক হুজুর বলে যেটা আমি ঠিক করে দেবো, ঠিক করে দিই যে নয় মাস মাঝখানে ছিলাম,
ঠিক করে দিল,
ঠিক যেটা করছে ওটা আমি যে সুস্থ মস্তিষ্কে ওটা ঠিক হয় নাই, এখন সামাজিকভাবে দৌড়াতে।
একটা তো একটা হচ্ছে আমাদের ধর্মীয় জায়গা থেকে একটা বিধান আছে, তালাক দেওয়ার পরে এটাকে পরবর্তীতে নিতে হলে কি করতে হবে,
ওই সেই সিস্টেমে ওই মহিলা যাবে না, সেই সিস্টেমে ওই মহিলা যাবে না।
তার মানে তো এটা তালাকই ছিল,
তালাকই ছিল। এখন ওই মেয়ে মহিলা আমার চাপ দেয় যে এটা তো ঠিক হয় নাই, তুমিও জানো আমিও জানো, যাই এই লোক ঠিক করো, যারে ঠিক করে সে ওই ছাড়বে না,
বিয়ে করবে ঠিক কিন্তু ছাড়বে
ছাড়বে না, মানে আগেতেই দেয়। তো পরবর্তী সে চাপ দেয় বিভিন্ন কারণে, আমি আর একবার তাকে ওই যে নয় মাস পরে তার রেডিও টেলিভিশন অডিও ঘর বাড়ির ফার্নিচার মুরগি শেড সব আগুন মাগুন জ্বালাই চলে এসেছি,
সব আগুন দিয়ে দিলেন?
হ্যাঁ, সব আগুন দিয়ে, পেপার পত্রিকায় উঠছে আগুন দিয়ে, আমি অভয় থাকলাম। এখন ও আর বাড়িতে রাত্রে ঘুমায় না, ওকে ফ্যামিলি ট্যামিলি বন্ধ হলে আমাকে একদম ফোন করে, আপনি এই ফোন করলেন কে, ফোন তো না করতেন, ওরা দেখতেন আলমডাঙ্গা ছাড়িয়ে চলে যেত সবাই। আমি আবার ফোন করেছি, ফোন করলে ওই কান দেয়, কোনো সিদ্ধান্ত দেয় না। আমি তো অন্ধকার জগতেই আছি, কিন্তু আসলে অন্ধকার জগতে তখন আর নেই, ঢাকাতে চলে এসেছি টুকটাক। আমি একটা ছেলেকে দিয়ে রাত্রে ফোন করছি যে ভাবি পত্রিকা পড়েন, কয় হ্যাঁ পড়ি, কয় একদিকে আমরা একটা উইকেট ফেলেছি, কোথায়, কয় চুয়াডাঙ্গার অমুক স্কুলে ভিতরে, এমন ভয় পেয়ে গেছে ও আমারে বসে যে এসব বাদ দাও, আবার সংসার টংসার করি, 50,000 টাকা দিই।
কেন দিবে, মানে আপনার স্ত্রী বলছে আপনাকে?
হ্যাঁ
আচ্ছা,
বসে রিক্সা মিক্সা বাদ দাও, আমি করবো কি, তো বসে তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছি, এই প্রথম কিস্তিতে 50,000 আর এক কিস্তিতে 50,000। লোকজন কয় তালাক দেবো, টাকা দিলে আমি বিশ্বাস করিনি, তো কত কও যে এই টাকা দিস, ওকে টাকা দিয়েছি যে আমার জীবনে সে আমার এই লেখাপড়া চাকরি বাকরি সেও আমার তারও অনেক দান আছে, সেজন্য আমি দিয়েছি, সমস্যা কি? তো বসে হ্যাঁ এখন বিশ্বাস করলাম। দেওয়ার পরে ওই তো প্রসেস হচ্ছিল, ই হবে আর কি, মানে মিলতাল হবে, এবং কিছু লোকজন দায়িত্ব নিয়েছিল, নিলে এখন সেও বুঝতে পেরেছে, আমিও বুঝতে পেরেছি যে ওই যে বিয়ে করবে সে ছাড়বে না,
হিল্লা বিবাহের জায়গায় হচ্ছে না আরকি, তাইতো?
এরা হচ্ছে না, ছাড়বে না। এই যে আবার মনোমালিন্য হলো, আর আমাদের দেশে ক্রস ফায়ার শুরু হলো। ক্রস ফায়ার শুরু হলে সে তো আসলে মনের মিল হয় নাই, এটা হচ্ছে সর্বহারাদের কারণে। ইতিমধ্যে এই ক্রস ফায়ার আমাদের ক্যাম্পেই প্রথম বাংলাদেশে ক্রস ফায়ার শুরু হয়েছে। তো ওই যে এলাকা ছাড়লাম আর আসি নাই, কিন্তু ওই আমি যে এলাকা ছাড়ি সেটা প্রকাশ না করি ওই নাটকের ভিতরে ছিলাম। ইতিমধ্যে 50,000 টাকা দিয়েছে, আরো 50,000 টাকা দেবে, তাবলিগেতে আসলে 1,00,000 টাকা দেবে। ইতিমধ্যে ক্রস ফায়ারটা শুরু হয়েছে, সে আবার নিজেকে গুটি নিস। এই এই বর্তমান অবস্থায় চলে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, বরিশালে যখন ছিলাম তখন ওই যে একটা নিম্ন শ্রেণীর মেয়ে, মানে আমি তো এই কোথায় কি হবে না হবে এত কিছু না ভেবি আর একটা দুস্থ মহিলাকে বিয়ে করেছিলাম
বরিশালে থাকা অবস্থায়। যখন চালাতেন আপনি,
তারও একটা বাচ্চা ছিল, তো শাশুড়ি এই বিয়েটা দিয়েছে। তো লোকজন বলছিল ভালোই হবে, তুমি শিক্ষিত মানুষ, ছেলেটা মানুষ করবা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি তো চিরকালে একটু উল্টোপাল্টা, এটা এটা কে, এটা তোমার ছেলে, এর বাবা না? হ্যাঁ বাবা। রাত্রে রিক্সা টিক্সা অনেক খাওয়া টাওয়ার জিনিস নিয়ে আনতাম, খেত। এখন আমি একটা থাপল মারলে মানুষ সহ্য করত না, কিন্তু মারোকা তারপর ও মানুষের খাইতে চালে, ও হাত পাতে, ও মানুষের খাওয়ার জিনিস চাই, দোকানের সামনে দাঁড়াই থাকে, এগুলো করবে কে? তো ছোট মানুষ, ছোট মানুষ কি, ভদ্রলোকে কিন্তু এইভাবেই শাসন করে। এই ওই ছেলেটাকে নিয়ে আমি আবার নতুন করে একটা পাই বসেছিলাম, ভালোই তো একটা কাজ পাইছি, আমি সুন্দর করে মানুষ করবো। এই জিনিসটা ওই মাও বোঝে না, নানু বোঝে না, এলাকার লোকও বোঝে না। ওরা একদিন এমন একটা আমাদের বিশৃঙ্খলা তৈরি করলো, তারপরেই ওই আশেপাশে পোলাপানদের সঙ্গে ঢাকায় এসেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই মোরাল, আপনি জিজ্ঞাসা করেন না মাঝে মাঝে যে এখন আপনার লিসনারদের বলার উদ্দেশ্য কি?
আমি সেই জায়গাটায় যাবো আপনাকে, আমি জানি আপনি 920 শোনেন। আপনি 23 বছর যাবত রিক্সা চালাচ্ছেন, 23 বছর, এবং আপনার যেই কিশোর জীবন এসএসসি পরবর্তী সময় থেকে শুরু করে আপনি এখন 55 বছর বয়সী, পুরো জীবনটাই একটা মাত্র মেয়েকে কেন্দ্র করে, একটা মাত্র মানুষকে কেন্দ্র করে আপনি সারাটা জীবন গোলেমেলে গোলেমেলে কাটিয়ে দিলেন। সেই জায়গাটার মোরাল অফ দ্য স্টোরি কি হতে পারে সেটা আমাদের লিসনাররা যারা এতক্ষণ ধরে শুনেছেন তারা বুঝতে পারবেন। আমরা ক্রেজি বলে একটা শব্দ জানি, আপনি হয়তো বলতে পারেন যে আজকের স্টোরিটা অনেক বেশি ক্রেজি, আবার এটাও বলতে পারেন যে আজকে যিনি গল্পটা বলেছেন তিনি আসলে অনেক বোকা মানুষ, আবার এটাও বলতে পারেন যে ভাতিজা তাকে এভাবে তাকে এই পথে নিয়ে গেল এই স্ত্রীকে মেরে ফেলার জন্য, সেটাও একটা ফ্যাক্ট। কাকে মেরে ফেলবে? ওই মানুষটাকে মেরে ফেলবে যে মানুষটার সাথে সে আবার আগের সংসার জীবনে ফিরে যেতে চাচ্ছে। অনেকগুলো ইকুয়েশন, সবগুলো ইকুয়েশনের জায়গা থেকে আজকের এই মানুষটিকে মেলানো খুব মুশকিল। এথিক্সের জায়গা থেকে আসলে তার স্ট্যান্ড পয়েন্টে যদি আপনি দাঁড়ান, যে আমাদের মনোয়ারুল ইসলাম মনু যে 55 বছর জীবনে তার এথিক্যাল পয়েন্ট আসলে কি, তার এথিক্যাল পয়েন্টের কোন জায়গাটা থেকে তাকে আপনারা বলবেন সে সম্পূর্ণ আদর্শবান মানুষ, না সে আদর্শবান পিতা, না সে আদর্শবান স্বামী, সবকিছু মিলিয়ে এই যে এতগুলো প্রশ্ন, তার জায়গা থেকে একটা নিজের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার জায়গাতে আমরা আসতে চাই। আপনি হ্যালো 8920 যে কোশ্চেনটার জন্য আপনি এক্সপেক্ট করতেছিলেন, যে আপনি হ্যালো 8920 কেন আপনার জীবনের গল্পটা বলতে আসলেন?
হ্যাঁ, এইবার আসল জায়গায় এসছে। লিসনাররা বা আপনি যদি মোটামুটি পিছনের ঘটনা সব বুঝে থাকেন, এখন আমার নিজের থেকে কিছু কথা আছে
বলেন,
যে আমার স্ত্রীর সঙ্গে যখন রোমান্টিক জীবনযাপন চলছিল, সে কিন্তু এক পর্যায়ে আবেগের বসে বলি ফেলছিল যে বাবা মা নাকি শ্রেষ্ঠ সম্পদ, আমার মা আমাকে কতটা ভালোবাসত আমি জানিনি, কিন্তু আমার এখন মনে হয় যে তুমি আমার শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসার দিক থেকে, আমি তোমার ভালোবাসা পাই, আমি আমার মার ভালোবাসা ভুলে গেছি।
And you believe that?
আমি এতটা বিশ্বাস করতাম যে আমি আশেপাশে বন্ধু বান্ধব দু এক জায়গায় চার দোকানে বলেছি যে একটা মাছ আপনি যখন ছিপ দিয়ে ধরেন তখন খুব লক্ষ্য করে রাখতে হয় যে মাছটা কখন ঠোক দেবে, সেই ঠোকটা আমি টান দেব, আর যদি একটা মাছ আপনি ডাঙ্গা থেকে ছিপ বড়শি ঠিক মতো গাইতি এলাকায় মাছের পানির ভিতর ছুড়ি দেন, তা আপনার দৃঢ় বিশ্বাস আছে আমি ছিপের দিকে তাকাই বা না তাকাই ওই মাছ খেলা খেলো কিন্তু ছিপের থেকে যাইতে পারবে না, এইরকম উদাহরণ আমি সেট করতাম। এত বেশি বিশ্বাস করে ফেলছিলাম যে এখন যে জাগতিক ব্যাপার স্যাপার বুঝি, তো আমি এখন এইগুলাকে আমার অভিজ্ঞতা থেকে যে অমীয় বাণী টানি কয় না, এই এই ব্যাপারে আমার লিসনারদের সঙ্গে বলার কথা আছে।
আমার এখানে আপনার দুটো জিনিস জানার কথা আছে। একটা হচ্ছে যে আপনি বললেন, দেখুন আপনার সে বয়স আমি অনেক ছোট, আপনার বয়সের অর্ধেক, কিন্তু আমার কিছু কোয়ারির জায়গা আছে, সেটা আমি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবেই আপনাকে করছি। এবং 148তম পর্ব যাচ্ছে আজকে এখানে হ্যালো 8920, সেদিক থেকে কিছুটা হলো এক্সপিরিয়েন্স যে 148তম পর্ব প্রচার করতে গিয়ে আমাদের 1000-এর উপর জীবনের গল্প শুনতে হয়েছে। আপনার জীবনের গল্প অবশ্যই অন্য জীবনের গল্পের চেয়ে আলাদা। আপনি যেটা বললেন যে আপনার স্ত্রীর প্রতি আপনার প্রচুর কনফিডেন্ট ছিল, আপনার স্ত্রীর এত বড় গল্প বলে গেলেন আপনি 2 থেকে 2.5 ঘন্টা যাবত, চারিত্রিক কোন সমস্যার কথা আপনি বলেননি? এবং আমার মনে হয় আপনাকে যদি প্রশ্নটাও করি যে আপনার জায়গাটা, আপনার হয়তো দুর্নাম করতো কিন্তু আপনি স্বামী সেই জায়গাটায় অন্য কোন পরপুরুষের সাথে সে মেলামেশা করতো কি করতো না, আসে নাই কিন্তু কোন এক্সাম্পল আপনি দেননি এখন পর্যন্ত, প্রবলেম ছিল আত্মমর্যাদার জায়গাতে, যে জিনিসটাকে আপনি নিজে ডিফাইন করেছেন এটা হচ্ছে আত্মমর্যাদা, আপনি মনে করেছেন আপনার জায়গা থেকে এটা হচ্ছে আত্মমর্যাদা। আত্মমর্যাদার যে ডেফিনেশন আপনার কাছে ছিল সেই ডেফিনেশনের জায়গাটা কিন্তু স্বতঃসিদ্ধ না। লাইক আমি কিবরিয়া যেটা আত্মমর্যাদা বুঝি সেটা আপনি আত্মমর্যাদা নাও বুঝতে পারেন, বা আপনি যেটা বুঝছেন সেটা আরেকজন আত্মমর্যাদা নাও বুঝতে পারে। একইভাবে আপনার স্ত্রীর জায়গাটাও কিন্তু ওরকমই হতে পারত, যে সে যেটাকে আত্মমর্যাদা মনে করছে আপনি সেটাকে আত্মমর্যাদা মনে করছেন না। তাহলে আত্মমর্যাদার জায়গা যদি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটু একটু ডিফারেন্ট হয়, সেইটা মেনে নিয়েও তো আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর করতে পারতেন, আপনি তা করেননি। আপনি সেই আত্মমর্যাদা নিজেকে ফিরে পাওয়ার জন্য নিজের ঘাটটাকে কোনোভাবেই আপনি নিজে করবেন না, সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য আপনি এমন একটা জীবন বেছে নিলেন যেই জীবনটা নিয়ে আমাদের সামাজিকভাবে আত্মমর্যাদার একটা প্রশ্ন আছে। কারণ আপনি নিজেও জানেন, আমি সব রিক্সাওয়ালার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই, কমিউনিটি রিয়েলিটি হচ্ছে একটা ব্যাড এক্সাম্পল যখন আসে তখন এই রিক্সাওয়ালাদের কথাগুলোই ব্যবহার করা হয়।
এই কথাগুলাই বলার আসল জায়গায় এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কোন সিচুয়েশনে বাড়ির থেকে বের হয়েছিলাম সেটা তো বললাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে জীবন যে এত কঠিন, আমার কিন্তু ওই সময় ছিল যে আমি বড় হব, মানুষ হব এবং কিছু একটা হবে, তখন আমি বাড়িতে ফিরে যাব। যেহেতু আমি জীবনে কোনো পরিবর্তন আনতে পারিনি, ভদ্রচিত সম্মানজনক কিছু আনতে পারি নাই, সেই জন্য আমি বাড়িতে ফিরে যাইনি। জীবন যে এত কঠিন এটা যদি জানতাম, আজকে আমি আপনার কাছে স্বীকার করছি কোনো দিনও আসতাম না এবং এই বইয়ের সঙ্গে কিছুটা স্যাক্রিফাইস করেই সংসারটা করতাম।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, 23 ইয়ার্স পর এই উপলব্ধি, কিছুটা স্যাক্রিফাইস হলেও এই সংসারটা করতাম।
এই ব্যাপারে আমার একটা বিখ্যাত কথা আছে যে খেপা খুঁজে ফিরে পরশ পাথর, এই কথাটা যদি জানা থাকে কবিতাটা, ওই পরশ পাথরের সন্ধানে সারা জীবন নষ্ট করেছে। পরে এক পর্যায়ে বলছিল মানে পরশ পাথর পালে তার জীবন আর কিছু লাগবে না,
পরশ পাথর বলে আসলে জীবনে কিছু নেই
না। ওটা একটা এক্সাম্পল যে পরশ পাথর লোহায় ঠোকালে সোনা হয়ে যায়, সোনা হয়ে যায়, তো এই জন্য ওই লোহা সোনার পরশ পাথরটা পালে আমার জীবনে চাকরি বাকরি লাগে, আমি তো সব সোনা বানিয়ে ফেলবো, এটা একটা এক্সাম্পল। তো সেই পরশ খেপা পরশ পাথর খোঁজার জন্য বেরিয়েছিল, জীবন নষ্ট হয়েছিল, কিন্তু পরশ পাথর পাই আবার হারিয়ে ফেলছিল। হ্যাঁ, অভ্যাস পাথর তো খুঁজতে ফেল দিত, তো পরে কোনটা যে পরশ পাথরও পরে সোনা হয়ে গেছে আর পরশ পাথরটা হাতে নেই, পরে পিছনের দিক তাকিয়ে দেখছে ও দুর্বল হয়ে গেছে, আগে যে মানসিকতায় খুঁজতে চাইছিল ওই পথে আর দেওয়ার মতো তার কোনো শক্তি নেই। তো দুঃখ করে বলছিল পরশ পাথর চাহি না কো আমি যদি ফিরে পাই জীবন।
আহা, কি অসাধারণ কথা। আজকের স্টোরিটা আমি কিবরিয়া আমার জায়গা থেকে মনে করি দিস ইজ অসাম স্টোরি এভার আই লিসন, মানে আমি আমার জায়গা থেকে যা শুনেছি আজ পর্যন্ত হ্যালো 8920 তে, আমি আমার বোদ্ধা জ্ঞান থেকে যতটুকু বুঝি দিস ইজ অসাম স্টোরি এভার। সংসার থেকে পালান শুধুমাত্র নিজেকে স্যাক্রিফাইস করতে পারলেন না বলে, কার কাছে গেলেন, কোন জায়গাটায় গেলেন, সেই জায়গাটাতে আপনি হ্যাপি না। 23 বছর পর যদি উপলব্ধি হয় যে ওই ওই স্যাক্রিফাইসটা করে হলো আমি ওখানেই থাকতাম, ওটাই বেটার ছিল, কারণ আমি যেটা চেয়েছি সেটা আমি পাইনি, এটাই হচ্ছে মোরাল অব দ্য স্টোরি। আমি একটু কয়েকটা ছোট ছোট কোশ্চেন করি আপনার কাছে, আপনি ছোট ছোট করে যদি একটু উত্তর দিয়ে দেন। যে সন্তান এখন কলেজ লাইফে আছে, বড় হয়েছে, সেই সন্তানের কাছে আপনার কোনো জায়গা নেই, সে খুব সুন্দর করে একটা কথা বলেছে যে আমার কোনো ফিলিংস হয় না। কিভাবে ফিলিংস হবে, আপনি কখনো চিন্তা করেছেন আড়াই বছরের বাচ্চাকে আপনি রেখে এসছেন, তার তো পিতৃত্বের জায়গা থেকে কিছু দাবি ছিল আপনার প্রতি, স্বাভাবিক প্রত্যেকটা সন্তানের যেটা থাকে। তার মা আপনার স্ত্রী একটা সময় ছিল, কি ব্যবহার করেছে না করেছে সেটা তার পার্ট, কিন্তু আপনি বাবা হিসেবে তার প্রতি আপনার একটা কর্তব্য ছিল, সেখানে আপনি অবশ্যই একটা অ্যান্সার দিয়ে দিয়েছেন আমাকে।
এই অ্যান্সারটা আবার দিই, আপনি এখন তুললেন না, আমি যখন বরিশাল অঞ্চলে ঘুরতাম রাস্তাঘাটে তখন আমি মানুষের নাম ধরতো, ধরবি তো তোমার ছেলে খোঁজ না ওনাকে। হ্যাঁ, আমি কইছি যে একটা গল্প জানেন না, এক ছেলে দুই মাতা বিকে ছিল, হারুনুর রশিদের ছেলে বলছিল, হ্যাঁ ওই ভাগ্য দেব। তো এখন ওই যে আসল মা সে বলছিল যে আমার ছেলে না, এটা আমার ছেলে না, ওর কাছ থাক বেশি থাক। আমি যদি ছেলে দিয়ে নাড়াচাড়া করতাম, টানাটানি করতাম, ওই ছেলে কিন্তু আজকে ভার্সিটিতে পড়তে পারত না। এই জ্ঞান আমরা যে জ্ঞান যে অশান্তি টানাপড়ানের গল্প করলাম, এটা যদি আমি এলাকায় থেকে টানাটানি করতাম করতে পারতাম, কিন্তু আমার বিকে বিবেকে বাধ্য বউ আসতে চায় না, আমি টানাটানি করি। আমার বড় ইমিডিয়েট ভাইটা কি কয় জানেন, যে এইরকম গর্দব তো দেখলি তুই ছেলের উদ্দেশ্যে জাতি জাতি তো তোর খাতির হয়ে যাবে, তুই ছেলেকে দেখতে যাবি আমাদের কেমনে যাবো, কয় দূরে তুই ডাকবি, এইগুলো হচ্ছে ওদের কাছ থেকে।
হ্যাঁ, তো আপনি একটু কেন করেননি?
করিনি এই জন্যই মর্যাদা, আমি বউ মনে করবে যে বউর সঙ্গে মিশার জন্য ছেলের কাছে এসেছি।
এগিয়ে আপনি আত্মমর্যাদার জায়গাতে আসলেন, এই যে আত্মমর্যাদার জন্য আপনি সারাটা জীবন এইভাবে শেষ করে দিলেন, সে আত্মমর্যাদার সন্ধান আপনি পেয়েছেন?
পাই নাই, কিন্তু এখন আরো কথা শোনেন। ওই একজন আমাকে এগুলো কি হলো, তেমন কি হলো শুনবেন, একটা লোক বিষ খেয়ে মেরে গিয়ে, ওই লোকটাও জানতো সারা জীবন জানতো বিষ খেয়ে মরার ভিতরে কোনো সার্থকতা নেই। এখন তুমি ওই মরা লোকটার কানে কানে যাই আপনি বলবেন যে বন্ধু তুমি যদি বিষ খেয়ে মেরেছো কাজটা কি ভালো করেছো, ও কিন্তু উত্তর দিতে পারলে বলতো যে ভালো করি নাই, কিন্তু ওর তো আর কিছু করার নেই।
ফাইন, যদি আপনার এই জীবনটা, আপনি একটা এক্সাম্পল দিলেন, যদি আপনার এই জীবনটা আজকে এই জায়গাটায় না দাঁড়াত সত্য, আমরা একটু ঘুরিয়ে কোশ্চেনটা করি, কি কি জিনিস আপনার মধ্যে থাকলে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারত বলে আপনি মনে করেন?
যে আমার যদি একটা চাকরি থাকত,
নাম্বার ওয়ান পয়েন্ট। ওকে, আর
হ্যাঁ, আমি যদি ওই আমার বড় ভাইটা এরা যেভাবে চলে না, একটু নিট অ্যান্ড ক্লিন চলতে পারতাম। আমি একটু এই লুজ প্রকৃতির, সবার সঙ্গে মিলি, সবার সঙ্গে চাকাই, সবার সঙ্গে চলি। পরবর্তীতে
পার্সোনালিটির জায়গাটা,
পার্সোনালিটির জায়গাটা, আমি
আত্মমর্যাদা, স্ত্রীর জায়গাটা যদি বলি,
আমি আত্মমর্যাদা
আপনার কাছ থেকে কি চেয়েছি,
এইগুলাই, এই স্ত্রীর দিক
থেকে,
এই দুটাই তুলে ধরছে আপনার প্রশ্নের উত্তরে। আমি গোপনে আত্মার দিক থেকে যে আত্মমর্যাদার দিক থেকে যেভাবে ক্লিন, আমি বাইরে চলাফেলাই কিন্তু এতটা ক্লিন না। হ্যাঁ, এই জিনিসটাও আমার এই অশান্তি সংসার ভাঙার এক আর একটা কারণ। এক আর এই পরবর্তীতে যে গেছিলাম, সে বলতেছিল তোমার দাবি কি, আমি বলছিলাম তারে তোমার দাবি কি, সে বলছিল আমার কিচ্ছু দাবি নেই, আমার চাকরি বাকরি বাড়ি ঘর সংসার সব ছেড়ে দেবো, তোমাকে একটা ভদ্র মানুষ হতে হবে। এই পরে মানুষের যে নয় বছর নয় মাস ছিলাম, সেখানে সে এইসব আলোচনা হয়েছিল।
আপনি যে কাজটা করেছেন সেখানে আপনার কাছে মনে হয়নি যে আপনি বারবার যে ভুলগুলো করছেন, আত্মমর্যাদার প্রশ্নে আপনি যে রাগ করছেন, সেই রাগটা অন্যায়?
আর অন্যায় তো বটেই, একটা জিনিস আছে যে সামাজিক আইনগত দৃষ্টির থেকে একটা জিনিস, আর গোপন পাওয়া একটা জিনিস, আবেগ কোনোদিন আইন মানে না,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
হ্যাঁ, আবেগের বসে একটা খারাপ কাজ করছে। হ্যাঁ, এটাকে ওরা যতটা খুশি হয়েছে, যতটা পাইছে, সমাজ কিন্তু পায় নাই, সমাজ তাদেরকে অবৈধ মিলামেশা বলেই উল্লেখ করেছে। কিন্তু মানে আবেগ আইন, ওই মন যায় যমুন একটা বই করছি, আমার এই কথাটা আমি এক্সাম্পল ঠিক মতো দিতে পারছি না, এটা আবেগের পরিচয় সবচেয়ে বড়, যেখানে আবেগের জয় হয়েছে আইন আদালত সব মাইনি নিস। কিন্তু আর একটা ব্যাপার কি শুনবেন, যে মানুষের সামাজিক একটা বোধ থাকতে হবে তো, যে এই যে আমি একটা মেয়েকে বিয়ে কে নালিশ করে গেলাম, আমার এত বড় সড় আত্মীয় স্বজন টজন, তার একটু সম্মানের বাদে নাই যে মানুষে আমার তাকে খারাপ বলুক, কিন্তু আমাকেও যে খারাপ বলে, এই এক সারাটা জীবন সে একা একা কাটাচ্ছে, এই কি তার জীবনটা কি মানে ব্যর্থ না, আমি কি একলাই ব্যর্থ? আর ম্যাচুরিটি বলি যে জিনিসটা আসে, সেই জিনিসটা, বড় মন বলি যে জিনিসটা আসে, অনেক আমি গল্পে নাটকে জীবনে দেখেছি যে বলে যে না আমাদের সমাজে এগুলো বদনাম হবে, বা আমার জীবনটা কাটাবো কেমনে, আমরা যে সমাজে, আপনি যেভাবে আমাকে কথা বলছেন, আমরা যে সমাজের মানুষ, সেই সমাজে যেখানে দুমুঠো ভাত খাওয়া, আশ্রয়, মান সম্মানে থাকাটার জন্য কত সংসারে দিনের পর দিন হাত পাতে, যে আমার সংসারে মিল করে আমি খাবো কি, আমার থাকবো কি, আমার গার্জিয়ান কি, আর সে একটা চাকরির বদলতে, সে ওই সমাজেরই মানুষ, সে তো শিক্ষিত সমাজের মানুষ না। খালি একটা আপনি বলতে পারেন ওই চাকরিটা না থাকলে আমার জীবনে এইসব ঘটনা ঘটতো কিনা,
পয়েন্ট। কিন্তু একইভাবে এটা ঠিক যে ওই চাকরিটা না পেলে তো আপনার আরো বেশি নিদারুণ অবস্থা হতে পারত আর্থিকভাবে।
কিন্তু আমার কাছে এখন মনে হয় কি জানেন, যে লিসনারদের সঙ্গে বলি,
ওই চাকরিটা যদি আপনার থাকতো তাহলে কি হতো? আপনাকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, এখানে লাখ লাখ নারী শ্রোতা আছে, তারা আপনাকে সম্মানের জায়গা থেকেই চিন্তা করবে অ্যাজ এ বয়োজ্যেষ্ঠ হিসেবে, তবে আপনি একটা রিয়েলিটি আমাদের সোসাইটির, অবশ্যই সেখানে আপনি অনেক বলেছেন, আপনি আরো বলবেন। আমি যেটা হচ্ছে যে রিয়েলিটি, একটা ছেলের এই সমাজে যে অধিকার আছে, একটা মেয়েরও সেই অধিকার আছে। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে একটা মেয়ে একটা সোসাইটিতে সংসার চালাচ্ছে, সে চাকরি করে, একটা ছেলে চাকরি করে না, সে বসে বসে খাচ্ছে বেকার, সেই সংসারে একটা ঝামেলা হবে হবে, এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজের রিয়েলিটি। কিন্তু যদি আপনি এটা বলেন একটা ছেলে একটা চাকরি পাচ্ছে এবং একটা মেয়ে বসে বসে খাচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই, কারণ ওটাও আমাদের পুরুষতান্ত্রিক রিয়েলিটি। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মেয়ে ইনকাম করে, রোজগার করে, যদি সে পুরো ফ্যামিলির ভরণ পোষণ দিতে পারে, সেখানে আপনি অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে যদি বেকার থাকেন, যেটা স্ত্রী থাকার কথা ছিল বা থাকছে, আমাদের তো কারোরই বেকার থাকার কথা না, দুজনেই চাকরি করুক পারলে, সেখানে আপনি হাজব্যান্ড হিসেবে হয়ে তার প্রতি যে কর্তৃত্ব আপনি খাটাতে পারেন চাকরি পাওয়ার পরে, সেখানে আপনার উপর তার সেই কর্তৃত্ব খাটাতে পারবে না। হ্যাঁ, এখানে হয়তো আপনি বলতে পারেন যে কর্তৃত্বর জায়গাটা আমি অন্যায়ভাবে ব্যাখ্যা করছি না, কর্তৃত্ব মানে এরকম না যে আপনি হয়তো আপনাকে বলেছে বাজারে জুতো নিয়ে যাও, এটা সেলাই করে দাও, সেলাই করে নিয়ে আসো, আপনার আঘাত লেগেছে, আমার স্ত্রী চাকরিজীবী, সেই কারণেই কি হয়ে বলছে, আপনার স্ত্রী চাকরি না থাকলে কিন্তু আপনার আঘাতটা লাগতো না। এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে হয় না। আমি একটু শেষ করবো, আমার সময় শেষ হয়ে গেছে, আপনি যেটা বলছেন এই ডিসকাশনের জায়গা থেকে অনেক অনেক লম্বা হয়ে যাবে আলোচনাটা। আমি শুধু একটা কথাই বলতে চাই, সংসার বলেন বা যাই বলেন না কেন, আমার কাছে যেটা মনে হয় আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যতটুকু মনে হচ্ছে, আপনি এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, আমার লিসনারও শুনেছে, প্রচুর কমেন্টস পেয়েছি আমি ফেসবুক থেকে, একটু পরেই পড়বো, সেটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজের জায়গাটা অবশ্যই, আপনি যেটা বললেন যে আপনার স্ত্রীকে ব্লেম হয়নি, অবশ্যই সেও তো একটা মানুষ, স্বামীকে নিয়ে সংসার করতে পারেনি, আপনিও পারলেন না স্ত্রী হিসেবে, আমি আপনার ছেলের বয়সেই হব ইনফ্যাক্ট, কিন্তু সবচেয়ে বড় বঞ্চিতটা কি হয়েছে জানেন, আপনারা দুজন কিন্তু হননি, আপনার সন্তানটা, আপনার সন্তানটা হচ্ছে সবচেয়ে বড় বঞ্চিত হয়েছে, সে কিন্তু বাবা মাকে একসাথে পায়নি, আর আপনাদের দুজনের মধ্যে আপনার দিক থেকে যতটুকু ভুল আমি বুঝি, সেটা হচ্ছে কম্প্রোমাইজ না করা। যখন একটা মানুষ
23 বছর পরে ফিরে এসেও ওই জিঘাংসার মধ্যে থাকে যে আমি যেভাবেই হোক এখনো পেলে এখনো ক্ষতি করে
আজকে। হ্যাঁ, এখন আমি মনে করছি কি জানো, আমাদের একটা সুযোগ এসেছে, সুযোগ আছে এই পেট্রোল বোমা পার্টির সঙ্গে আমি যোগাযোগ করবো, মারা টারাটা সহজ পথ পেট্রোল বোমা, এগুলো আমার মনে মনে এরকম মনে হয়।
আপনি আজকে অনেক বেশি ফ্রিলি বলে 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 দিচ্ছেন, কারণ এগুলো আপনি করবেন না। আপনার এখন যে লেবাস, আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন, একটু
আমি একটু সুযোগ
পেলাম,
আমি যদি সুযোগ পাই আমি একটু ভুলের কথাগুলো বলবো। হ্যাঁ, আপনি সহ বা যারা শুনতেছে এদের জন্য আমার কিছু কঠিন কঠিন কথা আছে আমার নিজের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে এই, যদি কেউ কাউকে ভালোবাসি পাই দয়া করি সেই ভালোবাসাটা যাচাই করতে না যাওয়া, এক। দুই নম্বর এই যে ভালোবাসার মানুষের দোষ ধরার ভিতরে বাহাদুরি নেই, বরং ক্ষমা করে দেওয়ার ভিতরেই সার্থকতা।
চমৎকার পয়েন্ট, চমৎকার পয়েন্ট। আপনার ভিতরে কি কখনো এই রিয়েলাইজেশনটা আসে?
আমি জানি
না, আসেনি। আমি একটা কোশ্চেন করতে চাই আপনাকে, 55 বছর বয়স, আপনার ভিতরে নিশ্চয়ই মনে হয় পুরো জীবনটা একটা মেয়ের জন্য শেষ করে দিলাম,
তাই তো?
তখন আপনার প্রচন্ড কষ্ট হয়, রাগ হয়, ঘেন্না জন্ম হয়, এবং সেই জায়গা থেকে আপনি যখন একটু আগে বলছিলেন যে পেট্রোল বোমাতে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে ফেলতেও ইচ্ছা করে, আপনি
পারবো না? আমি
পারবেন না আপনি, কিন্তু এই ফিলটা তো আপনার মধ্যে হয়, কিন্তু একইভাবে আপনি হ্যাপি থাকার জন্য এই মুহূর্তে কি করতে পারেন, এগুলো চিন্তা করেন
না? এগুলো করি না আর, আমি করি না কেন শুনবেন, আমি এই সত্য থেকে মহাসত্যে পৌঁছে গেছি, যে মরণের আগেই এ সংসারটা মায়া আর মোহ এটা বুঝে গেছি, কিন্তু সুযোগ পাই এই গল্পটা বলতে এসেছি।
চমৎকার, আমরা এখানেই আজকে ইতি টানতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে, আজকে আমার এই জীবনের গল্পটা শুনে আমার জীবনে একটা চরম পাওয়া, সংসার বলেন, সম্পর্ক বলেন, যে কোনো জায়গায় বলেন, ক্ষমা, স্যাক্রিফাইস এবং রাগকে নিয়ন্ত্রণ করা, আত্মমর্যাদার জায়গাটাকে বার বার ডিফাইন করা, এমনভাবে ডিফাইন করা যে আত্মমর্যাদা মানে এমন নয় যে একজন মানুষ আপনাকে স্যালুট দিয়ে চলবে, আত্মমর্যাদার জায়গাটি এমন নয় যে আত্মমর্যাদার জায়গাটা রক্ষা করতে গিয়ে আপনার জীবনটাকেই শেষ করে দিতে হবে, এবং সংসার একটা মানুষকে কি পরিমাণ আনন্দ দিতে পারে, এবং একসাথে সংসার বৈরাগ্য হলে একটা মানুষের জীবন কতটা দুঃসহ ভয়াবহ হতে পারে, তার একটা বেস্ট এবং এভার বেস্ট এক্সাম্পল আজকের আমাদের এই হ্যালো ইট 920। আমরা গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটা গান শুনবো, তারপর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
এ সংসারে কেউ নয় আপন জনা, এ সংসারে কেউ নয় আপন জনা, চিনে নে তোর আপনারে করে অবুঝ মনায়, তুই চিনে নে তোর সংসারে কেউ নয় আপন জনা, কেউ নয় আপন জনা, তারে নীরবোধি
Presence Hello 8920 Close up The closer The better
একটা বেজে 43 মিনিট হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে 55 বছর বয়সী মনোয়ারুল ইসলাম মনু আমাদের সঙ্গে রয়েছেন এবং অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি, কয়েকটি পড়তে চাই। হৃদয় হাসান নামের একজন বন্ধু লিখেছেন, এক মিনিট আগে আপনার কি কষ্ট, অনেক খারাপ লাগলো। এম এইচ বিজয় লিখেছেন, ওমর ফারুক লিখেছে, কথাগুলো খুবই দামি, লাস্টে রিয়েলি কারো দোষ না খুঁজে ক্ষমা করাই মহত্বের কাজ। এম ডি মাম, সম্ভবত মাম নামে লিখেছেন, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, চাচার কথার সাথে একদম মিল। নাজমুল ইসলাম লিখেছে, চাচার সমস্যা হলো উনি ওনার বউয়ের কথা মতো চলবে না। ওকে, নাজমুল ইসলাম লিখেছে, চাচার সমস্যা হলো উনি, লিখেছিলেন আপনি, ওকে, যেটা গেছে ভালোই ছিল, যেটা আসছে খারাপ দিন। এরকম অনেক অনেক কথা লিখেছেন আপনারা, আরো অনেক লিখেছেন, ভাইয়া তার টাইমটা ওল্ড ছিল তার জন্যে, আত্মমর্যাদা কি জিনিস যা সব শেষ করে দেয়। তুষার দি বস লিখেছে, আরো এরকম অসংখ্য অসংখ্য ব্যাড স্টোরি, প্যাট্রোল বাজ বা এরকম কিছু একটা লিখেছেন একজন। মানুষের জীবন নাটকের চেয়ে অনেক অনেক নাটকীয়, কারণ মানুষের জীবনে যা ঘটে গেছে তা নাটককেও হার মানিয়ে দেয়। এইচ এম রোহান এরকম লিখেছেন। ওকে, লিসনারদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে যারা কমেন্টস করেছে।
লিসনারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে মানুষ ঠিকই শেখে আর আপনারা শুনে শিখবেন। সেটা হচ্ছে এই, যে মনে করবে যে আমি খুব ভালো খুব সুন্দর, তার একটা গুণ অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে সেই ভালোকে নিয়ে সে অহংকার না করা। যে ভালোকে নিয়ে অহংকার করবে সে ভালোর অপোজিটে চলে যায়, সেই ভালোটা থাকবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে জানা। আর এই 22 বছর যেমন আমার সম্পূর্ণ জীবন আমি সুখ দুঃখের একটা সংজ্ঞা জানি, আমি লিসনারদের ভিতর শেয়ার করব। এই সুখ দুঃখের এই সংজ্ঞাটাকে যারা স্বীকার করবে তারা কিন্তু বেশিরভাগই সুখী হবে। সেটা হচ্ছে আমি শুনেছি যে সুখ হচ্ছে বর্তমান অবস্থাকে মানিয়ে নেওয়া। আমি যে অবস্থায় আছি আমি খুব ভালো আছি, এই অবস্থাটাকে মানিয়ে নেওয়ার চেয়েও বড় সুখ আমার জানা নেই। আর দুঃখের ঠিকানা হচ্ছে সুখের পিছনে দৌড়ানো, সেই সব থেকে দুঃখী যে সুখের পিছনে দৌড়াই। এটা আমি লিসনারদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে বাস্তব এমন একটা জিনিস, অভাব অনটন ধন্যতা আর বিপদাপদ এমন একটা জিনিস, শুধু ভালোবাসার স্ত্রী না, আমার জীবনে সুপ্রতিষ্ঠিত আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে, তারা আমার খোঁজ খবর তো রাখেই না, তারা মনে মনে করে সে ঢাকা থেকে গেলে আমরা মনে হয় বাঁচতাম। আমার এত বড় সব আত্মীয় স্বজন আছে, কিছুদিন আগে গলফ ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমার সব আত্মীয় স্বজন এসেছিল, এমনকি আমার ছেলেও এসেছিল, আমার সেখানে দাওয়াত দেওয়া হয় নাই, যাকে নাই। আমি এখন বুঝি যে ওই যে কিছুক্ষণ আগে বললাম, ভালোবাসার এগুলো সব নাটক অভিনয়, আসলে ব্যাপক অর্থে গেলে আমি আমার এই 3.5 হাত দেহকে যে ভালোবাসে, যদি কেউ বাসে সেই একমাত্র ভালোবাসার মানুষ, তাছাড়া আর কোনো কিছুকেই আমি ভালোবাসা বলে মনে করি না। আর এইরকম ভালোবাসা পাওয়া সম্ভব না আমার, আমি যা বুঝি। আর আমার একটা শেষের কথা আছে, যে এই মুহূর্তে আমার অনেক, আমার 5টা ভাই বোন আত্মীয় অনেক আছে, ছেলে আছে, সেই ছেলের মা আছে, কিন্তু সত্যের স্বার্থে বলি যে আমার কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট করি আমি খবর না দিলে কোনো কেউ কারোর ঠিকানা জান না। মানে আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে দেবদাসের তো পার্বতী ছিল, আর আমি প্রকৃত অর্থেই এই কথাটা আমি এই যে অনুষ্ঠান শুনি দেখেছি যে অনুষ্ঠানটা কত প্রাণবন্ত, খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এই ভালোবাসার খেলা খেলতে যাই এমন এক অবস্থায় এসে আমি যা চাইছি তো পাইনি, সমাজে মান সম্মান এই পেশাগত কারণে লাথি ছাটা খাতে খাতে এমন অবস্থায় এসছি যে আমার কেউ নেই। এই ভালোবাসার খেলার ফল পাইছি, আমার তো জীবনে প্রতিষ্ঠিত সুখ শান্তি তো পাইনি, কিন্তু মরি গেলে দেবদাসের শেষের কথাগুলো এরকম ছিল যে তোমরা দেবদাসের জন্য দোয়া করো, মানুষের মরণের ক্ষতি নেই, কিন্তু মরার সময় যেন একটা স্নেহ স্পর্শ সে দেখে যেতে পারে, এক ফোঁটা চোখের জল দেখে যেন সে মরতে পারে, সে যত খারাপ হোক। তা আমি এত খারাপ এত নিকৃষ্ট এত পাপ করেছি জীবনে যে আমার জীবনে এই হলো যে আমি আজ হঠাৎ অ্যাক্সিডেন্টে মরি গেলে কেউ খবরও দিতে পারবে না, কারণ ঠিকানা ঠিকানাও নাই, আর খবর যদি পায়ও কেউ বুক চোখ ফেটে এক ফোঁটা জল আসবে, বুক ফেটে এক ফোঁটা জল আসবে, আমার মনে হয় না এমন কেউ আছে। এই তো আমার অর্জন জীবনে।
আমরা শেষ করছি আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এবং শেষ করার আগে শুধু একটা কথাই বলার আছে প্রিয় শ্রোতা, যে আজকের এই যে জীবনের গল্প সেটা হয়তো আরো আরো লম্বা সময় ধরে হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা আমরা করতে পারলাম না। এবং 55 বছরের জীবন 2.5 ঘন্টায় আপনারা শুনেছেন, 55 বছরের জীবন উপস্থাপন করার জন্য 55টি বছর লাগে পুঙ্খানুপুঙ্খভাবে। এই 2.5 ঘন্টায় আমাদের উপলব্ধিগুলো আমাদের অন্তর ছুঁয়ে যাক। আমরা শুধু একটা কথাই বলতে পারি, আমাদের এই যে মনু ভাই, তার মতো ভুল যেন আমরা জীবনে না করি, কারণ যে অবস্থায় আছি এর চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকতে পারি। সুতরাং বর্তমান অবস্থায় আমরা অনেক ভালো আছি, এটাই হচ্ছে আমাদের হ্যালো 8920-র আজকের মূল মন্ত্র। আমরা আজকে শেষ করতে চাই, আমাদের হাতে সময় নাই। যারা অনেক অনেক ভালো থাকবেন সবসময় এবং যারা আসতে চান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি নিশ্চয়ই আপনাদের জানা আছে, 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি, 09613892892 এই নম্বরে। আজকের মতো কিবরিয়া এবং কিবরিয়ার যে টিম মেম্বার হ্যালো 8920-র খালিদ এবং লোভান, তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি। আগামী বুধবার 149তম পর্ব নিয়ে আসছি এবং তার পরের বুধবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 150তম পর্বে আপনাদেরকে অসাধারণ একটি জীবনের গল্প উপহার দিতে যাচ্ছে। তার জন্য প্রস্তুতি নিন, অনেক অনেক ভালো থাকুন, এবিসির সাথেই থাকুন। This track was downloaded from FusionBD.com.